This track was downloaded from FusionBD.com.
Hello, 8920. Hello, 8920.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো 8920-তে। হ্যালো 8920-র 21তম পর্বে সবাইকে আরও একবার আমন্ত্রণ, আরও একবার নিমন্ত্রণ। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। যারা এতক্ষণ ধরে অপেক্ষায় ছিলেন এবং পুরো সপ্তাহ জুড়ে অনেকে অপেক্ষায় থাকেন এই অনুষ্ঠানটির জন্য, তাদের সবাইকে সাধুবাদ জানাতে চাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে এই অনুষ্ঠানটির জন্য যারা অপেক্ষায় থাকেন। আমরা শুরু করছি 21তম পর্ব এবং হ্যালো 8920। এই অনুষ্ঠানটি সম্পর্কে প্রথমে একটু ধারণা দিয়ে নিতে চাই। এটি হচ্ছে আপনার মুক্ত কথা বলার প্ল্যাটফর্ম, এখানে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। এখানে কোনো আজগুবি গল্প নেওয়া হয় না, এখানে শুধুমাত্র ভালোবাসা কিংবা শুধুমাত্র দুঃখ, শুধুমাত্র বেদনা, কোনো ক্যাটাগরি নেই যে বিশেষ ক্যাটাগরিতে আপনাকে বাধা হবে, এই ক্যাটাগরির মধ্যে আপনি গল্প বলবেন, ঠিক তা না। আপনার জীবনের যে কোনো গল্পই হতে পারে এবং যে কোনো কিছু আপনি এখানে বলতে পারেন। আপনি এসে আপনার মন খুলে আপনার জীবনের বিভিন্ন ঘটনা আমাদের সামনে পরিবেশন করে থাকেন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য একটি ফোন 24 ঘন্টা আপনার জন্য খোলা রাখা হয় এবং ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আবারও বলছি 9115668। আবারও বলছি 9115668। এই নাম্বারে আপনি ফোন করতে পারেন। ফোন করার পর প্রথমে আপনি আপনার নামটি বলবেন, তারপর আপনি আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন এবং তারপর আপনার যা বলার আছে আপনি বলবেন। আপনি যদি এই অনুষ্ঠানের অতিথি হয়ে আসতে চান তাহলে সেক্ষেত্রে নিয়মটাও হচ্ছে আপনার গল্পের খুব অল্প করে, ছোট করে সামারিটা বলতে হবে আমাদেরকে ফোন করার জন্য এবং অবশ্যই আমরা আপনাকে ফোন করব। অনেকেই তার গল্পটা খুব সুন্দর করে বলেন, অনেকেই তার গল্পটা অল্প করে বলেন, বলার পরে ফোন নাম্বারটা ঠিক মতো বলেন না এবং যে কারণে আমাদের অনেক সময় আফসোস হয়। অনেক ভালো ভালো ঘটনা যেখান থেকে আমাদের অনেক কিছু শেখার থাকে, সেই ফোন নাম্বারগুলো স্পষ্ট না পাওয়ার কারণে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি না এবং তাদের সবাইকে বলছি দরকার হলে দুবার করে বলুন ফোন নাম্বারটি, কিন্তু স্পষ্ট করে বলতে হবে। প্রথমে একবার বলুন, ফোনটি কেটে দেবার আগে আরেকবার বলুন, অনেকেই দুবার করে বলেন, ফোন নাম্বারটি অবশ্যই স্পষ্ট করে বলতে হবে। আর শো চলাকালীন এবং সারা সপ্তাহব্যাপী আমাদের হ্যালো 8920 সম্পর্কে যাবতীয় আপডেট, যাবতীয় তথ্য, অতিথির সাথে সরাসরি যোগাযোগ, অনুষ্ঠানগুলো যেগুলো প্রচার করা হচ্ছে সেগুলো ডাউনলোড করা এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলেও আপনি ফেসবুকে আমাদের একটি বিশেষ পেজ রয়েছে, সেখানে যদি অংশগ্রহণ করেন, সেখানে নিজেকে যোগ করেন এবং শো চলাকালীন সেখানে একটা স্ট্যাটাসও দেওয়া আছে, সেটা যদি আপনি কোনো মন্তব্য করেন, আমাদের অতিথিকে নিয়ে কোনো প্রশ্ন করেন এবং সেই প্রশ্নগুলো যদি যৌক্তিক হয় তাহলে আমরা অবশ্যই অতিথিকে করব। আপনি ফেসবুক পেজে এই মুহূর্তে যোগ দিতে পারেন, ফেসবুক পেজটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ঠিক আছে, ওকে। আর গত সপ্তাহে আমাদের এখানে যিনি অতিথি হয়ে এসেছিলেন তাপসী, তাপসীর ডাকনাম হচ্ছে তপু, তপু তার জীবনের গল্প বলেছিল প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ব্যাপী এবং সেই গল্প শোনার পর আমরা শত শত ফোন কল পেয়েছি, আমরা বিশেষ করে টেক্সট পেয়েছি অনেক 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 বেশি আমাদের ফেসবুকে এবং একই সাথে সেই অনুষ্ঠানের শেষের দুটো কল বাজানোর পর ওই দুটো কল নিয়েও আমরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া পেয়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। তারই কিছুটা অংশ আমরা অনুষ্ঠানের শুরুতে নিয়ম অনুযায়ী শুনব এবং তারপরেই ফিরছি আজকের অতিথিকে নিয়ে। সঙ্গে থাকুন।
আমার নাম মোহাম্মদ ইমাম হোসেন। মানুষ তো কষ্ট পায় জীবনে ভালো মতো না, কিন্তু তার কষ্ট আমার থেকেও বেশি, কেননা যার মা মারা যায় সে জানে, যার মা আছে সে জানে। আমার এই ছোট কাল থেকে আমার মানে আমি জানি যে মায়ের কষ্ট কতটুকু, অপু আপুসে দেখতো রিলেশন করবো যে আমি তাকে আমার বড় বোন হিসেবে ডাকবো। আমার বড় বোন নাই যে আমি তাকে বুবু বলে বুবুর শ্রদ্ধা তাকে দেব। আমার নাম্বার হলো
আবু সুফিয়ান প্রধান আবির, মতলব উত্তর চাঁদপুর থেকে। আমার সেল নাম্বারটি হলো কিবিয়া। তুমি কেমন আছো? আশা করি তুমি অনেক ভালো আছো। লাস্টের দুটি কল শুনে আমার অনেক খারাপ লাগছে বা অনেক কষ্ট লাগছে যে বিয়ে করার পরে একটি সন্তান হয়েছে কিন্তু বাবা বিদেশ থেকে বলে যে ওকে ছেড়ে দিবে বা আমি যদি বিদেশ থেকে আসি তাহলে তোকে তালাক দিয়ে দেবো। কেন হয় কিবিয়া এরা? আরেকটি কথা যে তো প্রভু বলেছিল যে ওনার ভাইয়া নাকি ওনাকে খুব আদর করে কিন্তু পরবর্তীতে টাকার জন্য ওনার ভাইয়া ওনার সাথে এরকম করছে, এটা শুনে খুব কষ্ট লাগছে এটা জেনে। আর তো প্রভুকে বলি তো প্রভু তোমার সুন্দর একটা সংসার হয়েছে, তুমি এই সংসার নিয়ে ভালো করে থাকো, তোমার স্বামীর খেজামত করো। আসসালামু আলাইকুম কিবিয় ভাই, ভালো থাকেন।
আমি কবিতা বলছি হচ্ছে তপু নামে যে মেয়েটি এসেছিল তার গল্প শুনে সে যত টাকা দিলি আমি মনে হয় তার সে যখন বলছে যে তার মা তার বাবা ছেড়ে দেখতে সুন্দর ছিল না, তার বাবা বেশি সুন্দর ছিল, তখনই আমার মায়ের সাথে তার মায়ের ছবিটা আমি মিলিয়েছিল। তোমার মা তার বাবা দ্বারা নির্যাতিত ছিল, কিন্তু আমার মা তার ছেলের বউয়ের দ্বারা নির্যাতিত। তোমাকে আমি বলবো, তোমরা যেন আরো ধৈর্য নিয়ে অনেক দূরে এগিয়ে যায়। যে মানুষটিকে পেয়েছে তার শাশুড়ি হিসাবে তার সাথে ভালোভাবে বোঝাপড়া করে সারাটা জীবন কাটিয়ে দেয়।
হ্যালো, আসসালাম আলাইকুম, আমি আলী আকবর। কিবিয়া ভাই, আমি আমার নাম্বারটা বলছি না এর জন্য যে আমি আপনাদের এখানে গেস্ট হয়ে একদিন এসেছিলাম। কালকে যে অপু আপু আসছিল ওনার সম্বন্ধে আমি কিছু বলতে চাই। অপু আপু, তুমি যদি আমাকে শুনে থাকো তাহলে আমি বলবো, তুমি হয়তো জানো আমার আম্মু আমার জন্মের 3 সপ্তাহ পর মারা যায়। সেখানে একটা কারণ ছিল, কিন্তু তোমার আম্মু যে আত্মহত্যা করলো সেখানে আমি কোন কারণ দেখিনি। তোমার আম্মু তোমাদের দুজনের জন্য বেঁচে থাকতে পারত হয়তো। এর জন্য আমি বলবো, আম্মুর প্রতি ভালোবাসা রাখবা, ওনাকে শ্রদ্ধা করবা, ওনার জন্য দোয়া করবা, আর ওনার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটি গান। মায়ের আগে দর দুধের দাম কাটিয়া গায়ের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের দাম, পাপুষ বানাইলে ঋণের শুধু হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের দাম, পাপুষ বানাইলে ঋণের শুধু হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা। মাকে সবাই ভালোবাসে।
একদম ঠিক বলেছেন আলী আকবর, মাকে আমরা সবাই ভালোবাসি। আলী আকবরের ঘটনা যারা জানেন তারা নিশ্চয়ই জানবেন যে আসলে আলী আকবর কত ভয়াবহ সময় পার করেছে ছোটবেলাতে, এবং এখন সে অনেকটাই এই সমাজেরই একজন মানুষ। কিন্তু তারপরও তার যে কষ্টের জায়গাটা, সে কষ্টের জায়গাটার সাথে আসলে তপু যখন বলছিল তপুর কাহিনীটা অনেকখানি মিলে যায়। আমরা এই যে ঘটনাগুলো প্রচার করি হ্যালো 8920-তে, এই ঘটনাগুলো কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে সংরক্ষণ করি। আপনারা ইচ্ছে করলে সেখান থেকে ইচ্ছে মতো ডাউনলোড করতে পারবেন। প্রত্যেকটি পর্ব প্রচার হওয়ার পর সেখানে দিয়ে দেওয়া হয়। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.abcradiobd.fm। যারা এই মুহূর্তে আমাদেরকে শুনতে পাচ্ছেন না, ঢাকার বাইরে আছেন এবং যেসব বন্ধুরা শুনতে চান তাদেরকে বলে দিতে পারেন আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে লাইভ শুনতে, www.abcradiobd.fm। আমরা আজকের মূল গল্পে যাব, তবে যাওয়ার আগে এই অনুষ্ঠানে হাজারো হাজারো ফোন কল এসে থাকে এবং প্রত্যেকটি ফোন কলই এক একটি জীবনের ঘটনা। প্রত্যেকটি ফোন কল আমাদের এখানে অতিথি হয়ে আসার মতো, সেই সব ফোন কলের কিছুটা অংশ শুনব এবং শোনার পরপরই আমরা আজকের অনুষ্ঠানের মূল যে অতিথি তার কাছে যাব। আশা করছি সাথেই থাকবেন।
আমি মোহাম্মদ আলতাম, আমার বাড়ি সুদূর হাতিয়ার মেদিনীতে। আমার সেল নাম্বার হচ্ছে, সবসময় শুনি আপনাদের এই প্রোগ্রামটি। তো কিবজার ভাইয়ের প্রতি আমার অসংখ্য শ্রদ্ধা এবং অসংখ্য ভালোবাসা, যে এত সুন্দর একটা প্রোগ্রাম করা, মানুষের কষ্টগুলোকে আপনারা আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সবার কাছে তুলে ধরেন। আমার বলতে পারেন 5 বছরের আগে থেকে, আজকে 5 বছর ধরে টিমের সাথে আমার সম্পর্ক হয়। তো দুঃখের বিষয়, আজকে 5 বছরের মধ্যে তার সাথে আমার কখনো দেখা হয়নি। 3 বছর আগে ওর বিয়ে হয়েছে, এখনো সংসার আছে, একটা ছেলেও আছে, বাট ও আমার এখনো ভুলে নাই, আমি ওর এখনো ভুলি নাই। পাগলের মতো ভালোবাসি, ও আমার খুবই পাগলের মতো এখনো ভালোবাসে, এবং ও আমার এখনো চায়, আমি ওর এখনো চাই। এই সবকিছু নিয়ে এখনো পর্যন্ত আছি, কিন্তু কত কষ্টে আছি, দুজন খুব কষ্টে আছি। আমি এখন ওরে ভুলতে পারি না, এক প্রকার বলতে পারেন জ্বলন্ত কয়লা যেভাবে ঝুঁকে ঝুঁকে জ্বলে আমি সেভাবে জ্বলছি আজ, ও আমার ভুলতে পারতেছে না। তো এখন কি করে আমার নিজেরও জানি না। আপনাদের কাছে আমার সবার নিয়ে ভাগ করতে চাই এবং বলতে চাই আমার জীবনের 5 বছরের সে কাহিনীগুলো, সুখ দুঃখ কাহিনীগুলো যদি আমার একটু সময় দিতেন তাহলে বলতাম।
আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান, আমার মোবাইল নাম, আমার বয়স 30 বছর, পেশায় আমি একজন আইনজীবী, আমার বাড়ি জালকাটি। সংক্ষেপে আমি আমার জীবনের একটি বাস্তব প্রেমের ঘটনা বলছি, যদি আপনি পরবর্তীতে আমাকে সুযোগ দেন তাহলে বিস্তারিত ভাবে আমার কষ্টের অধ্যায়টি শেয়ার করব সবার সাথে। আমি পড়াশোনার জন্য তখন বরিশালে থাকতাম, আমার পাশের বাসার একটি মেয়ের প্রেমে পড়ি আমি 2008 সালে, তখন আমার বয়স 35 বছর এবং মেয়েটির বয়স 18 বছর। আমি তখন স্নাতকোত্তর পর্যায়ের স্টুডেন্ট এবং মেয়েটি ইন্টারমিডিয়েট শেষ বর্ষের স্টুডেন্ট।
আমি আত্মীয় বলছিলাম, আমার নাম্বার আমরা ছয় ভাই, আমি সবার ছোট। দীর্ঘ দিন এই পথ পরিক্রমায় পারিবারিক অশান্তি অবহেলা অবজ্ঞায় বিভিন্ন ঘাতের মধ্য দিয়ে আজকে আমি একটা অবস্থানে উঠে এসেছি। আমি কিবরিয়া ভাই তোমার সঙ্গে শেয়ার করতে চাই আমার এই না পাওয়া ব্যথা এবং আমার মনের যন্ত্রণাগুলো।
আমি বাবলু, আমার ফোন নাম্বারটা হলো, আমি আপনাদেরকে অন্যরকম একটা, একদম অন্যরকম এরকম একটা গল্প শোনাতে চাই। আসলে গল্পটা খুব সত্যি, যদি আপনারা আমার কাছে কল দেন তাহলে শোনাতে পারবো। আমার জীবনের সবচাইতে অনেক 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 কষ্টজনক ব্যাপার।
আমি ইঞ্জিনিয়ার বাসার, আমার মোবাইল নাম্বার, আমি আপনাদের অনুষ্ঠানে আসতে চাই এবং আমার জীবনের প্রেম বিরহ এবং আমার যে মা আমাকে পৃথিবীতে আনতে চায় নাই, ফ্যামিলির ট্যাচ থেকে শুরু করে বুয়েটে পড়া স্ট্রাগল করা থেকে শুরু করে আমি আপনাদের অনুষ্ঠানে এসে এগুলো সব বলতে চাই। আশা করি যে আপনাদের সেই সুযোগ প্ল্যান পাবো ইনশাল্লাহ।
আমি আজাদ বলছি জামালপুর থেকে, আমার ফোন নাম্বার হচ্ছে, যদি সুযোগ দেন আমি আমার জীবনের কিছু কাহিনী আমি বলতে চাই, এটা সবার থেকে আলাদা। আমি আপনার কাছে বিশেষ ভাবে রিকোয়েস্ট করব যে আমাকে একটা বার সুযোগ দিবেন। ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বলেছি, কিন্তু আমার যখন বয়স 10-12 এই সময় আমার জীবনে একটা কলঙ্কিত অধ্যায় রচনা হয়, মানে আমি একজনের দ্বারা সমকামিতার শিকার হই, কলঙ্কজনক অধ্যায় আমার। আরো বিশাল কিছু ঘটনা আছে, অন্যান্য ঘটনা আছে যা আমার জীবনটাকে আমি মনে মনে মাঝে মাঝে ভাবি জীবনের কোন অর্থ নেই, আমি বেঁচে আছি শুধু আত্মহনন করলে যে মহাপাপ, এই পাপ থেকে রেহাই পাওয়ার জন্য আমি বেঁচে আসছি, হয়তো বা আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে আমি আর আগে নিজে সুসাইড করে ফেলতাম, পাপটা করবো না এই জন্য আমি বেঁচে আসছি। আর এইভাবে হয়তো বা বেঁচে থাকবো যতদিন আল্লাহ আমাকে না নিয়ে যায়। কিন্তু আমি আসলে এই কথাগুলো আমি কাউকে কখনো বলি নাই, বলা সম্ভব না, বলতে পারি নাই, কিন্তু এবিসি রেডিওর মাধ্যমে যদি আপনারা আমাকে সুযোগ দেন আমি সবাইকে জানাতে চাই, সারা দেশের মানুষকে জানাতে চাই।
আমি মাহিন বলছি, আমার নাম্বার, আমি আসলে এখানে বলতে চাই আমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা, যে কথাগুলি শুনে টাইম শিওর এই পৃথিবীর সকল মানুষের সুখ দুঃখ ভালোবাসা হয় কমবে না হয় বাড়বে। আশা করি কিবরিয়া ভাই আপনি আমাকে একদিন একটি সুযোগ দিবেন। আমার এই কথাগুলি, মনের কথাগুলি, আমার বাস্তব জীবনের কথাগুলি এই বাংলাদেশ, সারা দেশ, পৃথিবীর মানুষের সাথে শেয়ার করে সবাইকে বলতে চাই। আমার এই কথাগুলো থেকে সবাই যেন শিক্ষা নিতে পারে।
আমার নাম জসীম, অন্ধ্রদেশের কুমিল্লা। আমার ফোন নাম্বারটা, আমার জীবনের স্বপ্নময় জীবন ছিল, ওই জীবনে পুরো একটা কাহিনী। আমার জীবনে লক্ষ 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 টাকা আসে, এখন আমার হাতে কোনো টাকা পয়সা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আমার পাশে নাই। আসলে মানুষের টাকা পয়সা অহংকার দেখাইলে টাকা পয়সা কখনো থাকে না, অহংকার যে মানুষের পতনের মূল এটা একমাত্র আমি প্রমাণ। এটা যদি আপনার শোনার ইচ্ছা থাকে তাহলে আমার এই নাম্বার যোগাযোগ করে দেখতে।
আমি মিরপুর থেকে মনি বলছি, আমার সেল নাম্বার হল 10-ই আগস্ট বিশ্বপুর আসছিল, বিশ্বপুর ছোট বোনের চিকিৎসার জন্য আমরা সাহায্য করতে চাই। কিবরিয়া ভাই আপনি যদি সেটা অ্যাকাউন্ট নাম্বারটা বলে দেন তাহলে ভালো হয়, আর আমার অনুরোধ বিশ্বপুর সোটা পুনঃপ্রচার করা হোক।
এরকম হাজার হাজার ফোন কল আমরা সবসময় পাই, যার মানে বুঝতেই পাচ্ছেন কত হাজার ভাগের কত ভাগ আপনাদের শোনাতে পারলাম, বুঝতেই পাচ্ছেন। বীথিকে নিয়ে আমরা অসংখ্য অসংখ্য ফোন কল পেয়েছি, বীথিকে যারা সাহায্য করতে চান তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে সবার সাথে হবে ফোন কলে, সবাইকে পার্সোনালি যোগাযোগ করিয়ে দেওয়া একেবারেই সম্ভব হয় না, তারপরও আমরা চেষ্টায় থাকি। আপনি যদি একেবারেই একান্তভাবে সাহায্য করতে চান সেক্ষেত্রে আমাদের অফিসেও যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করব অতিথির সাথে আমরা সরাসরি আপনার যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য। অনেক বেশি ধন্যবাদ। আমরা আজকে মূল অতিথির কাছে চলে যাব। মূল অতিথির নাম হচ্ছে নিগার, যারা দুদিন যাবত এবিসির প্রমোশন আছেন এবং আমাদের ফেসবুকে ছিলেন, ফেসবুকের স্ট্যাটাসগুলো দেখেছেন, তারা নিশ্চয়ই জানবেন যে আজকের অতিথি সম্পর্কে আমরা আগে থেকেই বলে রেখেছিলাম, অতিথি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। এবং একই সাথে বলতে চাই যারা অনুষ্ঠানটা শুনছেন এবং ফেসবুকে আছেন, আমাদের ফেসবুক স্ট্যাটাসে বিভিন্ন কমেন্টস করছেন, তাদেরকে ধৈর্য ধরে আজকের গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব ধৈর্য ধরে শেষ পর্যন্ত গল্পটা শুনবেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, আমরা অনুষ্ঠানের শেষে অতিথিকে প্রশ্ন করব আর প্রশ্নগুলোর মূল্যায়ন করব। আমাদের ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, HELLO8920। এবং আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115568, আমি আবারও বলছি 9115568। 5668 যেটি 24 ঘন্টা আপনার জন্য খোলা রয়েছে এবং ওখানে ফোন করার পর আপনার ফোন কলটি রেকর্ড করা হয় এবং সে অনুযায়ী আপনার সঙ্গে যোগাযোগ করা হয়। আর ইচ্ছা করলে আপনি আমাদের ওয়েবসাইট থেকেও আমাদেরকে শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.abcradiobd.fm। অতিথি রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে, আমরা চলে যাচ্ছি অতিথির কাছে। আপনি অনেকদিন আগে আমাদেরকে কল পাঠিয়েছিলেন যে আপনি আমাদের অনুষ্ঠানে আসতে চান এবং তারপরে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করেছিলাম, লম্বা একটা বিরতিও ছিল এবং আপনি আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন। তো অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা কিছু ব্যক্তিগত জিনিস একটু জানার চেষ্টা করব, সেটা হচ্ছে ঠিক প্রপার জায়গাটা না বললেও চলবে, আপনি কি ঢাকা শহরে থাকেন বা ঢাকা শহরের আশেপাশে?
জি জি, আমি ঢাকা শহরের আশেপাশে আছি।
আচ্ছা, আর আপনি কি করেন, পেশায় আপনি কি করেন?
জব করি।
কিসের জব করেন আপনি?
এমব্রয়ডারি কমপ্লেক্সে।
এমব্রয়ডারি কমপ্লেক্সে কি আপনি অপারেটর হিসেবে কাজ করেন? আর আপনার পৈতৃক আদিনিবাস কোথায়?
আমার বাবার বাড়ি ইন্ডিয়া।
ইন্ডিয়া থেকে আপনার বাবা এসেছেন?
জি জি, ইন্ডিয়া আপনার শিলচর, আসাম প্রদেশ পড়ছে।
আসাম প্রদেশ,
কাসার ডিস্ট্রিক্ট, শিলচর। এটা ছোটবেলা আমার আব্বু আসছিলেন, আমার আব্বুর আপন মামার সাথে হয়ে আপনার ফিন্ডে চা কোম্পানিতে, ফিন্ডে চা কোম্পানিতে এসে তখন আমার আব্বু মামার ছিলেন ইঞ্জিনিয়ার, তখন আমার দাদুর কাছে আমার আব্বু কাজ শিখেন, তখন ওই জায়গাতে আমার আব্বু ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেন। তো আমার জন্মস্থান ওই ফিন্ডে চা কোম্পানিতে।
আচ্ছা, আজকের অনুষ্ঠানে আপনি এসেছেন আমাদের শ্রোতাদের বোঝার উদ্দেশ্যে, আমরা একটু কিছু জিনিস নিয়ে, আপনি এখন কি ধরনের বয়স এটা বোঝার জন্য আমাদের শ্রোতাদেরকে যদি বয়সটা একটু বলতেন?
30-এর কাছাকাছি।
আপনি কি বিবাহিত?
জি না ভাইয়া।
আপনি এখনো বিবাহিত না?
জি না।
আচ্ছা, আমরা আপনার মূল গল্পে চলে যাই। আপনি যে গল্পের জন্য আমাদেরকে অনেক আগে বলেছিলেন যে আপনি গল্প বলতে চান, তো শুরু করুন, আপনি আসলে কি বলতে চেয়েছিলেন?
আমি 1998 ইংরেজিতে ম্যাগাজিনের মধ্যে একজন জ্যোতিষীর ইয়ে পাই, ছবি পাই এবং ওনার জীবনী সম্পর্কে জানতে পাই।
আচ্ছা আচ্ছা।
ওটা পড়ে আমার খুব কৌতূহল জাগল। দীর্ঘ 7 বছর ওনাকে জিনের মাধ্যমে উনি আড়াল হয়ে গেছিলেন, এগুলো শুনে আমার খুব কৌতূহল জাগছিল। তো আমার আপন ভাই, আমার ভাইকে আমি ম্যাগাজিনটা পড়াই।
আচ্ছা।
আমার ভাইয়া তেমন পাত্তা দেয় না, তো বলে এইসব ভুয়া। তা আমি খুব একটা ইয়ে করি, আমি বলছি ভাইয়া আমি ওনার সাথে কথা বলবো ফোনে।
আচ্ছা আচ্ছা।
আমার তো আম্মু নেই, আব্বু নেই, আমাদের সামনের দিনটা কেমন যাবে, উনি তো অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দিতে পারেন। তখন আমার ভাইয়া বলল, করতে পারিস, কর। আমি কিন্তু রেডিওতে গান করতাম সিলেট।
আচ্ছা আচ্ছা।
বেদারে গান করতাম, আমি চঞ্চল টাইপের ছিলাম। তখন আমি ফোন করলাম, ওই নাম ম্যাগাজিনের নাম্বার গুলো পাইলাম, ওই নাম্বার আমার কাছে আছে, আমি নাম্বারে ফোন দিলাম। তখন উনি কথা বলল,
1998 সালের ঘটনা।
জি জি, উনি আমার সাথে কথা বলল, কথা বলি উনি আমাকে অনুরোধ করে তুমি আসো, আসো আমার অফিস পোলোয় সুপার মার্কেটে নয়াপল্টনে 4 তলায়।
আপনি তখন কোথায় থাকতেন?
আমি তখন শ্রীমঙ্গলে ছিলাম।
সিলেটে থাকলেন আর উনি ঢাকাতে?
জি জি। তখন আমি বলছি যে না, আমি মানে সামনের দিনটা কেমন যাবে কেমন না আপনি আমাকে একটু জানাতেন, তখন মানে আমি পেশেন্ট হিসাবে।
আচ্ছা আচ্ছা।
তারপর উনি বললেন যে হ্যাঁ আমি বলে দিতে পারি, তুমি আসো, আপনার 98, 99, 2000 পর্যন্ত 3 বছর পর্যন্ত আমি ফোনেই কথা বলি।
মানে দেখা করেননি কিন্তু
কথা বলে? জি। তো উনি, উনার ব্যবহার খুবই ভালো ছিল, খুবই নম্র, কথাবার্তা খুবই সুন্দর এবং আপনার কোন উশৃঙ্খলতা পাইনি এবং খারাপ ব্যবহার পাইনি, খুবই সুন্দর করে কথা বলতো। ওনার ব্যবহারে যে কোনো লোকই মানে ইয়ে হবে। জি জি, খুবই ভালো ব্যবহার ছিল। তারপর ওনার শুধু একটাই অনুরোধ, তুমি আসো, তুমি আসো, তুমি বেরিয়ে যাও। তো আমি বলছি যে আমার তো মা নেই, আমার বাবা নেই, শুধু আমার একটা ভাই একটা বোন আছে।
আপনার মা নেই বাবা নেই কেন? মানে
আমার আব্বু মারা গেছেন 94 ইংরেজিতে, আমার দাদু হজে যাবেন, তখন আব্বু দেখতে গেছিলেন। তখন আমার আব্বুর হাঁপানির প্রবলেম ছিল, গরুর মাংস টাংস খাওয়াইছে, তাতে মানে ঠান্ডাটা খুবই হয়ে গেছে, আনকন্ট্রোল হয়ে গেছে। আব্বুকে আমরা দেখিনি, 3 দিন পরে আমরা জানতে পারি, ফোন আসে আমাদের আত্মীয়র কাছে, চুনি মারা গেছেন। তারপর আমার আম্মু পাগলের মতো হয়ে যান, আম্মু বলেন যাবেন। তারপর আমার আম্মুকে আমরা পাঠাই, আম্মু বিশ্বাস করেন না, কারণ আমাদের ওই ওখানে আমরা সম্পত্তি ছিল। তা আম্মুর একটা সন্দেহ যে আব্বুকে মনে হয় আমার চাচারা কোনো কিছু করে ফেলছে, বিশ্বাস করাতে পারি না। তখন আমাদের ওয়ার্কশপ ছিল, মোটর ইঞ্জিনের ওয়ার্কশপ ছিল। তখন আমাদের ওয়ার্কশপের কর্মচারী বলল, আপা আমার ভাইকে বললো, ভাইয়া আমি নিয়ে যাব, আমি চাচিকে নিয়ে যাব, আমি আপনাদের বাড়ি পর্যন্ত নিয়ে যাব। আমার আম্মুকে নিয়ে যায়, যে আমার আম্মু 10 দিন থাকেন, থেকে আমার আব্বুর কবর টবর দিকে চলে আসেন। আসার পর আম্মুকে আমরা রাখতে পারিনি, স্বাভাবিক ভাবে থাকে না, যখন তখন দরজা খুলে বের হয়ে যায় এইভাবে। তখন আমি গান করতাম, সংসারের হালটা আমার ভাইয়া ধরছে, আমি টিউশনই করতাম। তারপর আমার বাইয়া তো চা বাগানে চাকরি করে। হঠাৎ আমার আম্মু খুবই জ্বর, এত জ্বর উঠছে আম্মুকে কন্ট্রোল করতে পারিনি। ডাক্তার দেখলো, বললো তোমার আম্মুর তো স্লিপ ব্রেন ম্যালেরিয়া বলে ওটা চলতেছে, তোর আম্মুর যখন তখন ব্রেন স্ট্রোক করবে, তোমার আম্মুর ব্রেন হ্যামার হয়ে গেছে। ভাইয়া কিন্তু আমার এক বছর ছোট ছিল, সব আমার মানে ডাক্তার আমাকে সবকিছু বলে দিত, শক্ত হয়ে যাও বাবা, তোমার শক্ত হয়ে, তোমাদের কেউ নাই, তোমার শক্ত হতে হবে, সবসময় কেয়ারে থাকবা, তোমার আম্মু কিন্তু যখন তখন স্ট্রোক করতে পারে। সারাক্ষণ মানে ইয়ের উপরে থাকতাম, আমার ক্লাস, আমার টিউশনি, আমার গান কোনো এটাই সম্বল হয়ে গেছে আমার। আর ভাইয়া তো সকালে যেত রাত্রে আসতো, সবকিছু সংসারের হাল আমি ধরলাম। তখন হঠাৎ একদিন রাত্রে আমার আম্মু ঠিকই ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠলেন, আর আম্মুকে পারলাম না, তখন ফোন দিলাম সিলেটে, তো এখানে ডাক্তার বলছে নিয়ে লাভ নেই, ওনার তো ঘটে গেছে, 72 ঘন্টা সময় আছে, দেখো নর্মালে যদি আসে নিতে পারো, সারা রাত বরফ দিয়ে মাথায় রাখি, 4টার দিকে গাড়ি ঠিক করি, হাসপাতালে নিয়ে যাই। ওইখানে 3 মাস আমার আম্মু পড়ে থাকে বিছানায়, হাত পা নড়াচড়া করে না, চোখ মুজানো অবস্থা বিছানায় সবকিছুই। তখন আমি সকাল 9টার দিকে বাসে উঠি, আবার শ্রীমঙ্গলে আসি, এসে ক্লাস করি, করে আবার রাত 8টা 7টার দিকে আমি আবার রওনা দিই, আবার রাত 11টা 11:30 দিকে পৌঁছি সিলেটে মেডিকেলে। এইভাবে আমার 3 মাস চলে। আমার ভাইয়া সপ্তাহে একদিন যেত।
শেষ পর্যন্ত উনি কতদিন ছিলেন? মানে
3 মাস,
3 মাসের মতো।
3 মাসের মাথায় যে শেষের দিকে 3 দিন, মারা যাওয়ার 3 দিন আগে উনি তাকাইছেন। তখন ডাক্তার একটা বল হাতে দিয়ে বলল, আপনি বলটা ধরেন। তখন আস্তে আস্তে বলটা ধরছে, তখন বললেন যে দেখেন তো এতদিন ধরে যে আপনাকে ওরা এত কষ্ট করতেছে, আপনি কি চিনতে পারেন? দেখেন আপনার মেয়েকে চিনতে পারছেন? তো চোখ দিয়ে সারা দিচ্ছেন। এইটুকুই এইটুকুই মানে আমরা 3 মাসের ইয়ের মধ্যে পাইছি। তখন ডাক্তার একটাই বলছে যে তোমাদের সাধনায় মানে তোমাদের আম্মু এইটুকুই তোমাদেরকে উত্তর দিছে। তারপরে 2 দিন পরেই আম্মু চলে গেছেন।
তারপরে আপনি সংসারের হাল ধরেছিলেন?
তারপর উনার সাথে আমি সম্পূর্ণ বললাম, উনি আমার আব্বু নেই, আম্মু নেই, সব জানে। তারপর
আপনি জ্যোতিষীকে বললেন?
সবকিছু আমি খুলে বলছি।
আপনার আব্বু নেই, আম্মু নেই,
উনি আমার জীবন সম্পর্কে জানতে চাইছে, একটু যেটুকু আপনাকে বলছি ঠিক সেইটুকু আমি উনাকে বলছি। তারপর আমি বলছি তাহলে আমি কেমন করে আসতে পারি বলেন, আমার তো কোনো গার্জিয়ান নেই, আমি এত দূরের রাস্তা, আর আমার ঢাকায় আসা পড়ে না, আমার সবকিছু সিলেটের ভিতরে, তাহলে আপনি আসেন একদিন বেড়াই যান। তারপর উনি বলছেন ঠিক আছে আমি আসবো, সিলেট মাজারে আসবো, যখন তোমাদের এখানে বেরিয়ে যাব। হঠাৎ ফোনে বললেন যে আমরা কালকে আসতেছি, কালকে শুক্রবার আমরা কালকে আসতেছি, আমরা মাজার হয়ে তোমাদের বাসায় উঠবো। তখন আমার ভাইয়াকে আমি বলছি যে ভাইয়া আমি যে ফোনে কথা বলি, ওই ভাইয়া আমাদের বাসায় বেড়াতে আসবেন।
আচ্ছা, এই যে 3 বছর আপনার সাথে যে ফোনে কথা হতো, কি ধরনের সম্পর্ক ছিল 3 বছর?
সবসময় উনি আমাকে বলতো, তারিখ দিত, আমাকে বলতো রবিবারে ফোন দিবা, একটি প্রসঙ্গ আসো বেরিয়ে যাও, প্রতিটা মিনিটে আপনার 25 টাকা করে তখন ছিল, 3 মিনিট কথা বললেই আমার অনেক টাকা চলে যেত, ফোন না দিলে রাগ করত। এই রবিবার কথা বললে আবার বলতো আগামী রবিবারে ফোন দাও, কিন্তু ফোন দিলে সে এত ব্যস্ততার মধ্যে সে রিসিভ করত।
আচ্ছা,
রিসিভ করত, খুবই মূল্যায়ন করত।
আপনার ভাগ্য নিয়ে কিছু বলতো? আপনার
আমি বলছিলাম যে আমি তো আপনার সাথে পরিচয় করছি আমার ভাগ্যটা জানার জন্য, তো ভাইয়া আমার ভাগ্য সম্পর্কে কিছু বলেন না। তখন উনি বলছেন আমি তোমার প্রতি দুর্বল হয়ে গেছি, তোমার ভাগ্য আমি কি বলবো, এটি ফার্স্ট ওনার কথা ছিল। তারপরে উনি আমার বাসায় গেছেন, বাসায় যাওয়ার পর উনি আমাকে বললেন আমি বিদেশ যাচ্ছি,
সিলেটে গেলেন উনি,
সিলেটে গেলেন,
মানে আপনার ঢাকায় আসার কথা ছিল, উনি তা না করে উনি সিলেটে গেলেন।
জি জি, আমি আসি নাই, উনি গেছেন, আমাকে ফোনে বলছেন যে আমি আসতেছি, তবে আমার সাথে 2 জন থাকবে।
আচ্ছা,
ভাইয়াকে বলছি তো ভাইয়া বলছে ঠিক আছে অসুবিধা নেই, বাজার টাজার করে দিয়ে ভাইয়া অফিসে চলে গেছে, বলছে ওনারা আসলে মূল্যায়ন করবে, খাওয়াটা বেশ সুন্দর করে ওনাদেরকে বিদায় দিবে, আমি এর মধ্যে যদি আমি আসতে পারি তো এসে গেলাম। ঠিক 12:30 দিয়ে আমার বাসায় উঠছে, তখন আজান পড়ে, দুপুরের আজান, তো বলছেন যে আমরা একটু নামাজ পড়তে, সামনে মসজিদ আছে, আমি মসজিদটা দেখাই দিছি, একজন লোক দিয়ে নামাজ পড়তে, কিন্তু 3 জন গেছেন, নামাজ পড়ে এসে খাইছেন, খাওয়া দাওয়ার কথা বলছেন, আমার গানও শুনছেন, 2 ভাইয়া ছিল গানও শুনছেন, 3 জনই ছিল। তারপর 3টা না 4টার দিকে ওনারা বিদায় নিয়েছেন, তখন আমাকে বলছেন একটা মুক্তার মালা দিছিলেন আমাকে, বললেন যে 4-5 দিনের ভিতরে আমি দেশের বাইরে যাচ্ছি, ফোন দিবা, ফোন দিয়ে জানবা, যদি অফিস বন্ধ পাও তাহলে আমার ফোন কেউ ধরবে না, রিসিভ করবে না, যদি রিসিভ করে তাহলে ম্যানেজারের কথা বললো, ম্যানেজার রিসিভ করবে তখন বলবা যে আমি সিলেট থেকে, নাম বলবা, জানতে পারবা আমি বাইরে গেছি কিনা।
আচ্ছা আচ্ছা,
এটুকুই। এক মাস পরে তো ফোন দিবা। এক মাস পর দিলাম ফোন, পাইনি। এক মাস পর উনি দেশের বাড়ি থেকে আসছেন। তা আমি তো কবে আসছেন সেটা তো আমি আর জানি না। তারপর হঠাৎ একদিন ফোন দিই, ফোন দেওয়ার পরে উনি আমাকে খুব বকা টকা দিলেন। এক সপ্তাহের উপরে হয়ে গেছে আমি আসছি, তুমি তো একটা ফোন দিয়ে আমার খোঁজ নিলা না। তখন বলছি আমাকে তো ডেট দেননি যে অতি তারিখে আসবো, খোঁজ নিব। আমি মনে করছি একসময় দিব নে, দিলাম তো পেয়ে গেলাম। তারপরে উনি বলছে আমি আবার আসতেছি, আবার আসলে তোমাদের বাসায় উঠবো। তারপরে উনি কথাবার্তা মানে খুবই সুন্দর করে কথা বলতো, মানে দুর্বল করার মতো কথা বলতো। তো আমি আস্তে আস্তে ওর প্রতি উনার প্রতি দুর্বল হয়ে গেছি ভাইয়া, কথা বলতে খুবই সুন্দর করে কথা বলতো। তারপরে উনি বলতো যে আমি আসতেছি সিলেট, তোমাদের বাসায় উঠবো ঈদের সময়, তোমাদের সাথে আমি ঈদ করবো, তোমাদের সাথে ঈদ করবো। তখন ওনার আব্বু ছিল অসুস্থ, তো ওনার আব্বু ছিল অসুস্থ। তখন আমি বলছি যে না, মা বাবা সবার সাথে ঈদ করেন, করে তারপরে আমার বাসায় আসেন। আপনার মা বাবা আছে, আমার মা বাবা নেই, মা বাবার মূল্যায়নটুকু আমি বুঝি, আপনি ওদের সাথে ঈদ করুন, করে আমার বাসায় পড়ে আসুন। ঈদ রোজা ঈদের আপনার রাত্রে বেলায় উনি গাড়িতে উঠেন, উঠে ভোর ট্রেনে যান, ভোর চারটার দিকে আমার বাসায় পৌঁছেন, এই গভীর রাতে চারটার দিকে। তা আমার পাশের বাসায় লোকে ডেকে দেয় আমাকে, যে তোমাদের বাসায় মেহমান আসছে, বাসা খুঁজে পাচ্ছে না। তখন আমি বাসা চেঞ্জ করছিলাম। তারপর আমি বের হই, দেখি ঠিকই উনি আমার বাসায় একা, তখন একা গেছেন। এই মানে উনি আমাকে বলেন, আমি ওনাকে বলি আমাদের মানে সম্পর্কটা ইয়ে হয়, থাকেন উনি একদিন থাকেন।
সম্পর্কটা ইয়ে হয় মানে সম্পর্কটা কি হলো, মানে তিন বছর পরে গিয়ে আপনাকে কি বললো সম্পর্কটা কি হলো?
যে আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে ভালোবাসি।
এটা কত সালের ঘটনা?
আপনার 2001 সালের
আপনাকে এসে বললো যে
আমি তোমাকে বিয়ে করবো, তবে তুমি একটা বছর ধৈর্য ধরতে হবে। কেমন আমার ভাইকে উনি বলছেন।
আপনার ভাইয়ের বয়স কত ছিল?
আমার ভাই তো পরে মারা গেছে।
আপনার ভাই পরে মারা গিয়েছেন?
জি, আমার ভাই তো নেই।
তো আপনার সাথে আপনার ভাইয়ের বয়সের পার্থক্য কত ছিল?
এক বছরের। আমার ভাইয়ের নামটা কিন্তু উনার নামের সাথে মিল।
ঠিক আছে, আমরা এই অনুষ্ঠানের প্রয়োজনে আমরা শ্রোতাদেরকে একটু বলছি, আমরা যে জ্যোতিষীকে নিয়ে আজকে এই গল্পটা বলছি, তিনি বিখ্যাত, সমাজের বিখ্যাত একজন জ্যোতিষী। এই অনুষ্ঠানের উদ্দেশ্য কাউকে হেয় করা নয়, ছোট করা না, বা কারো কোনো ক্ষতি করা নয়, এবং যে কারণেই আমরা শুধু গল্পটা তুলে ধরছি এবং গল্প থেকে কি নেবেন সেটা একেবারে আপনার ব্যক্তিগত ব্যাপার, এবং জ্যোতিষীর নামটা ব্যবহার করছি না। আপনি যেটা বললেন যে আপনার ভাই এক বছরের ছোট ছিল আপনার, এবং আপনার ভাই এ ধরনের সম্পর্ক কি মেনে নিত?
মেনে তো নেই। তারপর আমার ভাইকে বলছেন উনি যে আমি আপনার বোনকে পছন্দ করি, আমি আপনার বোনকে এক বছর পর বিয়ে করব। তখন আমার ভাই কিছুই জবাব কিছুই দিল না, আমাকে কিছু বলে না, কারণ আমি তো ওর এক বছরের বড়।
আচ্ছা, আপনার ভাই কি করতো?
আমার ভাই আমার আব্বুর চাকরিটা করত।
এক বছর পরে আপনাকে বিয়ে করার কথা বললো, এবং আপনি যদি একটু নর্মাল হয়ে কথা বলেন, এখন যদি একটু ভেঙে না পড়েন, আপনি যদি পুরো গল্পটা ঠান্ডা মাথায় বলেন, তাহলে আমার মনে হয় যে আমাদের শ্রোতাদের বুঝতে সুবিধা হবে। যেটা আপনি বলছিলেন যে এক বছর পরে আপনাকে বিয়ে করতে চাইলো, তারপরে সম্পর্কটা কোন দিকে গেল?
তারপর সে আমার সাথে জীবন সম্পর্কে বুঝালো, সে বুঝালো আমি যে পীরের সন্তান।
ও, সে বললো আপনাকে যে আমি হচ্ছে পীরের সন্তান?
আমি পীরের সন্তান, আমি বেঈমান না, আমি বেঈমান না, তবে একটা বছর ধৈর্য ধরতে হবে। তারপর আমি যে বিয়ে থেকে আপনার ফোন করতাম সব সময়, ওই লোকটা এরপরে যখন আবার গেছিল, তখন আমি সব সময় ফোন দিতাম, তো ওই লোকটা শুনত, মানে খুবই পরিচিত আর কি। তখন আমাকে বলল কে কে, আমি বলছি ভাইয়া ওনার সাথে আমার সম্পর্ক, এই জন্য আমি সবসময় আপনার এক জায়গায় আসি, আপনার এখানেই আসি, সব জায়গায় যাই না, কারণ আমার ছোট ভাই আছে, সব জায়গায় ছড়াইতে চাই না, আমি আপনার এখানে আসি। ও তো হয় তাই, তখন বলছেন যে উনি যে আসে আমার সাথে একটু পরিচয় করে দিবা, কারণ জ্যোতিষী বলছে যখন।
যে দোকান থেকে আপনি ফোন দিতেন সে দোকানের লোক বললো যে আমার সাথে একটু পরিচয় করিয়ে দেওয়ার, কারণ উনি যেহেতু জ্যোতিষী মানুষ।
জি জি। আচ্ছা, তারপর আমি বলছি ঠিক আছে ভাইয়া, যদি উনি আসে, উনি যখন আসবো আমি আপনাকে বলবো।
জি।
তারপর উনি যখন আসে, ঠিক আমি ওনাকে ফোন দিছি, ফোন দিয়ে বলছি যে ভাইয়া উনি আসছে, আপনি আসতে পারেন, আমার বাসায় গেছে, উনার সাথেও পরিচয় হয়েছে, কথা হয়েছে, আবার উনাকে উনি প্রকাশ করছে, কারণ উনি তো শুনেই আমি যে কি কথা বলতেছি সবসময় তো শুনতেছে। অনেক ক্যালেন্ডার নিয়ে গেছিল 2000 সালের, যাদেরকে দিয়েছিলাম তারা যদি আজকে শুনে থাকে তাহলে বুঝতে পারবে আমার সাথে মানে থাকেন, আমার বাসায় থাকেন।
2000 সালের ঘটনা,
2001 সালে উনি আমার বাসায় থাকেন।
থাকেন মানে কি, আপনাদের বিয়ে হয়নি তখন? উনি কিভাবে?
জি জি, উনি মানে ঘনিষ্ঠতা নিয়ে নেন।
আচ্ছা আচ্ছা,
রূপ নেন। তখন তো উনার একটাই কথা, আমি বেঈমানি করব না, আমি বেঈমান না।
ঘনিষ্ঠতার রূপ নেন মানেটা কি, মানে আপনার সাথে শারীরিক সম্পর্ক?
জি জি, শারীরিক সম্পর্ক করে।
আপনার ভাই তখন?
না ভাই তখন, আমার ভাই তো সবসময় থাকতো না, আমার ভাই তো চা বাগানে,
আমরা একটু ঘটনাটা
মাঝে মধ্যে সে আসতো।
আপনি বাড়িতে একা থাকতেন?
আমি একা আমার ছোট বোনটাকে নিয়ে থাকতাম।
আচ্ছা,
ছোট বোনটাকে নিয়ে।
আপনার কয় ভাই বোন বললেন? আপনার দুই বোন এক ভাই?
দুই বোন এক ভাই।
আপনার আরো একটা ছোট বোন আছে?
জি জি। আমার ভাইয়া তখন
বিয়ে, আপনি একটু নর্মালি বলেন কারণ আমাদের শ্রোতাদের বুঝতে সমস্যা হবে, আপনি এখনই এত বেশি ইমোশনাল হলে তো আমরা শেষ পর্যন্ত যেতে পারবো না গল্পে। যেটা হচ্ছে যে আপনার ছোট বোনের বয়সের ডিফারেন্সটা কত ছিল আপনার চেয়ে?
পাঁচ বছরে।
আর আপনি 2000 সালে এক সালে আপনার বয়স তখন কত? 20-21 মতো বয়স, তার মানে তার বয়স তখন 15 বছর। তো এরকম একটি সময়ে আপনি তাকে কেন আপনার পাশে থাকতে দিলেন?
থাকতে দিলাম কেন, সে তো ঈদে গেল।
আচ্ছা
জি, আমি সে তো এমনি এমনি ভাবে জানি সে ঈদে গেছে, বেড়াইতে গেছে, তো তখনই গেছে কথা পাকাপাকি করে। ঈদের সময় বেড়াতে গেলে আমি তো একজনকে বিদায় করে দিতে পারি না।
আর তার সাথে কেউ ছিল?
জি না, তখন সে একা গেছে।
এবং আপনার আপনার বোন যে ছিল সেও বাড়িতে ছিল, এবং সে অবস্থায় আপনি
আলাদা রুম ছিল, তো সে আমার সাথে কথা বলতেছে সে জায়গায়, সে আমার বোনকে আসতে পারে। আর যখন আমার সে বাসায় গেছিল আমার ভাইয়ের বন্ধুরাও দেখছে, এবং আমার ভাই বিয়ে করছিল আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, তো সে গেছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, তো গেছে আমার ভাইয়ের বউয়ের সাথে পরিচয় হয়েছে, মানে আত্মীয়র মতো হয়ে গেছিল। বিশ্বস্তটা তৈরি হয়ে গেছিল আগে।
আমি যতটুকু বুঝি নিগারের গল্প শুনে, যেহেতু তার বাবা মা ছিল না, এবং যেহেতু একটা ঢোকার একটা সুযোগ ছিল আর কি পরিবারের মধ্যে খুব ইজিলি, যেহেতু বাবা মা গার্ডিয়ান এখানে নেই, এবং নিগার যেহেতু নিজেই ওইখানকার মানে ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় ছিল, সুতরাং এক্সেসটা আসলে খুব বেশি ইজি হয়েছে আমার কাছে যেটা মনে হয়।
This track was downloaded from FusionBD.com.
এবং যে কারণেই একটা অবিবাহিত মেয়ে ঢাকায় থাকা একজন জ্যোতিষী, সে ওখানে গেলেন এবং যাওয়ার পরে তার সাথে একটা শারীরিক সম্পর্ক। এটা আপনি বললেন যে 2001 সালের ঘটনা, যখন আপনাকে কথা দেওয়া হয়ে গেছে যে আপনাকে বিয়ে করবেন। সাধারণত বাঙালি মেয়েরা বা আমাদের দেশের কালচারে আসলে যেটা বলে সেটা হচ্ছে মেয়েরা বিয়ের আগে ধরনের অনৈতিক সম্পর্কে জড়ান না, আপনি কেন এই ধরনের সম্পর্কে জড়ালেন?
ভাইয়া আমি তো ওর আচরণে কথাবার্তা আমি ইমোশনাল হয়ে যাই, এবং সে যেভাবে আমাকে বিশ্বাস ঢুকাইছে, যেভাবে আমাকে বলছে যে আমি তোমার সবকিছু জানছি, তোমার মা নাই বাবা নাই, তুমি এতিম একটা মেয়ে, আমি তোমার সাথে বেইমানি করবো না।
আমরা একটু গল্পের প্রয়োজনে আসলে জানতে চাই যে প্রস্তুতি ছাড়া বা প্রিপারেশন ছাড়া এই ধরনের ঘটনা ঘটে না, আপনিও কি মন থেকে তাকে ভালোবেসেছিলেন?
জি জি, আমি মন থেকে ভালোবেসেছি। এতদিন ধরে লম্বা সময় সে আমার সাথে কথা বলতো,
জি
তখন সে স্ট্রোলজার থাকত না, জ্যোতিষী থাকতো।
প্রিয় শ্রোতা, আমরা জানি যে কিছু কিছু বিজ্ঞাপন আমরা দেখে থাকি যে আপনার চেহারা দেখেই কেউ কেউ অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বলে দিতে পারেন, তো এরকম আপনি কখনো দেখেছেন তাকে যে এরকম কখনো বলে দিতে পারতো বা এরকম কোন ঘটনা আপনার সামনে ঘটেছে? আপনার বোনের হতে পারে বা আপনার আত্মীয় স্বজনের যে কারো হতে পারে?
না, আমাদের আত্মীয় স্বজনের কারো কেউ তো আর যায়নি এ পর্যায়ে। তবে আমি যখন ওর অফিসে আসা যাওয়া করতাম, যখন আমি 2002-তে যখন এক বছর পার হয়ে যাচ্ছে, তখন আমি ওকে একটু প্রেশার দিই, আপনি তো কথা দিয়েছিলেন এক বছর, কেমন এখন তো এক বছর, তখন আমি আমার ভাইয়ের কাছে তো লজ্জা পাচ্ছি।
জি,
আর আপনি যে পর্যায়ে চলে গেছেন আমার সাথে সম্পর্কে, সে পর্যায়ে যদি আজ আমাকে ফেলে দেন কিংবা ছুড়ে মারেন, তাহলে তো আমার বাঁচা মরা শেষ, আপনার কিছুই আমার থাকলো না। কিন্তু যেহেতু আমি আপনার দুর্বল হয়ে গেছি, আপনার প্রতি বিশ্বাস করে ফেলছি, তো ওনার একটা কথাই, ধৈর্য ধরে অপেক্ষা করো, আমি তোমাকে ফেলবো না। আমার কাছে একটা গান শিখতে একটা ছেলে, ইকবাল নাম, সে আমেরিকা চলে গেছে এখন, সে আমার কাছে গান শিখত, তখন আমাকে বলছিল আপা আমি তো আমেরিকা চলে যাচ্ছি, আমি শুধু হারমোনিয়াম সম্বন্ধে একটু জানতে চাই আর কিছু না। তো মাঝে মধ্যে আমার বাসায় যেত, তখন আমি স্বরলিপি ইয়ে করে দিতাম, খুবই মূল্যায়ন করতো আমাকে, আমি স্বরলিপি ইয়ে করে দিতাম, যাই হোক তোমার যখন ইচ্ছা আটকু আমার কাছে দাবি করে আসছো, আমি তোমাকে স্বরলিপি করে দিই, কয়েকটা নজরুল গীতি আপনার ইয়ে করে দিয়েছি। ওই ছেলেটা ঢাকায় আসছিল, আমি ওনার সাথে যে আমার সম্পর্ক আছে এটাও সে জানতো না, সে আমার পেশেন্ট হিসেবে আসছিল।
আচ্ছা, মানে আমি একটু জানতে চাই যে আপনি বলছেন যে আপনি গান পারেন, নজরুল গীতি স্বরলিপি এগুলো পারেন, আমাদের শ্রোতাদের অনেক কিউরিয়াসিটি হতে পারে, মানে অনেক কৌতূহল হতে পারে আপনার কথা শুনে, যে তাদের একটু হলেও একটা গান বা একটা যে কোনো আপনার পছন্দের একটা গান যদি এই মুহূর্তে আপনি একটু অল্প করে শোনান, তারপরে আমরা গল্পের ঠিক আবার এই পর্যায়টাতে ফিরে আসবো, আপনি যে ইকবালের গল্প বলছিলেন।
তাহলে আমি আমার প্রিয় একটা গানের দুটো গান শোনাই।
জি,
মন যদি ভেঙে যায় যাক যাক কিছু বলবো না, তোমার যাবার বেলা আমার প্রেমের কথা তুলবো না, মন যদি ভেঙে যায় যাক যাক কিছু বলবো না, তোমার যাবার বেলা আমার প্রেমের কথা তুলব না।
চমৎকার সুর, আপনার গলাটা মানে এখন যেরকম কেমন যেন একটু এক ধরনের
সাধনা থেকে দূরে চলে গেছি, আমি সাধনা করতে পারি না,
নাকে নাকে একটা ব্যাপার চলে এসছে, এবং আপনি নরমাল কথা যেভাবে বলেন সেখানেও একটা নরমাল ব্যাপার নেই।
জি জি, আমার তারপর আমি যে অসুস্থতে আসছি ঢাকা, স্যার কি অসুস্থ হয়েছিলাম আমি সবকিছুই বলবো।
আচ্ছা, তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন, শস্যের মধ্যেও যে ভূত থাকে আজকের গল্পে সেটা বের হয়ে আসবে। আপনি ইকবালের কথা বলছিলেন, তো ইকবাল কি করলো
তখন? উনি আমাকে বলছিলেন 13 তারিখে, মাসটা মনে নাই, তারিখটা মনে আছে, তুমি 13 তারিখে আমাকে ফোন দাও। ফোন দেওয়ার সাথে সাথে উনি ওই ইকবালটাকে ধরিয়ে দেন, কেমন ওই ইকবালটাকে প্রমাণ করাইছেন যে আমি, উনি আমার বাসায় যাইতো এবং আমার সাথে সম্পর্ক। তা আমি তো আর দুর্বল না, আমি তখন আমি বলছি আমি তো চুরি করি নাই, আমি তোমাকে ভালোবেসেছি, আমি তো চুরি করি নাই, যে আমার ছাত্রকে তুমি বলে দিছো তাতে আমার কিছু হয়ে যাবে, একটু লজ্জা, সে আমার ছাত্র, সে আমার সাথে গান শিখত, আমাকে টিচার মানে, ওই ছেলেটাকে উনি সাক্ষী রাখছে যে আমার সাথে ওনার সম্পর্ক। আমি বলছিলাম তুমি এখানে কোথায় গেছো? তো বলছিলাম আমি হাত দেখাতে গেছি, উনি তো বললো তোমার সাথে এরকম এরকম সম্পর্ক। তখন আমি বলছি তুমি আমার ছোট ভাই, তোমাকে আমি কি বলতে পারি, যাই হোক তুমি যখন সামনে এগুবা তখন বুঝতে পারবা এটা সম্পর্কে। তারপর সে চলে আসছে, আসার পরে সে আমার ভাইয়ের বন্ধুদেরকে বলছে, এটা মানে পুরোটা ই হয়ে গেছে। আমার ভাইকে এরা প্রশ্ন করছে, আমার ভাইয়ের বন্ধুরা, এবং আমি গান করতাম তো সবার পরিচিতি, আমাকে সবাই এক নাম এই নামটাই চিনে,
আপনার এলাকাতে
এলাকা না আমার পুরো সিলেট জুড়ে, সিলেট ডিস্ট্রিক্ট জুড়ে আমাকে চিনে।
জি
জি, আমার বেতার এখন গান বাজে।
আচ্ছা আচ্ছা,
আমার গান ছিল, আমি আধুনিক গান করতাম, এমন কোন দিন বাকি নেই, এই যে সময়টা যাচ্ছে এই সময়টা আমি বাসায় নেই, আমি অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠান হলে আমাকে খোঁজ নেওয়া হতো, মানে গান খুব ভালো পারতাম, সবার দোহাতে আমি গান খুব ভালো পারতাম, আমার যে কোনো অনুষ্ঠানে গান করলেই আমি ফার্স্ট হতাম, নজরুলে বেশি আর আধুনিক। ইকবালকে বলছে যে আমি শ্রীমঙ্গলে, তুমি তো শ্রীমঙ্গল থেকে আসছো, শ্রীমঙ্গলে একটা মেয়েকে চেনো তো? বলছে নাম, বলছে নাম জিজ্ঞেস করছে, বলছে নাম বলাতে, বলছে হ্যাঁ তুমি কি চেনো? বলছে হ্যাঁ আমার তো ম্যাডাম হয়, আমি তো গান শিখি ওনার কাছে। হ্যাঁ আপনার ওনার সাথে কিভাবে পরিচয়? তো বলছে ওনার সাথে, ওর সাথে আমার সম্পর্ক। তো সে প্রমাণ করে দিল, সে আমার আমার দেশের ছেলেকে প্রমাণ করে দিল। তারপর ছেলেটা চলে আসলো, আসার পরে মানে আস্তে আস্তে আমার ভাইয়ের বন্ধুদেরকে সবাইকে বললো যে আপু জ্যোতিষের সাথে এরকম সম্পর্ক, ওই যে পড়তো পত্রিকা দেয় ম্যাগাজিনে দেয় ওই লোকটার সাথে সম্পর্ক, আমি ওই লোকটার কাছে গিয়েছিলাম, আমি ওই লোকটার কাছে, ওই লোকটা নিজে আমাকে বলছে এবং আমি আপার সাথে ফোনে কথাও বলেছি। বুঝতে পারলেন? বন্ধুরা আমার ভাইকে ধরল সবাই, কি রে কি ব্যাপার, আমাদের সিলেটের মেয়ে ঢাকা ডিস্ট্রিক্টে চলে যাচ্ছে, মানে আমাদের সিলেট ডিস্ট্রিক্টের মেয়েরা আগে আগে আপনার ঢাকা ডিস্ট্রিক্টে বিয়ে হতো না, আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হয়ে যেত, দেশের বাইরে বেশিরভাগ। তখন আমার ভাই তো জানতো যে লাইক করি, আমি লাইক করি, সেও লাইক করি, কিন্তু এগুলো মানে বাতাসে চলে যায়নি কথাগুলা। আমার ভাই মানে শেষ দেখার জন্য ছিল আর কি, পছন্দ হলে যে হয়ে যায় এমনটা কথা না, দেখা যাক। আমার তো আপু, আমি তো কিছু বলতে পারি না, এই জন্য সে আর কিছু বলেন নাই। কিন্তু ওই বন্ধুরা যেদিন আমার ভাইকে বলছে সন্ধ্যাবেলা, তখন ভাই আমার ঠিক থাকতে পারে না, তখন তখন আমার ভাই বিবাহিত ছিল। তারপর আমার ভাই বাসায় গিয়ে আমার সাথে মানে ভাত খায় না, কথা বলে না, ব্যাপার কি জিজ্ঞেস করলাম, তখন বললো যে আপু তুই কত দূর আগালি, তুই তো আমার মান সম্মান শেষ করে ফেলছিস। আমি বললাম কি ব্যাপার, কি মান সম্মান শেষ করলাম, আমি তো নোংরা পথে যাই না, আমি নিজেকে কন্ট্রোল করেই চলি, কি ভাইয়া তোর তো সম্মান আমি নষ্ট করবো কেমন করে, কি করলাম?
এটা এক ধরনের মিথ্যাই ছিল, কারণ এর আগে তো আপনার তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে,
হয়েছে কিন্তু এইটুকুই, কিন্তু যে এরকম সরাসরি হয়ে যাবে তো আমি তো জানি যে লোকটাকে, তুই যে লোকটাকে পছন্দ করিস সেই লোকটা তো আমাকে বলছে তাকে বিয়ে করবে, তাকে ভালোবাসি, এটা আমি জানি, এটা আমাদের ঘরের ভিতরে রয়ে গেছিল কথাটা। এই কথাটা আজকে সে ফ্লাশ করলো কেন, কিভাবে ফ্লাশ করছে, ইকবাল তো এসা আমার বন্ধু বান্ধব সবাইকে বলছে। তখন তো আমি মার্ক করলাম সে তো ঠিকই আমার সাথে ফোনেই কথা বলছে, এটা কি উচিত হয়েছে ওনার? তারপরে আমি দুদিন পরে ফোন দিই ওনার কাছে, ফোন দিয়ে জিজ্ঞেস করি, ও তো আমার ছাত্র ছিল, যখন সে আপনাকে পরিচয় দিছে আমি ওনার ছাত্র, তাহলে এই কথাগুলা কি বলা উচিত হয়েছে? তা আপনি কি আপনার ব্যাপারে যা কিছু ঘটে যায় আপনি কি আপনার ছোট ভাই বোনদেরকে বলেন? তখন উনি উত্তর দেয় না, উত্তর না দিয়ে বলছে না তোমাদের দেশের ছেলে আসছে তো, তখন আমি মানে ইয়ে হয়ে গেছি, তোমার বাসায় গেছি, থাকছি, খাইছি, তোমার সাথে আমার সম্পর্ক, তখন আমার সত্যটা বের হয়ে আসছে। তখন আমি বলছি যে ওকে চিনো নাকি, তো উনি ছাত্রটা বলছে যে উনি আমার ম্যাডাম। তখন আমি দুর্বল, আমি সব কথাগুলাই মানে ওকে বলে দিছি।
আচ্ছা,
তখন আমার ভাই যেমন আমাকে ভালো চোখে দেখে না, বাসায় অশান্তি শুরু হয়ে গেছে আর কি। এরপরে ওরা তো মানে কানাঘুষ আরম্ভ করছে, পুরোটা আমার এলাকায় রটে গেছে, সবাই যেন আমাকে আর চোখে দেখে ভালো চোখে দৃষ্টিতে দেখে না। তখন আমি ওনাকে ফোনে ফোন তো দেই সবসময় ফোনে কথা বলে, আর যদি ফোন না দিই তখন ওই নাম যে লোকটার এখান থেকে আমি ফোন দিতাম ভাইয়া, ওই লোকটার নাম্বারে সে মোবাইলের নাম্বারে সে গভীর রাতে ফোন দিত, তো ওই মিস কল পাইতো না, মিস কল পাইয়া এই লোকটা আমাকে পরের দিন আবার ফোন দিয়ে বলতো আপনাকে স্মরণ করছে লোকটা আপনি ফোন দেন, বারবার আমার কাছে ফোন আসছে রাত্রে বলতো যে তুমি ঢাকায় আসো ঢাকায় আসো। তাই আমি বলছি ঢাকায় আসবো না, মানে আমি একবারই আসবো, আমি একবারই আসবো, কারণ আপনি যে পর্যায়ে চলে গেছেন আপনি আমার যে সময়টুকু দিয়েছিলেন সেই সময়টা কিন্তু পার হয়ে যাচ্ছে, শুনেন আপনি আমার নিয়ে পুতুল খেলতেছেন, পুতুল খেলবেন না, আমি এটুকু বলছি।
2001 মানে এক সালে কথা দেওয়ার এক বছর পার হয়ে গিয়েছে,
পার হয়ে গেছে।
তখন
আমি 2002 এর ফেব্রুয়ারি মাসের কোরবানি ছিল 22 তারিখে, আর আমি আসছিলাম 25 তারিখে ঢাকাতে। 2002 এর কোরবানিদের 25 তারিখে আমি ঢাকায় আসছিলাম, আজ পর্যন্ত যাইনি।
আচ্ছা ঠিক আছে, তো আমরা একটু জানতে চাই যে আপনি যখন তাকে বললেন যে আপনি তো কথা দিয়েছিলেন এবং কথা তো পার হয়ে যাচ্ছে, তখন কি বললো সে?
হ্যাঁ তখন বলছে যে না একটু ধৈর্য ধরো, না ধৈর্য ধরো। আমি বলছি না আমি আর ধৈর্য ধরতে পারি না। তুমি বললো যে তুমি কি চলে আসবে ঢাকা? আমি যে হ্যাঁ আসবো আমি ঢাকা। তখন উনার অফিসে একটা মহিলার সাথে আমার পরিচয় ছিল, উনার পেশেন্ট, ওই মহিলাকে আমি উনার সাথে আমার ফোনে কথা হইতো মহিলার সাথে। তারপর উনার মহিলার বাড়ি ছিল টঙ্গী, উনি থাকতেন মহাখালীতে। তো ওই আপাকে আমি বলছিলাম, তো ওই আপা বলছে ঠিক আছে আমি আসতেছি তোমাদের বাড়িতে, ওনার দুইটা বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে, আমি আসতেছি তোমার বাসাতে। তখন উনি আমার বাসায় যায়, জি চা বাগান দেখতে যায়।
মানে কেন, মানে উনি ওনার সাথে আপনার কি ধরনের সম্পর্ক ছিল?
উনার মানে আমার মহিলার সাথে পরিচয় উনার অফিস থেকে। আর তো উনি
উনার অফিসে গিয়ে একটা পেশেন্টের সাথে আপনার কেন এত দ্রুত পরিচয় হলো?
না না না, তখন আমার তেমন একটা পরিচয় নাই, উনার পরিচয় না, জাস্ট আমাকে উনি আমার সিলেট বাড়ি শুনে উনার একটা যাচ্ছিল যে চা বাগান দেখতে বেড়াতে যাবেন, আমার বাসায় কে উঠবেন, উনি গেস্ট হিসাবে। তখন আমাকে উনি আমাকে বলছেন চাপা আমি সিলেটে আসবো তোমাদের বাসায় উঠবো। তারপর আমি বলছি ঠিক আছে আসতেছেন যখন বেড়াতে আসবেন, অসুবিধা নেই আমার বাসায় বেরিয়ে যাবেন। তো আমার বাসায় উনি যান আমার ভাইকে নিয়ে আর ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে, তারপর তিন দিন থাকছেন আমার বাসায়। তারপর আমি উনাকে সাথে নিয়ে ফোনে কথা বলি, জ্যোতিষীর সাথে কথা বলি, উনি শুনেন। আমি এটা ভাবছি যে তুমি যদি ইকবালকে শোনাইতে পারো আমি কেন শোনাতে পারবো না, তুমি যদি সেই ইকবালকে সাক্ষী রাখতে পারলে এত কিছু বলতে পারলে তাহলে তোমারই তো পেশেন্ট ওই মহিলা, তাহলে এই মহিলাও শুনুক, বুঝতে পারছেন? আমার মনে সেই মানে ইয়েটা কষ্টটা জাগছে। তখন আমি ওই মহিলাকে পাশে রাখি, তারপরে উনি কথা বলে যখন ওই মহিলা শুনে, তখন এই মহিলাটা বলে যে হ্যালো আসসালাম আলাইকুম ভাইয়া আমি জয় মারিয়া রাম্মু। তখনই তার ভিতরে একটা বাড়ি খায়, সে তো ঢাকার লোক জেনে গেল, আর তুমি যদি আমার দেশের ছেলেকে জানাইতে পারলো তা আমি তোমার ঢাকার মহিলাকে জানাতাম না কেন, আমার টিকিট ডাকলো আর কি, সেও সাক্ষী হোক। তারপর বললো সিলেটে কেমন কেমন, বলছে হ্যাঁ বেড়াইতে গেছি এরকম ঘুরতে আছি নিগারাপুর বাসায়। তো ওই আপা বললো আমাকে বললো যে আপা উনি লোকটা কিন্তু চালু লোক, খুব চালু লোক, আমি ওনার পেশেন্ট, অনেক দিনের ওনার পেশেন্ট, আমার স্বামী নিয়ে এটা গ্যাঞ্জাম চলছে, আমি ওই লোকটার কাছে যাই কিন্তু ওই অপেক্ষায় আছি রিজাল্টের, জানি না কবে পাবো, কিন্তু যাইতে এসে আসতেছি। তাহলে তুমি এক কাজ করো, আমার ভাই কিন্তু তখন আমার ভাবিকে নিয়ে ও শ্বশুর বাড়ির পাশে বাসা ভাড়া করে চলে যায়, এমন মানে তুমুল আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় এরকম ভাই বোনের মধ্যে। তখন আমি আমার বোনটাকে নিয়ে থাকি একা বাসায়।
না আপনাকে কেন্দ্র করে আপনার ভাইয়ের মধ্যে
সম্পর্কটা নষ্ট হয়ে যায়,
আপনার বোনকে নিয়ে আপনি একা একা
একা একা থাকতাম।
আপনার ভাই কি আপনার ফ্যামিলি খরচ পাতে কিছু দিত নাকি আপনাকে নিজেকেই জোগাড় করতে হতো?
না দি না, প্রথম প্রথম দিছে তারপরে আমাকে দেয় নাই।
আপনি
আমি নিজেই একা টিউশনি করতাম,
টিউশনি মানে গানের টিউশনি,
গানের টিউশনি প্রায় 6-7 হাজার টাকার মতো আসতো আমার,
এবং ওটা দিয়ে আপনার পরিবার চলতো।
আমার একটা বোন
শ্রীমঙ্গলে, কি আপনার বাবার কি নিজস্ব সম্পত্তি ছিল?
নিজস্ব সম্পত্তি ছিল, তোমার আমার বোন নষ্ট করে ফেলছেন।
প্রিয় শ্রোতা আপনারা শুনছেন হ্যালো 8920, আজকে আমাদের এখানে অতিথি হয়ে এসছেন নিগার। নিগার তার জীবনের গল্প বলছে, নিগারের জীবনের গল্পের মধ্য থেকে আমরা সমাজের একজন বিখ্যাত জ্যোতিষীর ব্যক্তিগত জীবনের গল্প জানছি। আমরা গল্পে আমাদের এই হ্যালো 8920 মূলত কাউকে হেয় প্রতিপন্ন করবার জন্য না, কাউকে খুব বেশি হাইলাইট করবার জন্য না, আমরা এখানে জীবনের গল্প বলি, এবং যে কারণে আমরা জ্যোতিষীর নামটা আজকে এখানে ব্যবহার করছি না। তিনি খুবই বিখ্যাত একজন জ্যোতিষী, এক নামে তাকে সবাই চিনবেন। নিগারের গল্পটা আমরা সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে আসবো, ফিরে এসে আমরা সংবাদের বিরতির পর বিস্তারিত জানবো। এই গল্পের শুরু কেবলমাত্র এবং শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে আপনারা নিশ্চয়ই জানেন না, কারণ জীবনের গল্পের শেষটা আসলে অনুমান করা যায় না। আর এই ফাঁকে আপনাকে আরো একবার মনে করিয়ে দিই, অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে পারেন। আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। আপনি যে কোনো সময় ফোন করতে পারেন। ফোন করে আপনার প্রথমে নামটি বলতে হবে, তারপর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলতে হবে এবং শেষে আপনার যা বলার আছে আপনি বলবেন। আর যদি আপনি অনুষ্ঠানে অতিথি হয়ে আসতে চান সেক্ষেত্রে আপনার গল্পের ছোট্ট একটি আপনার গল্পটা খুব ছোট করে বলে বলতে হবে আপনার সঙ্গে যোগাযোগ করবার জন্য। আর আমাদের ফেসবুক পেজে এই মুহূর্তে যারা কমেন্টস করছেন, বিভিন্ন রকমের মন্তব্য করছেন, তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সবাইকে আহ্বান জানাচ্ছি শেষ পর্যন্ত অপেক্ষা করতে এবং পুরো গল্পটা শুনে প্রশ্ন করতে, বা মাঝে মাঝে আপনি বিভিন্ন প্রশ্ন করতে পারেন। সেই প্রশ্নগুলো যদি যৌক্তিক মনে হয় তাহলে আমি অবশ্যই আমার অতিথিকে সেই প্রশ্নগুলো করব। আমার ফেসবুকের পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, hello8920। সংবাদের পরেই ফিরছি, সাথেই থাকুন। সংবাদের পর আরো একবার স্বাগত হ্যালো 8920 তে। যারা আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনারা শুনছেন এবিসি রেডিওর বুধবারের আয়োজন হ্যালো 8920 কিবরিয়ার সাথে। এখানে ফোন করার নিয়মটা হচ্ছে আপনি আপনার গল্প বলতে পারেন, আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে আসতে পারেন। এক্ষেত্রে ফোন করার নিয়মটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। প্রথমে ফোন করে আপনার নামটি বলতে হবে, তারপরে সেল নাম্বারটি স্পষ্ট করে বলতে হবে এবং তারপর আপনার যা বলার আছে আপনি বলবেন। আজকে আমাদের এখানে অতিথি হয়ে এসেছেন নিগার। নিগার তার জীবনের গল্প বলছে। আমরা সংবাদের আগে যতটুকু শুনেছি ততটুকু আপনাদেরকে একটু সারাংশ জানাতে চাই যারা এই মুহূর্তে যোগ দিয়েছেন। নিগারের জন্ম মূলত সিলেটে, সিলেটের শ্রীমঙ্গলে। তার বাবা ফিনলে চা কোম্পানিতে কাজ করতেন এবং তারা এসেছিলেন সেই আসাম থেকে। এবং নিগারের বয়স যখন 17 বছর তখন সে একটা পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দেখার আগের ঘটনাটা হচ্ছে তার বাবা মা মারা গিয়েছিলেন। তার বাবা মারা গিয়েছিলেন, তার হাঁপানির রোগ ছিল এবং তার মা তার বাবা মারা যাওয়ার পরে মারা যান। তো এরকম অবস্থায় তারা তিন ভাই বোনের মধ্যে নিগার ছিলেন সবার বড়। তো এরকম একটা পত্রিকার বিজ্ঞাপন দেখেন একজন জ্যোতিষী, তিনি ভাগ্য বলে দিতে পারেন। এই 17 বছর বয়সে তার কৌতূহল হয় যে আসলে আমার ভাগ্যটা কেমন, আমার ভবিষ্যৎটা কেমন, এটা জানার জন্য সেখানে যে ফোন নম্বরটি দেওয়া থাকে এবং সেই ফোন নম্বরে সে যোগাযোগ করেন। যোগাযোগ করার পরে একের পর এক যে প্লটগুলো পরিবর্তন হয়েছে, সেই জ্যোতিষী তার সাথে যোগাযোগ করেছে, সবসময় কথা বলতো, সেটা একসময় প্রেমের সম্পর্কে মোড় নেয়, একসময় জ্যোতিষী তাদের বাড়িতে যাতায়াত করে, তাদের আত্মীয়ের সাথে সম্পর্ক তৈরি হয় এবং একসময় অন্য ধরনের একটা অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আগে যেটা সাধারণত অনৈতিক বলে থাকি আমরা, সে ধরনের একটা সম্পর্ক গড়ে ওঠে এবং জ্যোতিষী তাকে একসময় কথাও দিয়ে থাকে যে আমি অমুক সালে বা এক বছর পর তাকে তোমাকে আমি বিয়ে করব। তো এরকম একটা ঘটনার প্রেক্ষাপটে আমরা আসলে জানার চেষ্টা করছিলাম যে ঘটনাটা কোন দিকে যায় এবং এটা প্রথমে পরিবারের মধ্যে জানাশোনা ছিল। ধীরে ধীরে নিগার খুব ভালো গান করতেন এবং সেই গানের সুবাদে একসময় দেখা গেল যে তাকে পুরো সিলেট অঞ্চলের লোকজন তাকে চিনত। তো স্বাভাবিকভাবে তার একটা আত্মসম্মানের ব্যাপার ছিল যে এই ধরনের সম্পর্ক সাধারণত পরিবারের বাইরে সবার জানাশোনাটাই ভালো, কিন্তু কোনো না কোনো ঘটনার প্রেক্ষাপটে নিগারের এই সম্পর্কটা সিলেট অঞ্চলের মানুষজন জেনে যান। এবং একই সাথে নিগার যেহেতু ব্যাপারটা জেনে গিয়েছে, সুতরাং নিগার চেয়েছে যে জ্যোতিষীর সম্পর্কটা তার সাথে আছে বা জ্যোতিষীর চারপাশের লোকজন সেটা জানা থাকুক, সে কারণে নিগারও জ্যোতিষীর কাছের লোকজনকে এটা জানানোর চেষ্টা করেছে। তো এরকম একটা অবস্থায় আমরা আছি এবং এই গল্পের শেষটা আসলে কোন জায়গায়, জীবনের গল্পে একটা ব্যাপার যে শেষটা নিয়ে আগে থেকে কোনো মন্তব্য করা যায় না, আমরা একেবারে শুরুর থেকেই মানে শুরুর দিকে আছি বলা যেতে পারে। তো আমরা নিগারের কাছে যাব। যাওয়ার আগে আমি আবারও বলে দিচ্ছি, ফেসবুকে যারা বিভিন্ন রকমের কমেন্টস করছেন, মন্তব্য করছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। দয়া করে এমন কোন কমেন্টস বা এমন কোন মন্তব্য করবেন না যেটা আপনার পার্সোনালিটিকে ফোকাস করে, কারণ এই ধরনের কোন মন্তব্য, অশালীন কোন মন্তব্য বা বাজে কোন মন্তব্য পেলে আমরা আমাদের এই পেজটা থেকে আপনাকে ব্যান করে দিই। সুতরাং এমন কোন মন্তব্য করবেন না, গঠনমূলক আলোচনা সমালোচনা করুন, কারণ ফেসবুক এটা একটা পাবলিক প্লেস এবং আপনি যে মন্তব্যটা করবেন সেটা সবার দেখার একটা সুযোগ থাকে। এখানে আপনার ভাই বোন থেকে শুরু করে, আপনার ছোট ভাই বোন থেকে শুরু করে, আপনার শ্রদ্ধেয় ব্যক্তি থেকে শুরু করে সবাই এখানে আছেন। আর আপনি যদি চান যে আপনাকে আমরা ব্যান করে দিই তাহলে আমাদের কিছু বলার নেই। উম্মে হাবিবা সূচনা আমাদেরকে লিখেছে, জীবনের বিচিত্র গল্প শুনতে অদ্ভুত লাগছে, নিগার আপুর জন্য শুভকামনা এবং শুভেচ্ছা রইল। এছাড়া অনেকেই নিগারের গানের খুব প্রশংসা করেছেন। আমি শেষে গানে নিগারকে একটা অনুরোধ করব যে নিগার যদি আমাদের গান গেয়ে শোনান, কারণ নিগার বলেছে যে তার আসলে আর 11 বছর যাব 13 বছর যাব তার গান গাওয়া হয় না এবং তার গানের গলা নেই এবং তার কথা শুনে অনেকেই অনেক বেশি পরিমাণে বলছেন যে কাঁদবেন না কাঁদবেন না।
আমরা আসলে একজন মানুষ যখন জীবনের গল্প বলতে আসেন তাকে আমরা কোনো ফ্রেমে বাঁধি না, তার অনুভূতিকে তার মতো করে প্রকাশ করতে দিই। সেটাকে যদি আপনি রিসিভ করতে না পারেন সেখানে আমাদের কিছু করার নেই, সে জায়গায় আমরা অত্যন্ত দুঃখিত। কারণ আমরা সবসময় বলে থাকি হ্যালো 8920 আপনাকে এন্টারটেইন করে না, এটা এন্টারটেইন করার কোন প্রোগ্রাম না। যারা এখানে আসেন জীবনের গল্প নিয়ে এবং তারা তাদের জীবনের শ্রেষ্ঠ অনুভূতি নিয়ে এখানে আসেন, সুতরাং সেই শ্রেষ্ঠ অনুভূতিকে পুঁজি করে এখানে আপনাকে এন্টারটেইন করা, এটা একেবারেই ইচ্ছা এবিসি রেডিওর কিংবা হ্যালো 8920 নেই। সুতরাং আমরা বিনীতভাবে আপনাকে অনুরোধ করব শেষ পর্যন্ত গল্পটা শুনবেন এবং যারা আসেন এখানে অতিথি তাদের প্রতি আপনার ব্যক্তিগত শ্রদ্ধাটা বজায় রাখবেন, কারণ একজন মানুষকে সম্মান করলে নিজেরই সম্মান বাড়ে। আর ফেসবুক পেজটা আমি আবারও বলে দিচ্ছি, facebook.com/hello8920 facebook.com/hello8920। আমরা চলে যাচ্ছি অতিথির কাছে। গল্পের যে জায়গাটায় ছিলাম, আপনি মহিলাটিকে সাক্ষী রেখে আপনি তার সাথে কথা বললেন।
জি, সাক্ষী রেখে কথা বলি, তারপর তিন দিন ওই মহিলা থাকলো আমার বাসায়। তারপর মহিলা চলে আসলো, চলে আসার পর আমাকে ফোনে কথা বলতাম। তারপর আমি উনাকে যে বলি আমি ঢাকায় চলে আসব, আমি তো দূর থেকে ফোন দেই, প্রতিটা মিনিটে আমার 25 টাকা করে যায়। আপনি কথা বলেন, আবার লাইনে রেখে অন্যদের সাথে কথা বলেন, তারপর লাইনে থেকে যান, তখন তো আমার তো টাকা ঠিকই যায়, কিন্তু আমার তো কত টাকা নষ্ট হচ্ছে ফোনে, আর জানেন তো আমি কিভাবে চলতেছি।
উনি আপনাকে কোন আর্থিক সাহায্য করতো না?
এটা পরে আসতেছি ভাইয়া।
আচ্ছা জি।
আর ভাইয়া তো সম্পর্ক নষ্টই করে ফেলছে, মানে দূর থেকে খোঁজ নিত, কাছে যেত না। তারপর আমি উনাকে প্রেশার দিলাম যে আমি চলে আসতেছি ঢাকায়। তারপরে উনি বলেন এক সময় ঠিক আছে চলে আসো। তখন আমি এই যে 2002 ফেব্রুয়ারি মাসের 25 তারিখে না 24 তারিখে আমি চলে আসি ঢাকায়।
আচ্ছা।
ওই মহিলার বাসায় আসি, ওই মহিলা আবার ওনার ফোনে ওনার হাজবেন্ডের সাথে আমার পরিচয় করাই দেয় যে ভাইয়াকে বলো। তো আমি ভাইয়াকে ফোনে বলি ভাইয়া আমি এভাবে আসতে চাই, প্রথমে আমি আপনার বাসায় উঠতে চাই। তো ভাইয়া বললো ঠিক আছে, আমি তো থাকি না, আমি দূরে থাকি, আমার শুধু তোর আপু থাকেন আর ওর বাচ্চা দুটো থাকে। তো ওই নিচতলায় আমি ভাড়া নিয়ে ওর মহিলায় ভাড়া নিয়ে উনি ছিল আর কি ওনার বাসায় আমি উঠি। তারপর আমি আইসা ওনাকে ফোন দিই আমি চলে আসছি। তারপর ওই জায়গায় ওই বাসায় উনি একদিন যায় আমাকে দেখতে যায়। আবার আমার একদিন সে ফোনে বলে তুমি এখানে মহাখালী আপনার কলের হাসপাতালের সামনে আসো, আমি আসতেছি। তারপর আমি এখানে আসি, সে আমাকে সিএনজি করে নিয়ে যায়। নিয়ে গিয়ে সে আপনার তারই কোন ডাক্তার দেখাইছিল এক্স রে রিপোর্ট নেওয়ার জন্য, সে ডাক্তার যেতে গেছে তখন আমাকে সাথে করে নিয়ে যায়। আমি গিয়ে আপনার বাইরের রুমে বসি, সে আপনার রিপোর্ট গুলা নিয়ে আবার আমাকে সিএনজি করে নিয়ে আসে। কত তো ঢাকায় তো বেড়াতে কোথাও যাও না, এতে আমার সাথে করে তোমাকে নিলাম, কোনো খারাপ জায়গায় নিয়ে নাই, ওইটুকুই আমি একটু তার সাথে যাও আসা করছি। তারপরে সে আমার বাসায় উঠে ওই বাসায় যায়, আপনার সাথে কথা বলে চাটা খাবে বলে না না খাবে না, একটু সময় বসছে, বসে বললো যে আমি পরে আসবো, আরেকদিন আসবো। তার অফিসে কিন্তু আমি যাওয়া আসা করতাম, পলোয়েল সুপার মার্কেটের 4 তলায় তার অফিসটা ছিল। তারপর 2002 মার্চের 3 তারিখে তার আব্বু মারা যায়। আমার বাইকে কিন্তু বলে আসি নাই, দেখাও করি নাই, আসি নাই, যে তুই আমাকে ভুল বুঝলে, তোকে তো সে বলছিল, তুই জানছিলি, আমিও তো তোকে বলছি যে ওর সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, তার প্রতি আমাকে ভুল বুঝার তো কারণ হয় না। তো বন্ধুরাই বলছে তুই মাইনে নিতি, তুই আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছিস, তা আমার বোনকে বলছি তুই আমার সাথে যাবি না ভাইয়ের কাছে থাকবি, একটাই ডিসিশন, কারণ যেহেতু আমার ভাই আমার দিকে খোঁজ নিতেছে না। তখন বাসা ভাড়া অনেক জমে গেছে, আমি দিতে পারতেছি না, আমার ফার্নিচার যা ছিল অনেক ফার্নিচার ছিল সুফা থেকে ধরে সবকিছু আমি বাড়িওয়ালাকে দিয়ে দিই ওই টাকার বিনিময়ে। আমার বোনটাকে বলি চল ঢাকায়, এই আমার বোনটাকে নিয়ে আমি ঢাকায় চলে আসি। আমি পিছনের টাকে বলে ফেলছি আগে, তারপর ওই যে আপনি মহাখালীতে ফ্ল্যাটে উঠছিলাম, তারপর উনি বাবা মারা যাওয়ার আগে উনি আমাকে 2300 টাকা দেয় যে বাসার অ্যাডভান্স, তখন আমি আমাকে বলে তোমাকে আমি একটু হেল্প করবো, কারণ তুমি সবকিছু সেরেই যখন চলে আসছো তখন আমি জিরোতে কি করবো। তখন বলছে না আমি তোমাকে যে আমি তোমার সাথে আমার সম্পর্ক সেটার বিনিময়ে আমি দিতেছি, এটা না, আমি একটা মানুষ হিসাবে আমি তোমাকে সাহায্য ওই টাকাটা আমি নিয়ে ওই আপার হাতে দিই। আমি কিন্তু আসার সময় 9000 টাকা নিয়ে আসছিলাম, 9000 টাকা ওই মহিলার হাতেই আমি দিছি খরচ হিসাবে দিয়ে দিছি সব। তারপরে ফোন দিই, ফোন দেওয়ার পর ওর অফিসের একটা ছেলে পিয়ন ছেলে এখনো আছে, ওর নাম শামীম, ও আমাকে বলে আপা স্যার তো বাড়িতে চলে গেছে, স্যারের আব্বু মারা গেছেন। তারপরের দিনে আমি গেছি, দেখা হইল সুই আমার টাকাটা দিল। এই 9 তারিখে আমার ভাই মারা যায়, ওনার আব্বু মারা যায় 3 তারিখে, আর ওই মাসের মার্চের 9 তারিখে আমার ভাই মারা যায়। কারণ আমাদেরকে খুঁজে কোথাও সে পায় নাই, হঠাৎ হার্ট অ্যাটাক করে, কিন্তু সে অসুস্থ ছিল, তখন সে হার্ট অ্যাটাক করে 3 মাসের বাচ্চা রেখে, 3 মাসের বাচ্চা ছেলে ছিল। তারপর ফোনটা কিন্তু ওর কাছেই আসে, আমি জানতাম না। তখন আমি মহাখালীতে আপনার ফাউন্টেন গার্মেন্টসে 10 দিন ডিউটি করি, কিছু না পাই মানে ঢুকছিলাম আর কি, আশেপাশের মেয়েরা আমাকে ঢুকাইছিল, আমার বোনটাকে নিয়ে ঢুকছিলাম। কিন্তু রাত 10:00-11:00 আসতাম, এই দশটা দিনের ভিতরে কথা বলতেছি, তখন আমার বোনের মুখের দিকে তাকিয়ে দেখি কেমন হয়ে গেছে, জীবনে সে চাকরি জিনিসটা বুঝে না। তখন বললো যে আপা আমি পারতেছি না। তখন বলছি না দরকার নাই, পারবো না এটা। তারপরে আপাকে বললাম যে আপা আমি পারবো না, গার্মেন্টস এর প্রতি আমার অভিজ্ঞতা নেই, আমি পারবো না, বোনটা দাঁড়িয়ে থাকে আমার সামনে, আমি সহ্য করতে পারি না। তখন বললো যে এক কাজ করো, তোমরা ঔষধ কোম্পানি চলে যাও। একটা মহিলাকে বললো সাত রাস্তার মোড়ে একটা ঔষধ কোম্পানি আছে, গ্যাকো ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি। তো মহিলা বলল যে ওরা হালকা পাতলা কাজ করবে ওইখানে। আমি তখন ওই আমাদের গেইটে নিয়ে গেল, গেইটে গেলাম। তারপরে উনি নিজেই মানে ওই কোম্পানির মালিক নিজেই দাঁড়াতেন, আপনার গেইটে একটা রুম আছে, রুমের পাশে। তো ওই ভিতরেই সাথে সাথে আমাদের জয়েন্টিং মানে ইয়ে করেন, সেখানে আমরা চার বছর চাকরি করি। তারপরে ফোনে কথা বলতাম, তার এখানে যেতাম, আপনার আসতাম, যাওয়া আসা করতাম। তখন আমি বলতাম যে আমি যে আপনার এখানে আসি, কিন্তু আমাদের হাজিরার মতো স্যালারি চলে, সাপ্তাহিক স্যালারি, আমি যেখানে আসি এটা তো আমার লস হয়, কেমন। আবার সে আমাকে বলতো নয়টার দিকে, জাস্ট নয়টার দিকে আসবা। এই শুরু হলো আর কি, জাস্ট নয়টার দিকে আসবা। তখন শুধু শামিম থাকতো রুমে, তো ম্যানেজার আসতো না, ম্যানেজার সাড়ে দশটার দিকে আসতো। আমি তো প্রথম পর্যন্ত বুঝি নাই, যাই নয়টার দিকে। অনেক অনেক দিন বিয়ে পাইছি, তার মার্কেটটা পুরো মার্কেটই বন্ধ, কেমন। তারপর
সকাল নয়টার দিকে পুরো মার্কেটটাই বন্ধ,
এমন অবস্থা পাইছি, মানে খুলতেছি খুলতেছি এইভাবে আর কি। আমি গিয়ে উপরে উঠতাম, উঠে চারতলায়, তো
জ্যোতিষীর দোকানটা ছিল চারতলা,
চারতলা, হ্যাঁ চারতলায় আমি বারিন্দা থেকে দাঁড়াতাম। তারপরে দেখতাম মাঝে মধ্যে সে একা চলে আসতো, স্বামী আসতো না, কেমন। সে চাবি তুলে সে নিজেই মানে ঢুকতো ওই অফিসের ভিতরে। সে কালো গ্লাস দিয়ে আবরণ করা ছিল, দুইটা রুম, একটা রুম বাইরে রিসেপশন রুম, লোকরা আসে বসত, আর ভিতরের রুমটা কালো গ্লাস দিয়ে ইয়ে করেছিল, সে ওইখানে তার অবস্থান, সে বসত। তারপর ওই অফিসে, ওই অফিসের মধ্যে সে আমাকে ক্ষতি করত। তখন আমি বলতাম যে আপনি আমাকে কি পর্যায়ে কি বলছিলেন না, কি করতেছেন। সে বলছে তুই তো আমার গোপন বউ, তুই তো আমার গোপন বউ, আল্লাহ তো জানে, আর কেউ না জানো, আল্লাহ তো জানে, আল্লাহ তো সাক্ষী, আমি তো আল্লাহকে জবাব দিয়ে করব, সমাজ সাক্ষী, সমাজের স্বীকৃতি দিচ্ছি না, আমি তো দেব কথা দিচ্ছি, কিন্তু আল্লাহ তো সাক্ষী, আমি তো তোকে বলছি, তুই ধৈর্য ধরে অপেক্ষা কর। তারপরে আমি মাইনা নিছি। তখন বাসায় এসে নিজের প্রশ্ন করতাম, উত্তর আমার কাছে ছিল না, সব দিকে অন্ধকার দেখতাম। আমি কার কাছে যাব, কাকে বলবো, আমি যাকে যার জন্য ছুটে আসছি আমি তার কাছে শিকার হতে যাচ্ছি, আমি কাকে বলবো, আমি কাউকে বলার জায়গা পাইনি। আমার ভাবতাম শেষরাত আমার কেউ নেই, সে তো আমার সব, আমি আবার ছুটে যেতাম তার কাছে। কিন্তু সে আমাকে প্রায় সময় নয়টার দিকে যাওয়ার কথা বলতো, আমি আবার ঠিক করতাম, আমি দশটার দিকে সাড়ে দশটার দিকে যেতাম, মানে ভাবতাম যে ম্যানেজারটা চলে আসুক, ম্যানেজারটা চলে আসলে বাইরে থেকে লুকতো। ওই যাওয়ার পরে সে আমাকে মারত, আমাকে চুলে ধরে, দুই পাশে চুলে ধরে, গ্লাসের মধ্যে করত, আংটি পরা অবস্থায় আমার কপালে ইয়ে করত, মাথায় এমন ভাবে মারত যেমন আমার ব্রেনটা বাসায় আসে আমার কাঁপত। তারপর আমি প্রশ্ন, আমার জবাব পেতাম না, আমি বলতাম তুই আমার কেমন মারো কেন, আমি বুঝি না, তুই চালাক হয়ে যাচ্ছিস, তুই বেশি চালাক হয়ে যাচ্ছিস, তুই আমাকে ভালোবেসে ঢাকা সরে আসছিস, এখন তোর চোখ মুখ সব খুলে যাচ্ছে, তুই আমাকে প্রশ্ন করিস কেন, আমি শিল্পী ছিলাম, আমি তো ছোট থেকে আমার চোখ মুখ খুলে গেছে, তোমার জায়গায় এসে আমি বন্দি খাঁচায় পড়ে গেছি, আমি তোমাকে বলতে পারি না, প্রশ্ন করলে তুমি আমাকে মারো কেন, তুই আমি এভাবে মারো কেন। একটা লাঠি ছিল, বড় লাঠি, তার টেবিলের চিপা। তারপর সঙ্গে বলতো বেশি কথা বলবি, শ্বাসরুদ্ধ করে গাড়িতে তুলে নদীতে ফেলে দেব, তোর কে আছে কি আছে কিনা আমি জানি না, তুই কোথায় যাবি, থানায় যাবি, আমাকে এমনি হুমকি দিত, থানা তো সবকিছু আমার হাতে। আমি বলছি না না, আমি কেন কোথায়, আমি কোথায় যাবো না, আমি কোথায় যাবো কেন, আমি কেন, আমার কোন অভিযোগ নাই, আমার প্রশ্ন তোমার কাছে, তোমার বিবেকের কাছে, তুমি দেখো তুমি কোন জায়গায় আমাকে নিয়ে পৌঁছাচ্ছ। কিন্তু আমার বোনটাকে আমি নিয়ে যেতাম না, আমার ভিতরে ভিতরে কিন্তু একটা মার্ক করে ফেলছিলাম যে আমি কোন জায়গায় কোন কিসের শিকার হচ্ছি, আসলে কি সত্যি আমার কি ভালোবাসে, আমি প্রতারণার শিকার হচ্ছি। তার বোনটা আমাকে প্রশ্ন করতো, আমি আমার বোনটাকে ভালো রেজাল্ট দিতাম, খারাপ ছোট বোন কিভাবে বলবো। মার তো যখন বাসায় গিয়ে পৌঁছতাম, বাসায় গিয়ে পৌঁছার পরে দেখতাম পুরোটা শরীর আপনার লাঠি দিয়ে মারত, চিৎকার করতাম। তারপর কিন্তু ওর ম্যানেজার ছিল পাশে, শুনতো কিছু বলতো না, ওর ছোট পিয়ন ছেলের স্বামী থাকতো পাশে, কিছু বলতো, লোকজন থাকতো গ্লাস নিয়ে আটকে নিত, বলতো আমার ব্যক্তিগত, ব্যক্তিগত বললে কেউ আগাইত না। তারপর আবার যখন চলে আসতাম আরো সময় আমার বুকে জড়াই আদর করতো, আদরকে বলতো আমি তোকে খুব বেশি ভালোবাসি রে, এই জন্য আমি এমন একটা বিপদে পড়ে গেছি না, এখন আমি নাও করতে পারি না হাও করতে পারি না, তাই তোকে আমি এইভাবে যখন ধৈর্য ধরা ধৈর্য তুই যখন প্রশ্ন করিস সেই প্রশ্নের জবাব আমি দিতে পারি না, তাই আমি তোকে মারামারি করি, এই কথাগুলো আমার মনে আছে। তখন আমি তার দিয়ে বোকার মতো তাকিয়ে থাকতাম, চোখের মনে করতাম কিছু বলতাম না, এমনকি অফিস এই জায়গায় আমি কেমন করে চিৎকার করবো, এবং আমি তাকে ভালোবাসি তাকে বিপদে কেমন করে ফেলবো, এসব আমি কিছুই বলিনি। আর সবসময় মনে হতো এছাড়া তো আমার কেউ নাই, আমি তো সব কিছু ছেড়ে চলে আসছি, আমার ভাইয়ের লাশটাও দেখতে যাইনি, আমার ভাইয়ের কবর কোথায় হয়েছে আজও জানি না আমি। তারপর সে আমাকে সময় নিল যে তোকে আমি চারের মধ্যে সবকিছু করে দেব ধৈর্য তোর। তারপর আমি নীরব হয়ে গেলাম, যাক দেখি দিন যাচ্ছে তো যাক, চারের কথা যখন বলছে ঠিক আছে। তারপর চার সালে সে দেশের বাইরে গেল, দেশের বাড়িতে আসার পরে খোঁজখবর নিয়েছে, তখন আমি আবার বলছি যে চার তো পার হয়ে যেতেছে, কই এক কই দুই কই তিন কই চার, এখন তোমার কথা রাখবো না। তখন বলছে যে হ্যাঁ হ্যাঁ। তারপর প্রথমে যাওয়া ঢাকায় আসার পর আমার বোনের একটা ছবি নিছিল, সে নিজে চাইয়া
আপনার বোনের
জি পাসপোর্ট সাইজের ছবি, ছোট ছবি, বলছিল যে আমি গার্জেন হয়ে তোর বোনকে আমি বিয়ে দেবো, আমি পাত্র দেখবো, আমার অফিসে অনেক লোক আসে, ভালো একটা জ্যাকেটের ছেলে দেখে আমি ওর, তবে একটা ছবি থাকলে ভালো হয়, সুন্দর মনে বলছিল ছবি থাকলে ভালো হয় আমি ছেলে দেখাবো, আমি দেই একটা ছবি দেই, সেই ছবিটা কিন্তু সে কালেকশনে রেখে দিছিল আমি জানতাম না। তারপর সে 2005 100 টাকা আমার হাতে দেয়, হাতে দিয়ে বলে এই মুহূর্তে যা তুই ছবি তুলে। তাই আমি ছবি তুলে কি করবো, কয় আমাকে তো সবাই চিনে সমাজের, আমি তো বের হয়ে কিছু করতে পারবো না, আমি লোকের মারফতে করাবো, আমি কাগজপত্র ঠিকঠাক করে ছবি লাগবে, তো দাবি যেটা ছিল আমি কথা দিছিলাম সেটা আমি ইয়ে করবো। এই পর্যন্ত তো সে আমার সাথে মানে মেলামেশা অবাদ করতেছি, কেমন আমি আসা যাওয়া করতেছি, সবাই জানতো যে আমি ওর আত্মীয় যাওয়া আসা করি, এইটুকু জানতো সবাই, বাবা আমাকে সবাই চিনে ঢাকার, তার বন্ধু বান্ধব সবাই চিনে। যে ছবি নিল, ছবি নিয়ে সে আমাকে বলল কাকে আয়
তুই করেই বলতো,
তুই করেই বলতো,
আগে প্রথম দিকে কি বলতো,
প্রথমে প্রথমে তো আপনি বলতো,
তারপরে
সম্পর্কে গিয়ে তুমি,
তারপরে এখন
ঢাকা আসার পর তুই করে বলতো, তুই করে বলতো, খুবই কাছের আপন মানে এইভাবে তুই করে বলতো। তারপর আমি ছবি কি করি, আমি আর তুলি নাই, না তুলে এই ছবিটা যে আমি দেখাইছি আপনাকে সেই ছবিটা,
এই ছবিটা একটু আমাকে আরেকবার দিবেন, আমার শ্রোতাদের উদ্দেশ্যে আমার একটু বর্ণনা করা দরকার ছবিটা,
কোথায় আমি দিছি না আপনাকে,
হ্যাঁ আপনি যখন অনুষ্ঠানের শুরুতে আমরা আপনি ছবিগুলো দেখাচ্ছিলেন আমাকে, আমি একটু আরেকবার, আপনি সবগুলো ছবি আমাকে দেন,
হ্যাঁ এই ছবিটা,
এটা হচ্ছে আপনার 2005 সালের ছবি,
জি
এই চেহারা আর এই চেহারার সাথে আপনার মানে এখন রাত দিন পার্থক্য, আপনি এখন দেখতে একেবারে নরকঙ্কালের মতো অবস্থা, তখন তো আপনি দেখতে অনেক ভালো ছিলেন এবং অনেক সুন্দর ছিলেন বলা যেতে পারে। ওই ছবিগুলো একটু দেখি, এখানে আমি যে ছবিগুলো দেখতে পাচ্ছি আপনাদের উদ্দেশ্যে একটু বর্ণনা করতে, এই ছবিটা কিসের,
বাসার
ছবি, আমি যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে যে ভদ্রলোকটির কথা বলা হচ্ছে, যে জ্যোতিষীর কথা বলা হচ্ছে, সেই জ্যোতিষী ডান পাশে বসে আছেন আজকের আমাদের এই অনুষ্ঠানের অতিথি নিগার, এবং তার বাম পাশে, এটা আপনার বোন রাইট,
এটা
আপনার বোন, আর এই ভদ্রলোক দাঁড়িয়েওয়ালা ইনি কে,
সাংবাদিকতা করে ফটো সাংবাদিক, উনি যে অফিসে যেগুলো ছবি ওনার টাঙানো হয়েছে না সব ছবিগুলাই ওই লোকটাই ওনার ইয়ে করছে।
তো এনার সাথে এনার কি সম্পর্ক ছিল, বন্ধু,
বন্ধু, হ্যাঁ
আচ্ছা ইনি ছিলেন বন্ধু,
বন্ধু, আর
একই জিনিস
উনিও ওনার বন্ধু,
উনিও ওনার বন্ধু,
জি জি ওই দুজন লোককে।
আর আপনি যে গান শেখাচ্ছেন, গান শেখানোর ছবিগুলো হচ্ছে এগুলো,
জি জি
আচ্ছা ঠিক আছে, অনেক ব্যক্তিগত ছবি আছে এখানে, সবগুলো দেখে আসলে মানে পরীক্ষা করে এখানে নিয়ে আসা হয়েছে।
তারপর ওই ছবিটা আমি নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে ওনাকে দিয়ে আসি, দিয়ে আসার পরে উনি বলে যে চার দিন না পাঁচ দিনের সময় নেয়, আমি বলছি ঠিক আছে, যে সময়টা দিছিল সেই সময়টাই যাই।
আচ্ছা
যাওয়ার পরে সাংবাদিক বাবা নামের লোকটা প্রায় আসা যাওয়া করতো, আমি চিনতাম না, বাইরের রুমে বসে থাকতো, তখন আমি স্বামীকে জিজ্ঞেস করছিলাম লোকটা কি প্রায় সময় দেখা যায় উনি বসে আছে, বলছে আপা উনি সাংবাদিকতা করে, স্যারের কাছে আসে, স্যারের বিজ্ঞাপন টিজ্ঞাপন সব সে প্রচার করে। এই ছবিটাই সে আপনার আমার আমাকে চার দিন যে সময় দিল, এই চার দিন সময় পর আমি আসছি, আমাকে তো বলছে তোর কাগজ আমি করে দেবো, তারপর আমি এসে বসছি, তারপরে তোমার ছবি লাগবে বুঝতে পারছ, তারপর এই ছবিটা আসে আমার, আমি তখন আমি পাসপোর্ট সাইজের ছবিটা দিই নাই, আমার ছিল না, তাৎক্ষণিক ভাবে আর কি আমি ওই ছবিটাই দিই, তারপর ওই ছবিটাকে সে পাসপোর্ট সাইজের করে ফেলছে,
এই ছবিটাকে
জি ছোট করে ফেলছে, আমার পুরো বডিটা ফেলে দিছে, উপরে দিয়ে পাসপোর্ট সাইজের করে ফেলছে। কতক্ষণ পরে ওই লোকটা আসলো, আসে ঢুকলো ভিতরে এবং তার পাশের রুমে তারই নিজস্ব বন্ধু বান্ধবরা, মানে ওই দিনটা সে মানে সবাইকে ফিক্সড ভাবে বলে রাখছিল, আমি জানতাম না কি পরিকল্পনা ছিল, তারই সব বন্ধু বান্ধব আসা যাওয়া করতো, এক একদিন এক একজনকে দেখতাম, কিন্তু ওই দিনটা আমি সবাইকে দেখলাম। যেমন আমি একটা বন্দি খাঁচায় ঢুকে গেছি আর কি, আমি বাইরে সবাইকে দেখলাম, তারপরে আমি রুমটা ভিতরে গেলাম, তারপর লোকটা গেল ভিতরে, আমি ভিতরে রুমে বসছি, সে আমার পাশে, ওই লোকটা ম্যাগাজিন বার করলো, বার করে দেখে বলে, এই দেখেন তো, এই দেখেন কি অবস্থা, তুমি কি মানে উনি বাজে বাজে কথা, এক পাশে আমার ছোট বোনটাকে সে ইউজ করে ফেলছে, এক পাশে আমার ছোট বোনের ছবি, এক পাশে আমার ছবি, এবং সে এমন কি মানে আমার বেতার পর্যন্ত সে শিল্পী হিসাবে নিয়ে আমার পুরোটা নাম প্রচার করে ফেলছে। চিৎকার দিয়ে উঠছি, উঠে আমি লোকটাকে বলছি যে আপনি এসব করছেন, কারণ আপনি সাংবাদিকতা করেন, আমি তো শুনছি, আমি জানি, আপনি কে বলছে আমি সাংবাদিকতা করি, আমি তো স্বামী মামাকে বলছে, ওই যে পিয়নের কথা গেছে ছেলেটা, ওই স্বামী তো আমাকে বলছে, আমি প্রায় দিন আমি আসা যাওয়া করেন, আমি তখন জিজ্ঞেস করলে স্বামী বলছে আপনি নাকি ওর, সে তো আমার কাছে কি বলে নিয়ে আসলো, তখন ও আমাদের টাকা দিয়েছে, আমি আপনি কি বলে আমাকে ছবি আনছিলেন, আর ছবিটা যে ওই পর্যায়ে নিয়ে যাবেন আমি তো জানতাম না, আমি তো আপনাকে বিশ্বাস করেছিলাম, আপনি আমাকে এইভাবে করলেন, কিছুই বলেন, হয় আমি কিছু করছি, আমি তো কিছু করিনি, তাই বলছি এই ছবিটা তো আমি আপনাকে দিয়েছি, তর্কের মধ্যে চলে গেছি, এই ছবিটা তো আমি আপনাকে দিছি, কয়েকটা তো বাইরের মানুষের জানবে না তুই আমাকে দিছিস।
This track was downloaded from FusionBD.com.
বাইরের মানুষ তো জানে না, আমি তো জানি তুই আমাকে দিছিস, আমি জানি তুই আমাকে দিছ, তোর কি আমি টাকা দিছি তুই আমাকে করি, কিন্তু বাইরের লোক তো জানে না, এমন তো তোর ম্যাগাজিনে তো পৌঁছে গেছে তোর কথাগুলা, তুই আমার সাথে মার্কেটিং করছিস,
কি ধরনের কথা লিখেছিল ম্যাগাজিনে, কি ধরনের কথা,
যে আমি ঢাকা শহরে আইসা আমি খারাপ খারাপ জায়গায় চলাফেরা করি, আমি নোংরা স্থানে চলাফেরা করি, আমি মানে দেহ ব্যবসার মাইয়া, এই ধরনের কথাগুলা আর কি, মানে কথাগুলা আমাকে শেষ করে ফেলছে।
আপনার কি এই ছবিটা ব্যবহার করা হয়েছিল নাকি ছবির শুধু মাথাটা ব্যবহার করা
হয়েছে? অর্ধেক আপনার পাসপোর্ট সাইজ করছিল
অর্ধেক,
জি জি জি।
এগুলো কি মানে এরকমই আপনার ছবি ছিল নাকি অন্য কোন ছবি লাগিয়ে দেওয়া হয়েছিল শরীরের জায়গাতে?
না, আমি আমি যে ম্যাগাজিনটা পাইছি সে আমাকে দেখাইছে, কিছুই করেনি, শুধু পাসপোর্ট সাইজ ছবি রাখছি, নিচের দিকে কোন নোংরা অংশ লাগাইনি,
আপনি
কথার মধ্যে নোংরামি।
আচ্ছা, আর আপনার আপনার সেই ম্যাগাজিনটা কি আপনার কাছে আছে?
পরবর্তীতে আমাকে দেয় নাই, আমি কারাকারি করছিলাম, আমি দেয় নাই ভাইয়া,
আপনার কি নাম ব্যবহার করা হয়েছিল? আপনার নামটা কি মনে আছে? ওখানে আপনার যে নামটা ব্যবহার করা হয়েছিল নিগার নামই করা হয়েছিল নাকি অন্য কোন নামে করা
হয়েছিল? নিগার
নামই করা হয়েছিল,
নিগার নামই ছিল।
আচ্ছা,
তারপর সে আমাকে ওই লোকটাকে আমি চার্জ করে ফেলি, তখন আমি মানে এই ছবিটা দেখার পর আমি আর ভাবি নাই যে আমার আর সুশেষ কোন জায়গায় আমি পৌঁছে গেছি, আমাকে কোন জায়গায় পৌঁছায় নিছে, তখন আমি আর ভয় জিনিসটা ভুলে গেছি, তখন আমি চিৎকার দিয়ে বলছি যে আমি মরলে মরব, আমি শেষ প্রমাণ করে মরব, আমি সত্য, আমি চির সত্যই ছিলাম, কিন্তু আমাকে তুই কোন জায়গায় নিয়ে পৌঁছিস, তখন আমি চিৎকার দিয়ে লোকটাকে বলছি আপনার সাংবাদিকতা আমি, আপনি সাংবাদিকতা করেন আমার ছবি নিয়ে, এইরকম মাঝে মাঝে আপনি কি করছেন, আপনি টাকা খাইছেন, টাকা খাই আপনি কাজ করছেন, তখন এই লোকটা বলে আমি মারি মারি, তখন এসে বলছে মাইট দে মাইট দে, তখন সেই লোকটা আমাকে নাকি মুখে নাকি মুখে চড়ায়,
ওই সাংবাদিক,
জি জি, নাকি মুখে চড়ায়, তারপরে সে আমার উপরে লাঠি দিয়ে আরম্ভ করে, মানে কুকুরকে যেভাবে মানুষ মারে সেইভাবে আমাকে মারে, আমি চিৎকার দিয়ে কান্না করতে খুবই মারে, মারতে মারতে আমি ওটা তো অজ্ঞানের মতো হয়ে পড়ে যাইছি, আরে তারপর বাইরের রুমে দুইটা লোক দূরে ছিটকে ঢুকে যায় ওরা চিৎকার শুনে, তখন ওরা ম্যানেজার ওদেরকে মাটকায় ফেলে আসতে দেয় না, ওরা ব্যক্তিগত ব্যাপার বলে আসতে, আত্মীয় বলে ওদেরকে কাটায় ফেলে, ওরা সবাই জমা হয়ে আসছিল, তখন আমাকে সে খুব মার খেয়ে চিৎকার দিয়ে উঠতাম, তখন আমি আমি নীরব হয়ে বসে যাই, তখন আমি পানি খুঁজি, আমাকে একটা পানি খাওয়ান, অনেকক্ষণ সে আমাকে এক গ্লাস পানি দেয়, পানি খাই, তখন আমি আমার গায়ের দিকে তাকাই, দেখি আমার পুরোটা হাত ফুলে গেছে লাঠি ইয়েতে, শানের মতো রক্ত বের হয়ে গেছে, তখন আমি কতক্ষণ নিজের শক্তি পাচ্ছিলাম না।
আচ্ছা, তখন এই জ্যোতিষী কি আপনার সামনে ছিলেন?
হ্যাঁ, ওই লোকটা মারার পরে সে আমার উপরে মাইট চালাইছে, তারপর
কি বলতেছিল মারতে মারতে
মারতে মারতে বলছিল, তুই জানিস না, তোকে তো আমি বলছিলাম, তুই কেন আমার মানুষ পিসেরদেরকে শুনাইতেছিস, তুই কেন মার্কেটে আমার ইয়ে করতেছিস, তুই তো ওখানে আমাকে মানে অন্য পর্যায়ে চলে যাচ্ছিস, তোর চালা হয়ে গেছে এইসব। তাহলে এইসব কথা আসলো কেন, এইসব চিৎকার দিতে বলতেছে, নাহলে এইসব কি ম্যাগাজিনে আসলো? আমার ম্যাগাজিনে তো আসেনি, ম্যাগাজিন তো আপনি করাইছেন, এটা ছবিটা আপনি, আমি নিজেই দিছি আপনাকে, আপনি আমার কাছে চাইয়া নিছেন, আপনি আমার টাকা দিয়েছেন, পরিষ্কার করে পরিষ্কার করাইছি। এই ছবি কোন সাংবাদিকে পাবে? সাংবাদিকত্ব আপনি করতেছেন, সবকিছু সবকিছুর ভূমিকা তো আপনি করতেছেন, কোন সাংবাদিকে আমার আমাকে কোথায় পাইল? আমি তো নিজেই জানি, এই ছবিটা তো আমি আপনাকে নিজে দিলাম, না আমার সাংবাদিকে কোথার থেকে পাবে? আপনি আমার কাছে ছবি আইন না সাংবাদিকের হাতে দিছেন, তাই সাংবাদিকের কাজ করছি, মানে সে আমাকে পাবে কোথায়? আমি তো কোথাও, আমি তো খারাপ লাইনে চলি না, আমাকে পাবে কোথায়? এবং আমি যদি খারাপ মেয়ে তাতে নোংরা ছবি কোথায়? শুধু স্বাভাবিক একটা ছবি, এই ছবি তো আমার কাছেই আছে। আমি উনাকে বলছি আমি শেষ দেখবো, আমি এটুকু বলছি, আমার মনের শক্তি দিয়ে বলছি আমি শেষ দেখব। আমি যখন বের হয়ে আসি তখন ওই লোকটা দূর দিয়ে বের হয়ে যায়, তখন আমি ভাবি যে আমি এই জায়গায় আসবো না।
আপনার যে দোকান এটা হতো, এটা কোন কোন জায়গায় যেন বলছিলেন? পলওয়েল মার্কেট,
পলওয়েল সুপার মার্কেট,
পলওয়েল সুপার। এবং আপনাকে যে এই যে মারধর গুলো করতো আশেপাশের লোকজন, আপনি তো চিল্লাচিল্লি করতেন, আশেপাশের লোকজন আসতো না আপনাকে হেল্প করার জন্য?
আশেপাশের লোকজন বলতে তার অফিসের ভিতরে যারা, তার যে বাইরের রুমে রিসেপশন রুমে যারা বসে থাকতো, তাদেরকে তো ওই ম্যানেজার জাহাঙ্গীর ওই মানে ওদেরকে বুঝাই ফেলতো যে ওরা আত্মীয়কে সে শাসন করতেছে, তার ব্যক্তিগত ব্যাপার, ফ্যামিলি ব্যাপার,
এগুলো নিয়ে তোমরা মাথা ঘামাও না।
জি জি, কিন্তু তারা আমাকে আর প্রশ্ন করতো না। আমি প্রশ্ন না করলে, কোনো কিছু না জানতে চাইলে আমি তো নিশ্চয়ই বলতে পারি না, এমন একটা সম্পর্কের কথা আমি নিশ্চয়ই বলতে পারি না, আমি নীরবে বসে থাকতাম। তখন আমি মনে মনে মনস্থ করছি যে আমি আর আসবো না, আমার জীবনে যা ঘটার তো আমি বুঝেই ফেলেছি। তখন ওই লোকটা দূর দিয়ে বের হয়ে গেছে, লোকটা দূর দিয়ে বের হয়ে আমাকে বারান্দাতে আটকায়, এই আপা দাঁড়ান। কিন্তু আমি তখন কান্না করি করে বের হচ্ছিলাম, আশেপাশের লোকজন সবাই দেখছে, ওই লোকটা আমাকে দাঁড়ায়, আপা আপা আপনি দাঁড়ান দাঁড়ান, আমার মানে ঘৃণা হচ্ছে ওনার সাথে কথা বলতে, প্লিজ আপনি দাঁড়ান, আমি আপনার বাসায় যাবো। কেন আপনি আমার বাসায় যাবেন? আমার বাসায় কেন? যা যা করার তো করেই ফেলছেন
সাংবাদিক।
জি, আমি ওনাকে বলছি যা করার তো করেই ফেলছেন, আমি একটু প্রাপ্ত বয়সের মেয়ে, আপনি আমার গায়ে হাত তুলছেন, আমি যদি আমার আইনের দরজায় দাঁড়াই, আপনি যতই সাংবাদিকতা করেন না কেন, আমি কিন্তু মুখ খুললে আপনাকে ইয়ে করতে পারি। আমি আবার বারান্দাতে বলছি যে আপনাকে সরকার সাংবাদিকতার কার্ড দিছে, সার্টিফিকেট দিছে, এই করার জন্য নয়, সাংবাদিক একজন সততার পিছনে কাজ করার জন্য, সাংবাদিকের সম্মান আর শিক্ষকের সম্মান সবার উপরে, কিন্তু সে আপনি সাংবাদিক নামের কলঙ্ক, আপনি সাংবাদিকদেরকে অপমানিত করে ফেলছেন। আমি উনাকে চার্জ করে বলছি যে বারান্দাতে আপনি আমার বাসায় যাবেন কেন, আমি আপনাকে সেই সাংবাদিকের ইয়েতে রাখি না, আওতায় রাখি না, আমি আপনাকে ঘৃণা করি।
সেই সাংবাদিকের কোন যোগাযোগ করার জন্য আপনার কাছে কোন নাম্বার কিংবা কোনো কিছু আছে এখন যদি আমরা যোগাযোগ করতে চাই সাংবাদিক?
জি না, সে নাম্বার ইয়ে করে ফেলছে, ছিল একটা নাম্বার বন্ধ করে ফেলছে, আমি কতদিন ফোন দিছিলাম।
আচ্ছা ঠিক আছে, তো বলুন আপনার আপনার গল্পটা বলুন।
তারপর ওই লোকটা বলছে না আপা আমি যাবো যাবো যাবো, আমি কেন যাবেন, যাবো। তারপর তো আমি বাসায় চলে যাই, এগারোটা বাজে বেলা, এগারোটা বারোটার দিকে বাসায় চলে গিয়ে যাবো, আমার জ্বর আসে, আমি বাসায় বোনটা তো অফিসে চলে গেছে, আমি কোথাও বেরোই না, লজ্জা করে সম্পূর্ণ শরীর ইয়ে হয়ে গেছে। তারপর চার দিন আমি গোসল করিনি, পাশের মহিলারা দেখবে দেখে গোসল করিনি। দেখ রাত্রি সন্ধ্যা সাতটা আটটার দিকে ওই লোকটা আমার বাসায় চলে গেছে, একদম বয়স্ক লোককে নিয়ে মোটর সাইকেল করে, কিভাবে খোঁজ নিলা সেই তো ঠিকানা দিয়ে দিছে, আমার বাসায় গেছে, ছোট্ট একটা রুম নিয়ে থাকতাম, বাসায় গেছে। তারপর আমার বাড়িওয়ালি বলছে যে আপু তোমাকে একজন লোকে ডাকতেছে, তুমি যে শিল্পী এজন্য তোমাকে সাংবাদিক, সে সাংবাদিক পরিচয় দিছে, তুমি তো শিল্পী, তোমার কাছে সাংবাদিক একজন আসছে, তোরা এই পর্যায়ে গেছে যে শিল্পী তো আমাদের সাংবাদিক আসছে, সেই রকম ভাবে চালাকি করে এইভাবে বলছে, শিল্পী তো উনি গান করেন, আমি ওনার কাছে আসছি, আমি সাংবাদিক, তোরা এইভাবে আমাকে ডাককে ডাক দিছে। তাই বলছে সাংবাদিক আসছে আমার কাছে, আমি শিল্পী, আমার শরীর ভালো না, আমি অসুস্থ, কোন সাংবাদিক আসছে ভিতর থেকে বলছি। তারপরে বলছে না উনি তো দাঁড়িয়ে আছে। তারপরে আমি আস্তে আস্তে উঠছি, উঠার পর দেখি ওই লোকটা, ওই লোকটা দেখে মানে আমার খুবই মানে ইয়ে আসে, কিছু বলি না জবাব। তারপরে বয়স্ক লোকটা দেখে আমি সম্মান করি, বয়স্ক লোকটা দেখে আমি বলি যে আসেন, ঘরে আসেন। আসার পরে বললে যে ওই যে জ্যোতিষীর কথা বলল, আচ্ছা আপা আপনি কি ওর ছবি দেখাতে পারবেন, ওর যে আপনার বাড়িতে গেছিল তার প্রমাণ দেখাতে পারবেন, সে তো আমাকে এসব বলে নাই। তাই বলছি এই কাজটাকে আপনি করছেন, সত্য স্বীকার করেন? আমি বলছি এইটুকু সত্য যদি স্বীকার করে ক্ষমা চাওয়া যায় তাই ক্ষমা পাওয়া যায়, আপনি আমার কাছে স্বীকার করেন, আপনি করেন নাই কাজটা, তারপরে সে স্বীকার যাচ্ছিল না, তো বলছিল আপা আপনি ওর যদি ছবি থাকে আমাকে দিন। আমি কেন ওর ছবি দিয়ে আপনি কি করবেন, বলছে ওর ছবি থাকলে আমাকে দিন, আমিও উল্টোটা জবাব দিতে পারবো, বুঝছেন। তখন আমি ওনাকে প্রশ্ন করছি তাহলে আপনি উল্টোটা জবাব দিবেন কেন, তার মানে তো আপনি এটা করছেন, এখন আপনি আমার বাসায় এসে আমার পক্ষ নিচ্ছেন, এটা কারণ কি, এটা কি আপনি সাংবাদিকতা? আমি মানে উনাকে ইয়ে করছি, তারপরে উনি আমাকে ক্ষমা চাইছেন যে আপা ক্ষমা চাইছি যে আমি আপনার গায়ে হাত তুলছি, আমি আপনার গায়ে হাত তুলছি, আমি ইমোশনাল হয়ে আপনার আপনি যে উনি চিৎকার দিয়ে বলছেন যে আমি এসব করছি এই জন্য আমি ইমোশনাল হয়ে গেছিলাম, আর অর্ডার দেওয়াতে আমি আপনার গায়ে হাত তুলছি, আমাকে ক্ষমা করে দিন, আমি কোনো জবাব দিইনি। তারপরে উনি বলছেন যে আজকে বৃহস্পতিবার দিন, কালকে শুক্রবার, আপনি শনিবারে ওই অফিসে যাবেন। আমি তো কেন আমি তো যাব না, কই না আপনাকে যেতে হবে, আমার কেন আমি যাব, আমি তো যাব না, আমি তো চলেই আসছি, আমি আর যাব না। তারপরে উনি বলল যে না সমস্যা হয়ে গেছে সমাধান হবে, আমাকে জ্যোতিষ পাঠিয়েছে, জ্যোতিষ পাঠিয়েছে, কিন্তু আমি নামটা বলতে দিতে পারি, আমি চুরি করি নাই, আমি নাম বলতে পারি, আমার আমার নাম বলতে, কিন্তু আমার কোন অভিযোগ অনুযোগ নাই।
আপনি জ্যোতিষীর নামটা বলতে যাচ্ছেন তাই তো?
আমরা বলতে পারতাম কিন্তু বলছি না,
আমরা অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী পারছি না, আমরা অত্যন্ত দুঃখিত। আপনি যেগুলো বলছেন সেগুলোর উপর আমাদের যথেষ্ট আস্থা আছে, এবং আপনি বলার পরে আমরা খোঁজ করবো অবশ্যই তার সাথে,
মানে তার সম্মান নষ্ট হোক আমি চাই না,
সেই জন্যই আমরা নিজেরাও চাই না, যেহেতু আপনার উপরে সম্পূর্ণরূপে আমাদের কথাগুলো নির্ভর করতে হচ্ছে, যেহেতু সে এখানে উপস্থিত নেই, সে কারণে আমরা তার পেশার কোনোভাবে হেয় হোক এই কারণে আমরা চাচ্ছি না যে তার নামটা এখানে বলতে। ঠিক আছে, তো আপনি যেটা বলছিলেন আপনি যাওয়ার কথা ছিল,
তারপর আমি যাই, শনিবার দিন ছিল, শনিবার দিন আমি সকাল 9টার দিকে যাই, মানে শুধু পিয়ন ছেলেটাকে পাইছি, শামিমকে। শামিম বলছে আপা আপনি বসেন, স্যার তো এখনো আসেনি, আমি একটু নিচ থেকে আসি, আমি চাটা কিছু খাই নাই। আমি ঠিক আছে যাও, দাঁড়াইছিলাম ভিতরে তো কেউ নেই, আমি বারেন্দাতে দাঁড়াইছি, আমার ভয় ভয় লাগছিল, আমি বারেন্দাতে দাঁড়াইছি, কারণ আমি কালো গ্লাসটারে আমি ভয় পেতাম, ভিতর থেকে দেখা যায় বাইরে থেকে কিছু দেখা যায় না। তখনই ওই কবির হিমু ভাইয়া বাসায় যিনি গিয়েছিল ওই ভাইয়া আসছে, ভাইয়া আসছে, আয়সা দরজা খুলে ঢুকে কেউ নাই, তারপর বললো যে আপা কি যেন সমস্যা হইলেও হয়েছে শুনলাম, কি ব্যাপার? তখন আমি বলছি যে ভাইয়া আমি তো, আপনি তো কোনো কিছুর মধ্যে ছিলেন না, আমার বাসা অতীত হয়ে গেছিলেন, আর আপনি কোনো কিছুর মধ্যে ছিলেন না, আমি আপনাকে কোনো কিছুর মধ্যে টানতেছি না, আমি আপনাকে সম্মান করতেছি, আমি সম্মান করি, তবে ভাইয়া আমাকে ওই লোকটা না মারছে, আমি একটু বলছি কিন্তু বলছিল উনি কেমন হয়ে গেছে, ওই যে নাম বললাম সাংবাদিকের ওই লোকটার কথা, ওই লোকটা আমাকে মারছে ভাই এইভাবে, কিন্তু আমি এটা প্রাপ্ত বয়সী মেয়ে, কিন্তু আপনার বন্ধু জ্যোতিষী আমাকে মারছে, এত মারছে, অনেকদিন মারছে, চুলে ধরে মারছে, কিন্তু আমি কোন অভিযোগ করিনি, কারণ আমি ওকে ভালোবেসে ফেলছি, তাই আমি ওনার প্রতি আমার কোন ইয়ে নাই, কষ্ট নাই, কিন্তু ওই লোকটা দেখে যে আমার গায়ে হাত তুলাইছে, আমি সেটা আমি মানে ক্ষমার দৃষ্টিতে দেখতে পাচ্ছি না, সে কেমন করে পারলো, এতদিনের পরিচয় এতদিনের সম্পর্কের মধ্যে অন্য পুরুষ দিয়ে আমার গায়ে হাত তুলাতো, আর ভাই আমার ঢাকা শরীর কেউ নেই, আমি তো আপনাদের মধ্যে আসছি আপনার বন্ধুকে ভালোবেসে। তখন আমাকে বলল যাপা আমি একটা কাজ করি, ওই লোকটাকে আমি ডেকে আনাই, আনাই এইখানে আনবো, আমি আপনাকে অর্ডার দেব, সে যেমনি অর্ডার দিয়ে আপনার গায়ে হাত তুলাইছে আমি আপনাকে অর্ডার দিব, আর আমার সামনে ওই ওই লোকটার গায়ে আপনি সেই রেজাল্টটা দিবেন, তারপর ঢাকা শহরে আমি দেখি সে আপনাকে কি করতে পারে। তখন আমি বলছি ঠিক যে ভাইয়া উনি তো বয়সে আমার অনেক বড়, আপনি অর্ডার দিলেন আমি হাত তুলতাম, কিন্তু সেই আদর্শ নিয়ে তো বড় হইনি, আর কি কি করতে পারে বুঝ না, কিচ্ছু করার নাই ভাই, আপনার কাছে আমি শুধু এইটুকু বলছি যে ভাই আমাকে লোকটা মারছে আর কিছু না। তারপরে উনি বললেন যে আপনি বসেন, আপনি কার কাছে আসছেন? আমি বলছি যে ওই জ্যোতিষের কাছে আসছেন। তখন ওইটি গিন্নার চোখে আর কি দেখছে, এসে চার্জ করছে আপনি আসছেন কেন, তো আমি বলছি যে আমাকে তো আনাইছে, তা বলছে ঠিক আছে বসেন আমি চলে যাচ্ছি, মানে সে আসার আগে সে চলে গেছে, তার চেহারাটা লাল হয়ে গেছে সে চলে গেছে, তারপরে সে আসছে, ওই জ্যোতিষে এসে ঢুকছে, ঢুকার পরেই ওই সাংবাদিকটারে আপনার ফোন দিয়েছে, সাংবাদিকটা আসছে আমাকে বলল যে সমাধান হবে, কি সমাধান, আমি তো নীরব বসে আছি, বলে যে সমস্যা হয়েছে বোন, সমাধানের তা ভুল হয়ে গেছে, ইমোশনালি ব্যাপার, এই যে চিলে ফাল্লা করছিস সবাইকে শুনাইছিস, এই জন্য আমি তা তোকে বুঝাইলাম যে আমি কি না করতে পারি না, বুঝতে পারছেন, সে আমাকে বললো যে আমি কি না করতে পারি না, তোকে আমি শেষ করে দিতে পারি, যে তুই আমার সাথে মার্কেটিং করিস না, তোকে আমি তোকে ধৈর্য ধরতে বলছি, তুই ধৈর্য ধর, অপেক্ষা কর, আমি তোকে ফেলে দিব না। এই শেষ এই কথাটাই আবার বলছে।
একটা বিরতি নেব সংবাদে, তারপরে আমরা আবারও ফিরে এসে গল্পে যাব। একজন জ্যোতিষী আসলে ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারেন, কারণ একজন জ্যোতিষীর হাতে সমাজের একেবারে নিম্নস্তর থেকে শুরু করে একেবারে উচ্চ স্তর যারা বিশ্বাস করেন জ্যোতিষ শাস্ত্রে সেই সব মানুষজন থাকেন, সেই সব মানুষজন তাকে পীর সমতুল্য ভাবেন, সেই সব মানুষজন তাকে অনেক বড় জায়গায় স্থান দেন। কিন্তু একজন জ্যোতিষী একজন মানুষ, এটা আমরা ভুলে গেলে চলবে না। এবং পৃথিবীর সকল জ্যোতিষীর প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে এটা আসলে জ্যোতিষ শাস্ত্রের উপরে কোনো ব্লেম আমাদের না, জ্যোতিষ শাস্ত্রের মধ্যেও মানুষ ঢুকতে পারে, জ্যোতিষ শাস্ত্রের মধ্যেও আজকে নিগার যেটা বলছেন সেরকম দু একজন কল্পিট থাকতে পারেন। এই সেই কল্পিটদের গল্প আজকে আমরা বলছি, এবং আমার মনে হয় যে এই গল্পটার শেষটা আসলে কোন দিকে হবে আমি নিজেও জানি না, দেখা যাক। শেষ পর্যন্ত আমরা যেতে চাই, আমাদের হ্যালো 8920 হচ্ছে মুক্ত কথা বলার প্ল্যাটফর্ম, এখানে এসে আপনি বলতে পারেন, কিন্তু সেটা কাউকে হেয় করে না, কাউকে অনেক বেশি বড় করার জন্যও না, আপনি আপনার মনের কথাগুলো বলতে পারেন। এবিসি রেডিও আপনাকে সেটার সমাধান দিয়ে দেবে না যে আপনি যে সমস্যার কথা এখানে বলছেন, তবে এই কথাগুলো শোনার পরে শ্রোতাদের মধ্য থেকে কেউ যদি আমাদের অতিথির পাশে দাঁড়াতে চান, যে কোনো বিষয়ে হেল্প করতে চান, যে কোনো বিষয়ে, এবং সেক্ষেত্রে অতিথির যদি সম্মতি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তার সাথে যোগাযোগ করিয়ে দিই। আমরা সম্পদের একটা বিরতি নেব, বিরতির পরপর আমরা আবারও ফিরে আসছি হ্যালো 8920 নিয়ে, এবং আমরা নিগারের গল্প শুনব। আর এই ফাঁকে শ্রোতা আপনাকে আরেকবার একটু মনে করে দিচ্ছি, আপনি বিভিন্ন কমেন্টস করতে পারেন, আমাদের ফেসবুক স্ট্যাটাস দেওয়া আছে, ওখানে ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। আপনারা ইচ্ছে করলে অতিথির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, ইচ্ছে করলে অতিথির সাথে সরাসরি গল্পও পড়তে পারেন ওখানে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920 HELLO 8920। আর আমাদের এখানে ফোন করার নাম্বারটি হচ্ছে 9115668, আবারও বলছি 9115668। প্রথমে ফোন করে তারপরে আপনার নামটি এবং সেল নাম্বার স্পষ্ট করে বলতে হবে, এবং তারপর আপনার যা বলার আছে বলতে হবে। ফিরে আসছি একটু পরে, সাথে থাকুন।
Dear listeners, welcome to our show এত এনার্জি দিয়ে কি করবেন।
সংবাদের পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920 তে, আপনি আছেন এবিসি রেডিওতে, শুনছেন কিবরিয়াকে, এবং শুনছেন হ্যালো 8920 আপনার প্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি হচ্ছে আপনার মুক্ত কথা বলার প্ল্যাটফর্ম। আজকে নিগার রয়েছে আমাদের সঙ্গে, নিগার তার জীবনের গল্প আমাদের সাথে ভাগাভাগি করছে। অনেক অনেক কমেন্টস পেয়েছি আমরা ফেসবুকে, সেখান থেকে দু একটা কমেন্টস একটু পড়তে চাই। হাসিব ইকো আমাদেরকে লিখেছে, কিবরিয়া ভাই নিগার আপুর মোবাইল নাম্বারটা একটু দিবেন কি, আমার বিশ্বাস করি এই অনুষ্ঠান হলো। অনেক ধন্যবাদ, আপনি যেভাবে বলেছেন অনুষ্ঠানের প্রশংসা করছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। আসলে পার্সোনাল নাম্বারটি আমরা সাধারণত আমাদের অনুষ্ঠানে দিই না, তবে আপনার যদি কিছু বলার থাকে আপনি ফেসবুকে বলতে পারেন, এবং আপনি ইনবক্স করতে পারেন, আমাদের ইনবক্সে মেসেজ পাঠাতে পারেন। আমরা যদি আপনি শেষ পর্যন্ত গল্পটা শুনবেন, শোনার পরে যদি মনে হয় যে না আপনি অতিথিকে কোনো বিষয়ে সহযোগিতা করতে পারবেন, তাহলে অবশ্যই আমরা অতিথির সাথে আপনার যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমাদের ফোন নাম্বারটি যেটি 24 ঘন্টা খোলা থাকে আপনার গল্প বলার জন্য, কিংবা অনুষ্ঠানের যে কোনো বিষয়ে অংশগ্রহণ করবার জন্য, সেই ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করুন, দিনরাত 24 ঘন্টা খোলা রয়েছে আপনার জন্য, 365 দিন বছরের পর বছর খোলা থাকবে আশা করছি। সেটা হচ্ছে প্রথমে নামটি বলতে হবে ফোন করার পরে, তারপরে আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, দয়া করে আবারও বলছি স্পষ্ট করে বলবেন, তারপর বলুন আপনার কি বলার আছে। এবং আপনি যদি আমাদের এখানে আসতে চান তাহলে আপনার জীবনের গল্পটা খুব ছোট করে বলে কয়েক লাইন বলে বলুন আপনার সাথে যোগাযোগ করতে, এবং আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। নাজমুল হাসান টিটু লিখেছেন, এইরকম হাজারো নিগার আজ কিছু ভণ্ড জ্যোতিষীর কারণে ঝরে যায়, আমাদের কিছুই করার নেই, এটার কি কোনো শেষ নেই? এই প্রশ্নগুলো আসলে আমিও রাখতে চাই যে আমাদেরকে আসলেই কিছু করার নেই। ফরহানা ফাতিমা মুমু লিখেছে, অপরিচিত মানুষের সাথে কেন এত আলাপ করতে হবে আমি বুঝি না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরকম রিলেশন ঠিকানা। ওকে, রনি গোমেস আমাদেরকে লিখেছে, ডিয়ার নিগার সিস্টার, ইউ আর এক্সট্রিমলি সাফারিং উইথ দ্য সাইক্লোন অফ লাইফ, আই বিলিভ দ্যাট ইউ উইল ওভারকাম দিস বাই ইউর স্ট্রং ক্যাপাবিলিটি অ্যান্ড উইলিংনেস। ওকে, আধার কবি আমাদেরকে লিখেছে, তারপরে আরো অনেকজন বন্ধু লিখেছে, শুইনা সহ্য করাটাই খুব কষ্টকর, আরো অনেক লিখেছেন, বিশেষ করে পলক মাঝি এই মুহূর্তে বোধহয় 2 মিনিট আগে একটা কমেন্টস করেছেন, হাউ ইট ইজ পসিবল টু বিট বিলভেড ওয়ান, ভেরি পেইনফুল স্টোরি। একটা কথা বারবার বলছেন যে অনেকে লিখছেন, চোখ নাক মুখ বন্ধ করে কিভাবে মানুষ ভালোবাসে, আসলে যিনি ভালোবেসেছেন
তাকে মানে ওই যে একটা কথা আছে না যে সেই আসলে কষ্টটা বুঝতে পারে বা সেই আসলে সাপের কামড়টা বুঝতে পারে যে একবার সাপ যাকে সাপে দংশন করেছে। নিজেকে দিয়ে আসলে অপরকে মূল্যায়ন করা খুবই কঠিন, তবে বিশ্বাস করা উচিত যে এরকম ঘটনা ইচ্ছেও ভয়াবহ ঘটনা পৃথিবীতে ঘটতে পারে। আমরা বরং স্টোরিতেই চলে যাই, ফেসবুকের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি, শুধুমাত্র সেখানে আমরা কমেন্টস নেই এবং সেখান থেকে আমরা অনুষ্ঠানে পড়ে থাকি। ফেসবুক ঠিকানাটা হচ্ছে জিপিএসটিতে আপনি নিজেকে জয়েন করতে পারেন এবং আমাদের অতিথির সাথে ইচ্ছা করলে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমাদের পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে পারেন, যাবতীয় ফ্যাসিলিটি জিপিএসটিতে আছে। facebook.com/hello8920 আমি আবারও বলছি facebook.com/hello8920 HELLO 8920। আপনি তারপরে অফিসে গেলেন এবং ওনারা বলল যে মীমাংসা করার জন্য,
তারপরে ওই লোকটাকে সে বলল যে তুমি বাইরে একটু যাও, বাইরের রুমের লোকটা চলে গেল, তো সে আমাকে আবার জড়াইয়া ধরছে, সে কান্নাই করছে, পুরো শরীর দেখছে, দেখার পরে বলছে যে তুই আমার সম্মানটা নষ্ট করে দিয়ে যা, চিল্লা পাল্লা করিস তো আমি লুকে গেছে ইয়ে হয়ে যাই, আমি পারিনি। আমি
মানে মানে ওনার কথাতে যেটা বুঝতে পারলাম যে আপনি অনেক সময় মানে ইমোশনাল হয়ে যেতেন এবং ওনার আত্মসম্মানে সেটা বাধা আসত এবং সে কারণে মূলত আপনাকে সে এই ধরনের বিপদে ফেলেছে এবং
নিজে স্বীকার করলো।
আচ্ছা,
তারপরে সে বলল তোকে আমি একটা ইয়ে করি, দুইটা বছর, আরো দুইটা বছর সময় আমাকে চাইছে, কেমন আমাকে দুইটা বছর সময় দে, তো এই দুইটা বছর আমি তোকে প্রতিটা মাসে 1000 টাকা করে দিব, তোকে হেল্প করবো। আমি কিছুই বলিনি, তো বললো যে এত বাসা বাড়ার, বাসা বাড়ার পিছনে আমি 1000 টাকা করে দেবো। তুই আর কিছু বলি, কোনো উত্তর দেই নাই, তো বললো যে দুই বছর আমার আরো দুইটা বছর সময় দে। আমি তো মনে মনে করছিলাম আমি তো চলেই গেছিলাম, আমাকে কেন আবার আনতে হলো, আমি তো আর কোনো প্রতিবাদ কারো কোনো অভিযোগ করিনি, আমি কোথাও যাইনি, আমি আমার নিয়তির উপরে ছেড়ে দিয়ে আমি তো চলেই গেছি, ওই লোকটা আমাকে আবার আনালো কেন, আমি ঠিক মনে মনে ভাবতেছি। তারপর সে আমাকে বুকে জড়িয়ে আদর করে বলল যে তুই ধৈর্য ধরতে পারবি না, এতটা বছর ধৈর্য ধরতে পারছিস, ঠিক আছে। তারপরে সুন্দরভাবেই চলতেছে কথাবার্তা, মাঝে মধ্যে ফোন দিয়ে কথা বলে আসেও যায় বেড়াইও যাই, সুন্দর ব্যবহারই করতেছে। কিন্তু আমি বুঝতে পারিনি যে তার ব্যবসারই ইয়ের জন্য সে আমাকে আবার আপুষিয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, লাস্টে আমি বুঝতে পারলাম। তারপর আমাকে বলল যে আমি এই ব্যবসা না চেঞ্জ করে ফেলবো, আমাকে তো সবাই চিনে, আমি এই ব্যবসাটা চেঞ্জ করে ফেলবো, এই রুমটা ভাড়া দিয়ে দেব, ভাড়া দিয়ে দিব, আমি অন্য জায়গায় রুম নেব, ওই ব্যবসাটা আমি উঠায় নিলে তখন আমি আসা যাওয়া করিব, আমার সম্পূর্ণ ইয়ে থাকলে আমাকে কেউ মানে আমি লজ্জা পাবো, কেমন কিছু আমি কোনো আসে আর আমার উত্তর নাই আর কিছুই বলি নাই, টাকা এড়িয়েছি, ফোন টোন দিয়ে কথা বলতাম। তারপর আমাকে বলে আমি ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্সে 10 তলার লিফটের 10 নম্বর রুমে আমি এনেছি, ওই জায়গায় আগামী মাস থেকে আমাকে পাবে। আর আমার এই রুমটা তো এটা 5-6 মাস যাবার পর আর কি, 5-6 মাস সুন্দর ব্যবহারই করছে, 5-6 মাস যাওয়ার পর তো বললাম যে ঠিক আছে, বললো যে এটা আর VIP ভাবে রুম নিয়েছি, খুব সুন্দর, তুমি দেখতে যাবা, আমার বোনটা তোমার বোনটাকে নিয়ে আসবা, অনেক দিন ধরে দেখি না কিন্তু আমি আমার বোনটাকে আনি না তেমন।
আচ্ছা, আমি একটু এখানে জানতে চাই যে যেই সাংবাদিককে দিয়ে আপনাকে পেটালো এবং নিজেও সে গায়ে হাত তুললো, তারপরে আপনি নিশ্চয়ই ওনাকে বলেছিলেন যে এরকম কোন একটা ভয় ভয় দেখিয়েছিলেন যে আপনি পুলিশের কাছে যাবেন বা এরকম কিছু একটা করবেন, এরকম কিছু কি করেছিলেন নাকি ওদের মনের মধ্যে একটা আশঙ্কা ছিল যে ও যদি পুলিশের কাছে যায় তাহলে তো আমার একটা সমস্যা হয়ে যাবে?
হ্যাঁ হ্যাঁ, ও মানে ওর এটাই ছিল যে কোন লোকজনকে আমি কোন ভালো লোকের সাথে পরামর্শ যদি নিয়ে নেই তাহলে সে একটা বিপদে পড়ে যেতে পারে, আমাকে সে তো থানা আমি তো বলছিলাম আমি কিন্তু আইনের দরজায় চলে যাব, আর কিছু নাই, ও নারী নির্যাতন কিছু যদি চলে যায় তুমি কিন্তু আটকা পড়ে যাবা, কারণ আমি যখন মার্কেট থেকে চিৎকার দিয়ে কান্না করে যাই অনেক মার্কেটের লোকরা আমাকে দেখছে এবং অনেকে প্রশ্ন করছে, অনেকজন অনেকে বলছে যে আপনি থানায় চলে যান, আপনি কত সন থেকে কত সন পর্যন্ত আসা যাক আমরা দেখছি, আমরা জানি, আপনি থানায় চলে যান, আমি কান্না করতেছেন, আমরা আপনাকে কোনো প্রশ্ন রাখতেছি না, আপনি ওই থানায় সামনে যান, আপনি যান। তখন আমি আমার মান সম্মানের চিন্তা করে এবং তোর মান সম্মানের চিন্তা করে আমি
ওর মনের মধ্যে এ ধরনের ভয় থাকলেও থাকতে পারত, যেহেতু এটা একটা জ্যোতিষশাস্ত্র এবং যেহেতু এটা সম্পূর্ণই তার ব্যক্তিগত ইমেজের উপরে নির্ভর করে ব্যবসাটি, সে কারণে হয়তোবা হতে পারে এরকম যে সে ভেবেছিলেন যে এরকম একটা মামলায় যদি পড়ে যাই তাহলে আমার ব্যবসা পাতি সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, সুতরাং ভালো ব্যবহার করতেই হবে। পরের গল্পে আমরা যেতে চাই যে আপনি ইস্টার্ন কমপ্লেক্সে কোন জায়গায় যেতে দোকানের কথা বলছেন।
জি জি, ইস্টার্ন কমপ্লেক্সে 10 তলায় 10 নম্বর লিফটের রুমে উনি রুম নেন, অনেক VIP রুম গেলাম। তারপরে তার মানে কথাবার্তা চেঞ্জ, কি বলবো, রূপটা অনেক চেঞ্জ হয়ে গেছে, তো কথা সুন্দরই বলতো, ব্যবহার ভালোই করতো, তবে কিনা আমি তেমন বেশি দিন যাই নাই, পাঁচ মাস কি ছয় মাস যাই, কিন্তু আমি অনেক দূরত্ব বজায় রেখে যেতাম। সে আগের মানে আমার মন মন ইয়ে হয়ে গেছে, সে আগের মানে আমার ইয়ে ছিল না, শুধু ওর কথাটার উপর ভিত্তি করে যেতাম যে আমার সে সময় দুই বছর চাইছে। তারপর যখন 2006 সাল, এই আমার শেষ দিকতে চলে আসছে, 2006 সালে আমি তার সাথে হঠাৎ আমাকে একটা অ্যালবাম দেখায়, ওই জুন জুলাইয়ের মধ্যে আমাকে একটা অ্যালবাম দেখায়। অ্যালবামে তখন সে মাঝে মধ্যে কিন্তু আমাকে মারতো, সে আদর করতো এবং কথা কাটাকাটি করতো।
এর মধ্যে কি আপনাদের সাথে শারীরিক সম্পর্ক হতো?
হ্যাঁ হ্যাঁ সম্পর্ক ছিল, সে সম্পর্ক করতো ওই রুমের ভিতরেই তার সম্পূর্ণ। আমি অনেক সময় প্রশ্ন করতাম, তারপর আমি ভাবতাম যে আমার মতো শিকার কি অনেকজন হচ্ছে নাকি, আমার ভিতরে প্রশ্ন জাগত যে এরকম অবস্থা আমি শুধু একাই শিকার হচ্ছি না আমার মতো অন্যজনও শিকার হচ্ছে। এবং আমি তার কাছে আমার এইরকম মানে ইয়ে থাকতো, প্রশ্ন থাকতো, এই জন্য আমি মার খেতাম। অনেক সময় আমি বাইরের রুমে বসে থাকতাম, অনেক দেখতাম, অনেক হাই পাই লেভেলের মেয়ে আসতো, 10-12 বছরের কথা বলতেছি না। একজন মানুষ আসলে সমাধান পাইলে সে আবার আসবে নাকি? সমাধান পাইলে তো সে আর বারবার আসবে না, কিন্তু আমি তো মানে মুখ আমি বারবার দেখতেছি অনেকজনের, আমি তাদের নাম বলতে চাই না কারণ অনেক মেয়ে আছে, আমি নাম বলার দরকার নেই।
এর মধ্যে কি মিডিয়ার কোন সেলিব্রিটিকে দেখেছেন, মিডিয়াতে যারা কাজ করেন এরকম নাটক টাটক করেন কিংবা?
হ্যাঁ হ্যাঁ আমি তো বলতেছি অনেকজন দেখছি, কিন্তু আমি তখন ওনাকে প্রশ্ন করছি যে ওরা কি সমস্যা সমাধানের, কিন্তু ওদের তো চেহারায় মানে তাদের ড্রেসে তাদের প্রমাণ দিচ্ছে না যে ওরা সমস্যায় ভুগতেছে, খুবই হাইফাই লেভেলের। আপনি তো বসছেন যে গরিবদের জন্য তাদের, কিন্তু দেখতেছি তো খুবই হাইফাই লেভেলের লোক আসতেছে, তোরা তো সমস্যায় ভুগতেছে আমার কাছে, আমি কোনো ইয়ে পাচ্ছি না। বলছে আমাকে বেশি চালাক হয়ে গেছিস। তখন আমি একসময় বলছিলাম পোলিশ সুপার মাঠে একসময় বলছিলাম যে ওই কালো গ্লাসটা চেঞ্জ করে ফেলো, আমার একটা আবদার, আমার একটা আবদার, আমি তোমার কাছে কোনো আমি আবদার রাখতেছি না, ওই কালো গ্লাসটা চেঞ্জ করে হোয়াইট গ্লাস ওই পাশ থেকে দেখা যায়, তুমি তোমার ম্যানেজারকে দেখতে পাও আর ম্যানেজার তোমাকে দেখতে পাও, কেন আমার কেন আমার পেশেন্ট আছে না, মহিলা পেশেন্ট আছে না, মহিলা পেশেন্ট তোমার সাথে কথা বলে ঠিক আছে কথা বলে, হ্যাঁ তো তুমি ভিতরের দরজা দিয়ে আটকানে ফেলে তো সেই গ্লাসের বাড়িতে কোনো কথা যায় না, কথা যায় না। আর ওরা যদি পর্দার আড়ালের মহিলা হতো তাহলে তো বাহিরে পুরুষদের সামনে বসে কেমন করে, তারা বাহিরে পুরুষদের সামনে বসে ওয়েটিং ওয়েট করে কইরা একজনের পর একজন সিরিয়াল ভাবে আসে, আসার পরে সেটা পর্দার আড়ালে চলে আসে, আর আগে প্রথমে এসে বসে কারের সাথে, আমি তো ইমার তুই বসে আসলাম, একই লম্বা লম্বা সোফা, সোফার মধ্যে পুরুষরা বসছে মেয়েরাও বসছে, তা আমি যদি একটা পুরুষের সাথে সামনে বসিয়া পাশে বসিয়া অনেকক্ষণ অপেক্ষা করিয়া ভিতরে ঢুকলাম, সে এসে যেটা তো আমার পর্দার প্রয়োজন পড়ে না, তো এখানে তোমার ভিতরে আসার পর পর্দার প্রয়োজন কি না? তখন আমি তখন বলি না আমার মতো শিকার আরো বহুজন হচ্ছে, আমি স্টেট কার্ড ওখানে বলছি, তখনই আমার নাকি মুখে থাপ্পড় মারছে, বলছে যে চরিত্র কি আমার সব জায়গায় খারাপ, আমি তোকে ভালোবাসছি তোর সাথে আমি এরকম করছি। তারপর ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্সে যে সময়টুকু চাইছিল সেই সময়টার কথা বলতেছে। তারপর আমাকে শেষ সময় যখন চলে আসে হঠাৎ একটা অ্যালবাম, এই লাস্ট তার সাথে আমার দেখা, হঠাৎ একটা অ্যালবাম বের করলো একটা মহিলার সাথে, অনেক নোংরা ছবি তার, অনেক নোংরা ছবি তার, আমি তো তাকে ভালোবাসি, তাছাড়া মানে তুমি সম্পর্ক তাহলে মাইনে নিতে পারিনি, আমি চিৎকার দিয়ে উঠছি, চিৎকার দিয়ে মনে হতো গালির মতো হয়ে উঠছি, ওর বাবা বাবা ছবি আছে, তোর বাবার ছবি দিকে বলছি যে এই বাবাকে আর প্রয়োজন পড়ে না তোমার, এই বাবাকে তুমি নিচে নামিয়ে নাও, তুমি তুমি তোমার বাবার ছবি, তোমার বাবা কি, তোমার বাবা মারা গেছে, অথচ তুমি বাবার সামনে এই ধরনের নোংরা ছবি তুমি ইয়ে করতেছ, আমি তো আমার আমার বাবাকে তো আমি এরকম করতাম না, আমার বাবার সম্মান আমি নষ্ট করতাম না, এইভাবে আমি বলছি। তখন সে বলছে আমার অনেকটা বউ আছে, আমাকে এইটুকু বলছে আমার অনেকটা বউ আছে, বুঝছেন তো আমি আর কিনা বাতার নাম আমি এসব আর জানতে চাই না। আমি তারপর সে আমার মানে আমি খুবই মানে কলারে ধরে ফেলছি, আমার রক্ত গরম হয়ে গেছে, আমি ওর কলারে ধরে ফেলছি, তারপরে সে আমাকে আবার নাকি মুখে লাঠি নিয়ে প্রচন্ড মার দেয় আমাকে, তোমরা এই রুম থেকে চিৎকার দিও বাইরে শোনা যায় না, এরকম এই অবস্থা করে রাখছে আপনার রুমটা, অনেক মারছে, মারার পর লাঠি টাতে মারে আমাকে উল্টে ফেলাইছে, নাকি মুখে চড়াইছে, গোয়ালে ধরে আমাকে ইয়ে করছে। আমি চলে আসি আর কিচ্ছু বলি না, আমি যখন আসি আমাকে বলে বাসায় গিয়ে ফোন দিবি, তুই পৌঁছছিস কিনা আমাকে জানাবি, আবার সে এদিকে সচেতন থাকতো, তুই পৌঁছিস কিনা আমাকে ফোন দিবি। তারপর বাসায় গিয়ে ফোন দেই, হ্যাঁ আমি পৌঁছি,
মার খাওয়াটা একেবারে নিত্যদিনের একটা
মানে এটা হ্যাঁ হ্যাঁ মানে সংসারে একটা মহিলা ওয়াইফের সঙ্গে স্বামী যখন একটা মদ গাঞ্জা খায় আগে যে প্রতিদিনই একটা হাত তুলতো একটা অভ্যাস হয়ে যায় না তার অভ্যাসটা এরকমই আর কি।
তো আপনি তো এত এত বছর ধরে কেউ বুঝতে পারেননি যে লোকটা আপনার সাথে এরকম করছে, লোকটার পিছিয়ে আপনার না ঘোরাটাই উচিত?
বললাম না, মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করতাম, প্রশ্ন করে জবাবটা আমি নিজের কাছে জিরো পাইতাম।
তারপর আপনি লেগেই থাকতেন?
তারপরে আমি জানলাম যে আমাকে যে ক্ষতি যখন করে ফেলছে দেখি না শেষ পর্যন্ত, এই জায়গায় তো আমি আর ফিরে আসতে পারি না, আমার তো ক্ষতি করে ফেলছি, তাহলে শেষ মুহূর্তটা দেখি না আমি কি পাই ওর কাছ থেকে। তারপর আমাকে বলে শুক্রবারে আসতে, শুক্রবার তো তোমার অফিস বন্ধ। বলছে না শুক্রবার অফিস খোলা, আমি শুক্রবার এই এই অফিসটা আমি শুক্রবার খোলা রাখি।
কত সালে এটা?
আপনার 2006। আমি যাই, যাওয়ার পরে আমাকে দারোয়ান আটকায়। তখন চিত্রনায়কে বিপাশা হোটেলের পাশে একটা ফার্মেসি ছিল, ওষুধের ফার্মেসি। চিত্রনায়কের নামটা বলতে পারতেছি না, উনি প্রযোজক, প্রযোজকের আর কি, ওষুধের ফার্মেসি। মানে আমি 9:30 দিকে তো এসে গেছি, তাই বসছি। তারপর 10:00 দিকে অফিসে ঢুকতাম, ওই স্টার কমার্শিয়াল কমপ্লেক্সে ঢুকতাম, যখন সিঁড়ির মধ্যে আমাকে দারোয়ান আটকায়। তখন আমি বলছি ভাইয়া কেন আমাকে আটকাচ্ছেন, কি ব্যাপার, আমি তো আসা যাওয়া করি। হ্যাঁ আপনার সবকিছু আমরা জানি, আমি আপনার স্বপ্ন সবকিছু জানেন, আপনি যার কাছে আসতেছেন তার তো পারমিশন নেই আপনাকে ঢোকার, তার পারমিশন নাই ঢোকার, আমাকে দেয় নাই পারমিশন, না প্রমাণ দেখাতে হবে। প্রমাণ কি দেখাবো, আমি কি প্রমাণ দেবো, আমি সবসময় আসি, আপনারাই আমাকে লিফটে উঠান, আমি ভিতরে আমি যাই, আবার নিচে আমাকে নামার পর আপনার দরজা খুলে দেন, আর আমি আজকে আবার নতুন করে কি প্রমাণ দেখাবো। তারপরে আমার কার্ড ছিল হাতে আর কি, আর তারপরে আমি মানে ফিরে যাই আর কি, আমি ফিরে যাই। আমার শুধু প্রশ্ন যে কি ব্যাপার, এই এই মাত্র আমাকে ফোনে বললো আসতে, আসার পর সে আমাকে এইভাবে কেন করালো, মানে আমাকে সে সিকিউরিটি গার্ড দিয়ে আমাকে অপমান করালো কি। তারপর আমি বাইরে এলাম, বাইরে এসে তার নাম্বার ফোন দিলাম, তার নাম্বার বন্ধ। তারপর আমি তার অফিসের নাম্বারে ফোন দিই, তারপর এখানে আমি ফোন দিলাম, তারপরে সবুজ নামের ছেলেটা রিসিভ করলো তার অফিসে। তখন এই ফাঁকে সে স্বামীকে লুকায় নিছে, স্বামীকে বাড়িতে ছুটি দিয়ে দিছে, মানে স্বামী সবকিছু জানে তো, লোকজনে যে আমার এরকম দেখতেছে পরিস্থিতি, স্বামীকে প্রশ্ন করবে, তিনি স্বামীকে সরাই ফেলছে ওই আরেকটা ছেলেটাকে, সবুজকে আনছে। আমি সবুজকে বললাম সবুজ কি ব্যাপার, তোমার স্যার আমাকে ফোন দিল আসতে, আমি আসলাম ভাইয়া, এখন আমাকে সিকিউরিটি ঢুকতে দিচ্ছে না, তো বলছে আপা আমি আসতেছি। তারপর সে ছেলেটা নিচে চলে আসলো, আপনি দাঁড়ান আমি আসতেছি। তারপরে বললো যে আপা স্যার তো আসে নাই, স্যার তো বাসায়। তাই আমি বললাম আমার যে ফোন দিল ভাইয়া, ফোনে যে বললো আপা আপনি বুঝতে পারেননি, সে ফোন বাসা থেকেই ধরছে, আপনাকে আসতে বলছে, সে তো অফিসে এখনো আসে নাই। আমি বললাম আমাকে তো বললো ফোনে সে অফিসে, এখন জি না আপনার অফিসে সে আসে নাই, সে বাসা থেকেই আপনার সাথে কথা বলছে, আর আপনাকে যে এই যে সিকিউরিটি দিয়ে এভাবে করছে বুঝে নেন, সে আপনাকে আনাইছে, সে আপনাকে হুচুট মারছে। তখন আমি চিৎকার দিয়ে কান্না করছি, এইভাবে করলো কেন আমাকে, আমি তো আসতে চাইনি। তারপর ফার্মেসির লোকরা আমাকে ধরলো, এই যে আপা শুনেন শুনেন, আমি কান্না করে ফিরে যাচ্ছি, বললাম আপনি চলে যান ওই ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্সের মালিকের ছেলে ওনার কাছে চলে যান, আপনি গিয়ে বলুন যে এই মার্কেট এইভাবে চলতেছে কাজ এইরকম, আর আপনি একটা অসহায় মেয়েকে নিয়ে সেইভাবে পুতুল খেলতেছে, আপনি বলুন আপনি বিচার পাবেন। তখন আমি বলছি ঢাকা শহর আমি কাউরি চিনি না, আমি কোন রাস্তাঘাট চিনি না, আমি কি বলবো, আর আমি এই পর্যায়ে যাব। তখন নীরবে কত বসছি, পানি খেয়েছি, আমি ধৈর্য ধরে চলে গেছি। তারপর আমি এই দীর্ঘ 2-3 বছর আর আমি শুধু ফোনে কথা বলে, সে কত ফোনে কথা বলে, এরপরে অনেক নাম্বার দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি এই সবগুলো তার নাম্বার, দেশের বাইরে গেলে ওই নাম্বার গুলো তাকে আমাকে কথা বলতে
দেখি একটু,
সবগুলো নাম্বার দেখেন
এখানে যে নাম্বার গুলো আছে, দেশের বাইরের নাম্বার গুলোর কোড আপনার আমরা বলছি, +601+601 +447 +447 ইউকেন নাম্বার +447 +658 +324 মানে আপনারা এই কোডগুলো খুঁজলে বুঝতে পারবেন যে কোন কোন দেশে সে গিয়েছিল এবং কোন কোন দেশ থেকে তার সাথে কথা বলেছে সে, এবং সে নাম্বারগুলো সম্পূর্ণরূপে সে নাম্বারগুলো লিখে রেখেছে এবং মোবাইল নাম্বার ম্যানেজারের নাম্বার সব নাম্বার ডিটেল এখানে একটা ডায়রির মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে, তো তারপরে বলুন।
তারপর ওই 10-15 দিন পর আমার খুবই জ্বর আসছে, প্রতিদিন রাতে জ্বর আসতো, আমি ঘুমাইতে পারতাম না। তারপর আমি মশারির বাইরে বসে থাকতাম, আমার বোন একা শুইতো, মাঝে মধ্যে রাত্রে তাপাতে ঘুমাস না, আমার ঘুম লাগে না, আমার কেমন করে অশান্তি করে, শুধু আমার জীবনের সাথে অঙ্ক মিলাচ্ছে, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, আমি শিল্পী ছিলাম, আমি শিল্পী ছিলাম, ধ্বংস হয়ে গেছি, আমি কি ভুল করলাম, আমি কোথায় দাঁড়াইলাম, আমার তো পরিচয় ছিল অনেক বড়, আমি তো একবার নিচু মেঘে ইচ্ছু করে মেয়েছিলাম না, আমি তো ইঞ্জিনিয়ারে মেয়েছিলাম, আমাকে সে আগে কোন জায়গায় দাঁড় করাইলো, আমি কোথায়, আমি সবার হয়ে ফেলছি, আমার শুধু এটাই প্রশ্ন। আমার রাত্রে ঘুম আসতো না, আমি দরজা খুলে বেরো যেতাম, আমার কি করে, আমার অশান্তি করে কেন, এবং আমার তো জীবন নষ্ট হয়ে গেছে, আমার বোনটার জীবন তো নষ্ট হয়ে গেল, আমার বোনটারে কোথায় দাঁড়াইছি, আমার বোনটারে আমি কার কাছে কার হাতে তুলে দেবো, আমি কিভাবে বিয়ে দেবো, আমার ভাইটাও তো মারা গেল, আমার ভাইটা, আমার এই নিজের প্রশ্ন করতে করতে আমি অসুস্থ হয়ে পড়ি, আমি এমন অসুস্থ হই, কথা বলা আমার আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, হাত পা চলে না। তারপরে এমন একটি সময় আসলো, আমার জিব্বা বাঁকা হয়ে গেল, মুখ বাঁকা হয়ে গেল, একটা হাত ডান হাত ডান পা বন্ধ হয়ে গেছে, খুব প্রচন্ড জ্বর চলতেছে, খিচুড়ি দিয়ে আমাকে বিছনাটাই ফেলে দেয়। তো আমার বোনটা শুধু একা চাকরি করে, আমি করি না, জব করে আমি একা করি না, আমার সম্ভব হয় না, এই বাসায় পড়ে গেছি, বাড়ির গড়বড় আটকে গেছে, তো বাড়ির ভালো ছিল, কোন প্রেশার দেয়নি, বলছে সুস্থ হয়ে সুস্থ, তোরা কেউ নাই, আমি আছি, আমি দেখতেছি, তোরা সুস্থ হয়ে যেদিন পারবি দিনটা দিস, এইভাবে বলছে, ও সান্ত্বনা দিছে। বিষয় পড়ে আছি, অনেক কষ্ট আমার বোন করেছে, আমার বোনটা অনেক কষ্ট করেছে। তখন যখন তার পনেরো দিনের মাথায় ২০০৬ পনেরো দিন এক মাস পরে হঠাৎ দুইটার লোক আমার বাসায় গেছে সন্ধ্যা ৭টার দিকে, একবার রাস্তার ভিআইপি ভিআইপি রোডের রাস্তার পাশে আমি আমার বাসাটা ছিল পিডব্লিউ কোয়ার্টার। তারপর আমার বোন বলছে আমি তো উঠতে পারি না বিছান থেকে, হঠাৎ নিগার নিগার বাসায় আছে, ওর বাসায় আছে নিগার, তার আমি তো কথা বলতে অস্পষ্ট কথা বলতে পারি না, এমন সুন্দর করে কথা বলতেছে যে বাইরের লোকরা বুঝতেছে আমার খুব পরিচিত জন নিগারকে খুঁজতেছে। তারপরে আমার পাশের রুমে বলছে হ্যাঁ উনি তো আসছেন, উনি অসুস্থ, হ্যাঁ নিগার তুমি কেমন আছো, কোথায়, তুমি কি করতেছো, এমন সুন্দর করে ওরা কথা দিই, আমি তো ওদের চেহারা দেখি আমার মানে ভয় ঢুকে গেছে, চট করে আমার একটা হাত দিয়ে যে হাতটা চলে সে হাতটা দিয়ে আমার বোনকে ধরছি, আমার ভিতরে ঘন্টা বেজে গেছে যে ওই লোকগুলো আমাদের ক্ষতি করতে আসছে। তারপরে রুমের ভিতরে ঢুকছে, তারপরে আমি বিছনা শুয়ে আছি, আমার বোনটারে আমি এভাবে আলাদা করে আমার পাশে রাখছে, যা মারলে আমার দুইটা বোনের মেরে যাক। তারপর লোকটা বলল আপনি কেমন করে চিনেন, একজন একজন একটু নর্মাল ভাবে কথা বলছে আর একজন খুব স্ট্রং ভাবে কথা বলছে, তো বলল আপনি কেমন আছেন, জি আমি ভালো আছি, দেখতে তো পাচ্ছেন আমি ভালো আছি কতটুকু। তারপরে উনি বললেন কি ব্যাপার আপনার তো প্যারাস্টোন হয়ে গেছে, কথা বলতে পারতেছেন না, জিব্বা, জি আপনাকে কে দেখাশোনা করতেছে, কেউ না, তো শুরু অসুস্থতা শুরু, আমার কে দেখবে, আমার বোনটাই আমাকে দেখতেছে, তো বলছে দেখেন তো এই ছবিটা কার, চিনতে পাচ্ছেন ওই যে ম্যাগাজিনটা, ওই দুইটা ম্যাগাজিন আবার ইউজ করছে। তারপর বলল চিনতে পারছেন, হ্যাঁ চিনতে পারছি, এটা তো আমি, আর ওইটা কি জানেন, আমার আমার বোন, তো বললেন জানেন এটা কি অবস্থা, তো আমি বলছি ভাইয়া তা জানেন এটা তো ২০০৫ সালের ঘটনা, তা আপনারা ২০০৭ সাল ঢুকতেছে, আপনারা এটা যে পুরোনো ঘটনা আবার নতুন করে নিয়ে আসছেন কেন,
কে ছিল ওই দুজন, কে ছিল
এই দুইটা লোকের আমি আজও পাইনি সন্ধান, ওরা অনেক ভিআইপি লোক আর কি, অনেক ভিআইপি, তাদের চলাফেরা ড্রেস কথাবার্তা বোঝা গেছে, অনেক ভিআইপি লোক, হয়তো তাদের তার ভাড়াটি গুন্ডা কিংবা তার একটু বিশেষ কোন বন্ধু, কিন্তু তারা খুব উপরের চ্যানেলের লোক বোঝা গেছে। একজন আমার বিছনায় বসে বলল যে আপনি অসুস্থ লোক, আগের যে ঘটনাটা ঘটছিল আমার বোনকে আমি দেখাইনি বলছিলাম, তখন আমি তখন আমার বোনের চাক্ষুষ প্রমাণ পেয়ে গেছে, চাক্ষুষ প্রমাণ পেয়ে আর বোনটা চিৎকার দিয়ে উঠছে আপাটি কি কি করলো ভাই ভাই কি করলো, তখন আমি বলছি যে কিছু না পরে কথা বলো, আমি কথা তো বলতে পারছি না, সুস্থ হয়নি তোরে বুঝামো, তখন কারেন্ট চলে গেছে, তো লোকটা বলল যে আমার বোনটাকে বললো তুমি মোম নিয়ে আসো, মোম নিয়ে আসো, ফোন আপুষটা কথা বলো, তখন আমি আমার বোনটাকে ধরে ফেলছি যে আমার বোনকে তোরা মোমের জন্য পাঠাবি, এর মধ্যে তোরা আমাকে গলা টিপে মেরে দেবে, এটা আমি 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 একবার নিশ্চিত আরকি, তাদের চলা তারা ভাবমূর্তি বুঝতে পারতেছে তারা কি করবে কি না। তখন আমি পাশের ঘরে লুকটা মহিলাকে বলছি যে আমার বোনকে বলছি যে চার্জার লাইট ওনারে চা হেল্প সা, তারপরে ওই বলছে আপা আমার সব মেহমান আসছে তো আমার চার্জার লাইটটা দিন না, তো আপা দৌড়ে নিয়ে আসছে চার্জার লাইট, কারণ তারপরে তো আর কোনো মানে ওরা কোন প্রশ্ন করার মতো ইয়ে নাই, ওরা বসছে বসে একজনে বসে না, একজনে খালি হাঁটাচেরা করতেছে আর একজন বসছে, বসার পরে আমি বলছি ভাইয়া আপনারা যা বলতেছেন যা করতেছেন সব মিথ্যা ভাইয়া, ওই লোকটাকে জানেন আমি কত বসে ধরেছি সম্পূর্ণ মানে একটু একটু করে বলছি আর কি, আপনি যা যা আপনার আপনাকে কে পাঠাইছে তা জানি না, আপনি যা করতেছেন সব মিথ্যা, কিন্তু আমার পুরোটা অ্যালবাম তখন আমি বাইর করে দেখাইছি, আমি তো লড়তে পারতেছি না, তো আমি ইঙ্গিতের মধ্যে দেখেন এই যে এই দিন আপনি যার যে আপনাকে পাঠাইছে, কে পাঠাইছে আপনি জানি না, কিন্তু আমি বলতেছি আপনাকে যে পাঠাইছে দেখেন তো তার ছবি আছে কিনা আমার অ্যালবামে।
This track was downloaded from fusionbd.com.
আমি এটি প্রশ্ন করছি, আমি বলতেছি না আপনাকে কে পাঠাইছে এবং আপনি ওনাকে বলতেছেন না, তবে আমি এটাই বলতেছি আপনাকে যে পাঠাইছে তার ছবি আমার অ্যালবামে আছে কিনা আপনি দেখেন। তখনই ওর ছবি দেখে ওরা মাথা এই নরম হয়ে গেছে, নরম হয়ে বলে যে তুমি ধৈর্য ধরে অপেক্ষা করো, সময় হলে তুমি উত্তর পাবে, এটুকু বলছে। আসলে তোমাদেরকে আমরা যেটা ভাইবে আসছিলাম তোমরা সে মেয়ে না, আমি আমরা আসতে বুঝতে পারলাম। পুরোটা অ্যালবাম দেখার পরে বললো যে আসলে ওরা কোন পর্যায়ে চলে আসছে, ওরা কোন পথে চলে গেছে, ওরা কি করলো কি না, এই বুঝলাম দুটো লোক চলে গেল। তারপর আমি অসুস্থ মেডিকেলে পৌঁছি, আমি অল্প অল্প করে বলতেছি, আমি মেডিকেলে যাই ঢাকা মেডিকেলে, আমি লাঞ্চে পানি চলে আসে, এখানে থাকি, এখানে ঔষধ করে আমাকে ইয়েতে ফার্ম গেটে ইয়ে আমাকে হেল্প করে মাদার তেরেসা মেডিকেল সেন্টারে, আমাকে সম্পূর্ণ খরচ ওষুধ চালায়। আমার বোন এখানে পাগলের মতো কান্না করে, অ্যালবার্ট ডাক্তার মহিলা, তিন মাস পরে আমি সুস্থ হই, সুস্থ হওয়ার পরে তারপরে আমি তার ঠিকানা পাই না, সে আমার ফোনে কথা বলে, সবসময় ফোনে কথা বলে, খালি অপেক্ষা কর অপেক্ষা কর, কিন্তু আমাকে কোন জায়গায় অফিস করছে সে নতুন করে বলে না। তারপরে আমি আইনের একজনের লোকের কাছে ফোন দিই, ওই ডায়েরি থেকে আমি নাম্বার খুঁজি, যে দেখি ওরা তো মিথ্যে কথা কখনো বলে না, তাকে চিনে যে এমন কোন লোক না, ও চিনা থাকছেন না। আমি ওই জায়গায় ফোন দিই, ফোন দিয়ে তারপর একটা নাম্বার আমি দেখাচ্ছি, ওই নাম্বারে ফোন দিই, দেখি এই দুইটা নাম্বার আমাকে মৌচাক, আমি নাম বলতে র্যাব কন্ট্রোলারে ফোন দিই, তাদের অফিসে চলে যায়। তারপর আমাকে বলে জিজ্ঞেস করে, তারপরে ওরা আমাকে নাম্বার,
আপনি কিসে বললেন, কোন নাম্বারে, আপনি কোন আইনি লোকের কাছে ফোন দিলেন আপনি?
এই দুইটা নাম্বার,
এই নাম্বার আপনি কিভাবে পেলেন?
আমি বলি এই যে এখানে লেখা আছে নাম্বার, এই যে দুইটা
দেখি একটু,
দুইটা নাম্বার আমি আমার বুদ্ধি দিয়ে আর কি
এখানে আমার শ্রোতাদের উদ্দেশ্যে একটু বলি, সেটা হচ্ছে বিভিন্ন ডায়েরি কিনলে আপনারা দেখবেন যে জরুরি প্রয়োজনে পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সহায়তা নিন এবং সেখানে কিছু কিছু নাম্বার দেওয়া থাকে পাবলিক হেল্পের জন্য, তো সেখান থেকে তিনি আসলে র্যাপ তিন এবং র্যাপ চার শাখার নাম্বার থেকে তিনি ফোন করেছিলেন, সেই নাম্বারটা আছে। হ্যাঁ, ফোন করার পর
আমাকে জিজ্ঞেস করলো, নাম বলছি, ওই লোকটা ভাই আমার সাথে ফোনে কথা বলে কিন্তু কোথায় অফিস করছে সেই জায়গায় আমাকে বলে না, কিন্তু বাড়ি দ্বারা আপনার গুলশান তারপর ধানমন্ডি ওই এলাকায় যেতে বলে, আমি তো আউটে কোথাও বেড়াতে দেখা করতে যাই না, আমি তার অফিসটা যাচ্ছি। তখন আমাকে জিজ্ঞেস করছে এক পর্যায়ে, এক ভাইয়া আচ্ছা আপনি সত্যি করে বলেন তো কি হয়েছে ব্যাপারটা, সংক্ষিপ্ত ভাবে আমি বলছি। বলার পরে ওরা বলল যে ওর তো অফিস, ওর তো দোকান করছে এখন বসুন্ধরা সিটিতে লেভেল, আপনি ওইখানে তার দোকান করছে, কিন্তু আপনাকে যে যে জায়গায় সে বলে আমরা চিনতে পারছি, আমরা বুঝতে পারছি, আপনাকে যে যে জায়গায় সে বলে আপনি কখনো সেই জায়গায় যাবেন না। তারপরে আমাকে বলছে যে আপনার নিরাপত্তা নাই, আপনি যেখানে আছেন সেখানে আপনি থেকে যান, আপনি আসবেন। এরপর থেকে আমি আর মানে আশপাশে যোগাযোগ করিনি, ফোনে কথা বলতো, ফোনে কথা বলতো। তারপর যখন আমি এই যে বসুন্ধরা সিটি র্যাব কন্ট্রোলার ভাইয়াদের নাম বলে ফেলছি তাদেরকে, আমি তো জেনে গেছি তোমাদের অফিস কোথায় দোকান কোথায়, তখনই সেই ফোন থেকে সরে গেছে।
আর কোন ফোনে
আর ফোনে দেনে ভাইগনা নয়ন, নয়নকে দিয়ে দেয় নাম্বারটা, এখনো রিসিভ করে নয়ন। তারপর নয়ন আমার কাছে 20,000 টাকা দাবি করে, তুই যদি 20,000 টাকা আমাকে দিস তাহলে আমি মামার হাতে ফোনটা দিয়ে দেবো, আনের তোকে আমি ফোন দেব না। তখন আমি বলছি আমার সাথে 20,000 টাকা আমার হাতে নেই, তো আমি দিব না, মামাকে আমি দেবো না, আমি তো সবকিছু জেনে রয়েছি, নাম্বারটা আমার হাতে এখন, মামাকে বেতন আমার টাকা দিত কন্ট্রাক্ট করে।
আপনি বলছিলেন যে আপনি র‍্যাবের কাছে সবকিছু বলেছেন এবং র‍্যাবের কাছে বলার পর
ওনারা বলছেন
আইনি অ্যাকশনে যেতে পারতেন।
হ্যাঁ, ওনারা আমাকে বলছেন আপনি আইনের পর্যায়ে আসুন। তখন আমি বলছি যে ভাইয়া আমার যে মা নেই, আমি সম্পূর্ণ বলছি আমার কেউ নাই, আমি আইনের পর্যায়ে বলছি যে আপনি তেজগা থানার কথা বলছি, আপনি এখানে আসুন, এসব বলেন নারী নির্যাতন মানে একটা ইয়ে আছে, মানব অধিকার অফিস আছে ওইখানে আপনি আসুন, আপনি এসে সহযোগিতা চান সাহায্য চান আপনি পাবেন।
আপনি গিয়েছিলেন সেখানে?
কিন্তু আমি যাইনি, কারণ আমি শুরু থেকে তো আমি আইনের পর্যায়ে যাইনি, কারণ আমার একটা ভুল আছে, আমার জীবন নষ্ট হয়ে গেছে, এখন আমার আমি আইনের পর্যায়ে যাওয়া আসা করব না, আমি আমাকে চালাবো না, বোনটাকে চালাবো না, আমি অফিস করব।
আপনি তো আজকে যে কাজটা করলেন সেটা তো ভয়াবহ রকমের বড় কাজ, কারণ আজকে এই যে রেডিওতে আপনার শ্রোতারা আজকে সবকিছু শুনতে পাবে, লাখ লাখ মানুষ আজকে শুনতে পাবে। আইনে গেলে হয়তো ব্যাপারটা কয়েকজন মানুষ জানতো, আইনের লোকজন জানতো, আজকে তো আপনি পুরো বাংলাদেশকে জানিয়ে দিলেন এবং পুরো দেশের বাইরের লোকজনও আজকে জানলো। তো আপনার কি মনে হয় না যে এই পর্যায়ে থেকে এখন আপনার আইনি সহায়তা নেওয়া উচিত? এবং একই সাথে আমি এটা প্রশ্নটা করতে চাই, আপনি তো আরো বড় মাপের বড় সাহসী কাজ করে ফেলেছেন, যেটা আপনি লাস্ট 10 ইয়ার্সে করেননি, 10 বছরে করেননি। তা আজকে আপনি সেই রকম একটা ভয়াবহ সাহসী কাজ করে ফেলেছেন, এটা তো আপনার আরো অনেক বড় ক্ষতি হতে পারে। আপনি এটা কেন করলেন?
আমি এটা বলি যে আমি আইনের পর্যায়ে যাইনি, আমি আইনের তখন আমার তো সাক্ষী ছিল না, কারণ এইসব কাজের তো তেমন সাক্ষী থাকে না, অনেকে বিশ্বাস করে না, বিশ্বাস না করলেও বিশ্বাসের আলে অনেক কিছু ঘটে থাকে, আইনের পর্যায়ে গেলে তো সব অনেক কিছু প্রমাণ থাকবে। কিন্তু আমি তো এখানে আসছি, এমন আমি তো এই আদালতের সন্ধান আমি কোথাও পাইনি যেদিন আমি, আর আমি তো কোন অভিযোগ অনুযোগ আমার নেই, আমি তো প্রথমেই বলছি।
আপনার বোনটা আপনি কি এখনো অবিবাহিত?
হ্যাঁ, আমি তো বিয়ে করব না, আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না। আমার বোনটার জন্য, আমার বোনটাকে আমি কোন জায়গায় দাঁড়া করাবো? আমার লান্সে প্রবলেম, আমার লান্সে পানি বের করছে একবার, কিন্তু আমার লান্সে প্রবলেম যে আমি কথা বলতে শ্বাস নিতে আমার কষ্ট হয়, অনেক কষ্টে আমি চলতেছি, কিন্তু আমি যদি হঠাৎ মারা যাই আমার বোনটাকে কে দেখবে? আমি কার কাছে দিয়ে যাব? এবং আমি ভালো একটা গার্জেন পাচ্ছি না, আমার বোনটাকে দিতে পারছি না, আমি কিভাবে কোন পর্যায়ে যাচ্ছি? আমি নিজেকে প্রশ্নের উত্তর পাই না, আমার মুখে বোনটার মুখের দিয়ে তাকাইলে কিচ্ছু বলতে পারি না, শুধু সকাল হয় অফিসে যাই, রাত 8টা দিয়ে বাসায় আসি, এইভাবে জীবন যাচ্ছে। আমি এই 12 বছরের মধ্যে আমার দেশে ফিরে যাইনি, আমি কোথাও যাই না। এই আজ 3 বছর 2009-তে আমি ঢাকা ছাড়ছি, আর ঢাকা সিটি দিবিতে আজকে প্রথম আসলাম আমি, আমি ঢাকা ছেড়ে আমি ঢাকাতে আসি না, আমার বোনটাকে না আমি কোথাও যাই না, এই যে ঈদ আসতেছে আমার বোনটা নিয়ে আমি বাসায় পড়ে থাকবো, আমার কোথাও জায়গা নাই, আত্মীয়স্বজন সবার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, ওরা সবাই জানে আমি ওর কাছে চলে আসছি, আমি কিন্তু কেউ জানে না, আজকে জানতে পারবে যে আমি তার কাছ থেকে বঞ্চিত। এখন তার বউ আমাকে ফোনে কত অপমান করে, রাত্রে বারোটার দিকে আমাকে বলে তুই যখন একাই থেকে গেলি, তুই পারলি না একটা বাচ্চা নিতে? বাচ্চা আমি কেমন করে নেবো? তুই পারলি না 8-10টা মেরে তোর নে, তুই বাচ্চা নিয়ে থাকতে পারতি? আর বলে তোর মা নাই বাবা নাই, তোর মা নাই বাবা নাই, তোর বোন নাই, তোর কিচ্ছু নাই, তুই এমন মনে আশা করিস কেমন করে তোকে বিয়ে করবে? যে দিস উঠিস আমাকে বিয়ে করছে, আমার মা আছে, বাবা আছে, আমার সব আছে, আমার টাকা আছে, তারপর তার ম্যানেজার যান আমাকে বলে আমি 200 কোটি টাকার মালিক, তোদের টাকা আছে, আমি তো তোদের আমি তো নিজেকে বিক্রি করতে আসি নাই, তোরাই তো আমার কাছে গেছিলি, তোরাই তো আমার কাছে গেছিলি, আমি তো প্রথমে তোদের কাছে আসিনি। বারবার বলি যে তোরা টাকার প্রশ্ন কর, ভালোবাসা দিয়ে তো টাকা দিয়ে তো ভালোবাসা কিনা যায় না।
আপনি এখনো তাকে ভালোবাসেন?
হ্যাঁ, আমি তো রয়েই গেলাম তার জন্য, আমি আর কি পাইলাম? কিছুই তো পাইলাম না, কিন্তু বিশ্বাস যখন নষ্ট হয়ে যায় তখন ভালোবাসা শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়, কিন্তু মনের ভিতরে যে ভালোবাসা মানুষের ঘুমরে ঘুমরে মারে সেটা কোনো দিন ফুরায় না।
আপনার বোনটা এখন কি অবস্থায় আছে, কি করেন উনি?
আমার বোনটা আমার সাথে, আমার সাথেই সে কাজ করে, কিন্তু আমার আমি আমার বোনটা যখন নাইট করে আমার বড় কষ্ট হয়, শুধু আমার কেমন বোনটা একটা কথাই বলে, এখনো বলে, গতকাল কেউ বলছে আবার রিজাইন দিয়ে দিই, রিজাইন দিয়ে টাকাটা তুলে নেই, টাকাটা তুলে না চল আমরা চট্টগ্রাম যাই গিয়ে বেড়াই, শেষ বেড়ানো বেড়াই, এবারে টাকাটা যখন কয়েকটা দিন থাকবো আমি কোথায় থাকবি? আমরা এখানে রুম ইয়ে করবো, আমরা 2 বোন থাকবো, থাকে বেড়াই টাকা শেষ করে আমরা সাগরে যাব দিয়ে দিব, আমাদের কেউ পাবে না, আমরা শেষ হয়ে যাব। তা আমি শুধু তাকে বলি যে এতদিন গড়াই নিলাম, শেষ মুহূর্তে সাগরে যাব দিয়ে দিব, তা আমরা আল্লাহর কাছে ইয়ে হয়ে যাব, দেখি না আমাদের শেষ কোথায়, আল্লাহ আমাদেরকে যেভাবে পাঠাইছেন সেভাবেই নিব। ও আবার বলে ওর ভাই না আমাকে ফোনে বলে এই নাম্বারটা ছাড়া রাখছি কেন জানিস, তোর খোঁজ খবর পাওয়ার জন্য, তুই তো বেহার মতো আমাদেরকে খুঁজবি, তুই তো ভালোবাসিস, ভালোবাসা শেষ হয় না, তুই তো খুঁজবি, তুই নাম্বারটা আমি রাখছি চালু তোর খোঁজ খবর পাওয়ার জন্য, মামা তোমার পাশেই বসে থাকে সবকিছু, এখন সে পীর, এখন সে পি না, তার নাম পীর, এখন পীরে পরিচিত, সে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন।
আমরা অনুষ্ঠানটার আপনার পার্টটা শেষ করতে চাই আপনার একটা গান দিয়ে।
আমি এমন একটা পর্যায়ে পড়ছি এখন আমার কোনো কিছুই মনে থাকে না, আমার লুপ পেয়ে গেছে সবকিছু। তোমার লাগিয়ারে সদাই প্রাণ আমার কান্দে বন্ধুরে, প্রাণ বন্ধু কালিয়ারে, তোমার লাগিয়ারে সদাই প্রাণ আমার বন্ধু কালিয়া রে, নিদয়া নিষ্ঠুর রে বন্ধু, তুই তো কুল নাশা, নিদয়া নিষ্ঠুর রে বন্ধু, তুই তো কুল নাশা, আমায় ফাঁকি দিয়ে চলে গেলি রে বন্ধু, ফাঁকি দিয়ে চলে প্রাণ বন্ধু কালিয়া রে, তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে বন্ধু রে, প্রাণ বন্ধু কালিয়া রে।
অসাধারণ গান আপনি প্রিয় শ্রোতা, আমরা এই গল্পটার এখানেই শেষ টানতে চাই। এবং হ্যালো 8920 একটা বিশেষত্ব হচ্ছে, হ্যালো 8920 কারো কখনো কাউকে অ্যাডভাইস করে না, উপদেশ দেয় না, সে অনুসারে আজকে আমরা নিকারকেও কিছু বলতে চাই না। কারণ নিগনের কোন জীবনটা, কোন পার্টটা নিয়ে আমরা আসলে অ্যাডভাইস করব, তার জীবন থেকে যে কিশোরী নিগার 17 বছর বয়সে তার জীবনটা শুরু করেছিল, তারপরে যে 13টি বছর, সেই 13টি বছর কি কোনো অ্যাডভাইসে ফিরে আসবে, সেই 13টি বছর কি কোনো আইনি সংস্থা তাকে ফিরিয়ে দিতে পারবে, সেই 13টি বছর কি আপনি তাকে ফিরিয়ে দিতে পারবেন, সেই 13টি বছর কি কোনো সমাজ তাকে ফিরিয়ে দিতে পারবে, কোন রাষ্ট্র তাকে ফিরিয়ে দিতে পারবে। নিগার এখন 30, তার জীবন থেকে 13টি বছর হারিয়ে গেছে। নিগার তার জন্য চিন্তা করেন না, তার ছোট বোনটার জন্য চিন্তা করেন, আমরাও চিন্তা করি, কিন্তু এই চিন্তার সমাধান আসলে কিভাবে হবে সেটা আমাদের কারোরই জানা নেই। এরকম গল্প শোনার পরে আসলে ফিরে এসে কথা বলাটা মহা মুশকিল, মহা 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 মুশকিল, কিন্তু সে কাজটা আমাকে এখন করতে হচ্ছে, কারণ আরো কিছুক্ষণ আছি আপনার সঙ্গে। রাত দুটো পর্যন্ত হ্যালো 8920 চলবে, টিভি আপনার সঙ্গে আছে, আপনি শুনছেন এবিসি রেডিও FM 90.2। বারবারই নতুন করে ধারণা দিতে চাই অনুষ্ঠানটা সম্পর্কে, 21তম পর্ব আজকে আমরা শেষ করেছি আপনাকে সাথে নিয়ে, আমরা সেজন্য অত্যন্ত খুশি, অত্যন্ত গর্বিত। এই 21তম পর্বে অন্তত এমন কিছু কাহিনী আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছি এবং সে কাহিনীগুলো আপনাদের সামনে দিতে পেরেছি যেখান থেকে আপনি আপনার মতো করে শিখবেন। আমরা কখনো আমাদের অনুষ্ঠানে আপনাকে উপদেশ দিই না, কোন অ্যাডভাইস করি না, কারণ আমরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষেরই ভালো মন্দ বোঝার জ্ঞান রয়েছে। সুতরাং যিনি যার জীবনে ঘটনাটা ঘটে যায়, সেই ঘটনাটা আপনার সামনে উপস্থাপিত হলে সেটা আপনি কিভাবে নেবেন সেটা আপনার পার্সোনালিটি, আপনার ভালো লাগা, আপনার মন্দ লাগার উপর নির্ভর করে। সেখানে ঈশপের গল্পের মতো একটা গল্প বলে শেষে গিয়ে মোরালিটি শেখানোর কোনো মানে হয় না, আমরা এটা বিশ্বাস করি আমাদের অনুষ্ঠানে, কারণ আমরা মনে করি প্রত্যেকটি শ্রোতাই জ্ঞানী, প্রত্যেকটি শ্রোতাই এখানে মূল্যবান এবং প্রত্যেকের জীবনই কিছু না কিছু ভালো মন্দ সবকিছু মিলিয়ে তার জীবন। আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। নিগার আজকে কাহিনী বলেছে, নিগারকে আমরা
এবিসি রেডিও বিশেষভাবে কোনো সাহায্য করবে না, কারণ এবিসি রেডিও নিগারের মতো হাজারো মানুষের কাহিনী হ্যালো 8920 তুলে ধরতে চায়, এটা এবিসি রেডিওর দায়িত্ব। কিন্তু নিগারের পাশে যদি কেউ দাঁড়াতে চান, যে কেউ হতে পারেন, সেটাকে আমরা প্রমোট করতে চাই, সেটাকে আমরা অবশ্যই কিছু না কিছু করতে চাই। নিগারের সাথে যদি কেউ যোগাযোগ করতে চান, নিগারকে যদি কোনো সাহায্য করতে চান, সেটা আপনারা যে কোনোভাবেই করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। এই নম্বরে ফোন করতে হবে, আপনার নাম বলতে হবে, সেল নম্বরটি স্পষ্ট করে বলতে হবে, এবং তারপর আপনার যা বলার আছে আপনি বলবেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনি ইনবক্সে আপনার সেল নম্বরটি দিয়ে নিগার সম্পর্কে যাবতীয় তথ্য এবং কোনো সাহায্য করতে চাইলে আপনি বলতে পারেন। আমাদের ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920, আবারও বলছি facebook.com/hello8920, HELLO8920। Hello8920 আপনার কথা বলার প্ল্যাটফর্ম, আপনার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম, এখানে আপনি মন খুলে বলতে পারেন আপনার জীবনের গল্প। গানের পরে এরকম কিছু কথা শুনবো যারা আসলে আমাদের অনুষ্ঠানে আসতে চান।
আমার সেল নাম্বার, আমি ভাষাপুর থেকে বলছি। আসলে আমার জীবনটাই একটা ট্র্যাজেডি। আমি আমার এক কাজিনকে ভালোবাসতাম এবং তাকে বিয়েও করেছিলাম, বাট তার সাথে আমার সাথে কোনো ফুল সহ্য হয়নি। এবং আমার জীবনে অনেক ট্র্যাজেডি ঘটনা আছে যেগুলো আমি এবিসির মাধ্যমে সবাইকে বলতে চাই।
আমি মোহাম্মদ নাসির ইসলাম বলছি। আমার সেল নাম্বার, জীবনের গল্প আমি আপনাদের এখানে এসে আপনাদের সাথে শেয়ার করতে চাই, যদি আপনি একটু আমারে সুযোগ করে দেন। আমি এর আগে আরো অনেকবার ফোন দিছি কিন্তু আমার ফোন কল বাজানো হয়নি, মাঝখান দিয়ে আমার মোবাইলটাও নষ্ট হয়ে যায়। এই হ্যালো 8920 শোনার জন্য একটা মোবাইল কিনি কিছুদিন আগে। আমার জীবনের কাহিনীটা হইল, ছোটকালে আমার আব্বু জুয়া খেলে আমার মাকে বন্দুক দিয়ে দেয়। তো ভাইয়া এইসব কথাগুলো, এরপরে আমার জীবনটা অনেক কষ্টে কাটে, পড়ালেখা করতে পারি নাই, ফ্রি বন্ধ পড়ছিলাম। তো ভাই আপনি যদি আমার একটু সুযোগ করে দেন ভাই।
আমি আমার কিছু বলার ছিল আপনার সঙ্গে, এবিসি শ্রোতাদের সঙ্গে। আমি যে পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতিতে আসতে যেন আর কেউ না পড়ে। আমার জন্য আমি, আমার ফ্যামিলি, আমার বোন, মানে তারা প্রত্যেকটা মানুষ, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ যে কি পরিমাণ কষ্ট করতেছে এবং কি পরিমাণ কষ্ট যে আমি করতেছি, সেটা আমি আমার প্রিয় মানুষদেরকে জানাতে চাই। কারণ আমার সময়টা এখন কাটে শুধু কষ্টে আর কষ্টে, চিন্তায়। আমি আসলে কোন দিক খুঁজে পাই না যে আমি কি করব। আমি না পারতেছি পড়াশোনা চাপতে, না পারতেছি কাজ করতে, ঠিক দুইটার মাঝখানে আমি আছি। আমি কিভাবে ভাই আপনার কাছে সব বলতে চাই।
আমার নাম সবুজ আহমেদ। আমার সেল নাম্বার, আমার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে। আমার পরিবারের যে একটা ঝড়, আমাদের পরিবারের একটা ঝড় বয়ে গেছে, সেই ঝড় এখনো বইছে। আমার সংসার কিভাবে ভালো ছিল, কিভাবে সংসার ধ্বংস হয়ে গেছে, কি কারণে ধ্বংস হয়ে গেছে, আর আমার জীবনটা কি কষ্টে কাটছে, সেই কথা আমি সবকিছু সাথে শেয়ার করতে চাই। আমাকে যদি সুযোগ দিতেন আমি অবশ্যই আমার জীবনের সব ঘটনাগুলো খুলে বলতে চাই।
বলছিলাম অনেকদিন ধরে আপনাদের রেডিও শুনছি। আমার সেল নাম্বারটি হলো, আমি বর্তমানে নরসিংদী ডিস্ট্রিক্টে থাকি। আমার বয়স যখন 8 মাস ছিল তখন আমার মা মারা যায়, আর তখন থেকে আমি ইন্ডিয়াতে আমার দাদির কাছে বড় হয়েছি। তো ওখান থেকে 2006 সালে যখন ফার্স্ট আমি বাংলাদেশে আসি, অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে আমি বাংলাদেশে এসেছিলাম বাবা মা সবার সাথে থাকার জন্য। 2006 সালে যখন আমার ছোট বোনের বিয়ে ঠিক হয় তখনই আমাকে খবর দিয়ে বাংলাদেশে আনা হয়, আর তখন থেকেই শুরু হচ্ছে আমার দুর্বিষহ জীবন। আমি যে স্বপ্ন যে আশা নিয়ে বাংলাদেশে এসেছিলাম তার কোনটাই ঘটাতে পারিনি আমি। টাকার সংসারে অনেক অবহেলায় অবহেলিত হয়ে আমি মানুষ হয়েছি, আর এখানে এসেও বাবার অবহেলা এবং সবার দুর্ব্যবহার আমাকে দিন দিন করে করে খাচ্ছে। আমি পুরোটা ঘটনা যদি আপনার কাছে এসে শেয়ার করতে পারি, আমার মনে হয় আমার কাছ থেকে অনেকে অনেক কিছু শিখতে পারবে, আমিও হয়তো বলে একটু হলেও হালকা হতে পারবো।
আমি মোহাম্মদ শামীম রেজা, আমার ফোন নাম্বার, আমি এখানে কোনো লাভ স্টোরি বা অন্য কোনো গল্প বলতে আসতে চাই না। একটা সুখী পরিবার কিভাবে আস্তে আস্তে নিমজ্জিত হয়ে দুঃখের অতলে তলিয়ে যায় সেই গল্প এখানে বলতে চাই। আমার বাবার দুইটা বিয়ে, সেই সূত্রে আমাদের আমার দুইটা মা, তো দুই মায়ের যে সংসার এখানে সেই সংসারের গল্পই আমি বলতে চাই, যে সংসারটা আস্তে আস্তে করে ভেঙে খান খান হয়ে যায়। যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি আমার এই দুঃখের কথাগুলো হ্যালো 8920 সকল বন্ধুদের কাছে শেয়ার করতে চাই। প্লিজ কিবরিয়া ভাই, আমি একটু আমাকে সুযোগ দিবেন, আমি আজ পর্যন্ত কারোর সাথে এই ঘটনাগুলো শেয়ার করতে পারিনি। যদি আমাকে সুযোগ দেওয়া হয় আমি এই হ্যালো 8920 মাধ্যমে পৃথিবীর সকলকে জানাতে চাই একটা সুখী পরিবার কিভাবে ধ্বংস হয়ে যায়।
আমার নাম সাগর, আমার মোবাইল নাম্বার, আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমি হত দরিদ্র বাবা মায়ের সন্তান। ছোটবেলা থেকে আমার দিন কেটেছে খুব কষ্টে, এটা না পড়ে বড় হয়েছিলাম, তবু মনের মধ্যে স্বপ্ন ছিল বড় হয়ে কাজকর্ম করে বাবা মার কষ্ট যেন দূর করতে পারি। যৌবনে যখন পাড়া দিই তখন আমি স্টোক করি, স্টোক করার পরে আমার জীবনটা সম্পূর্ণ ভিন্ন পথে চলে যায়। আমার বাবা মা ভাই বোন সবার চোখে মুখে শুধু অন্ধকার নেমে আসে। আজ থেকে 10 বছর আগে স্টোভ করে এই যে কত কষ্টে জীবন যাপন করতে হচ্ছে, আমি ছাড়া পৃথিবীতে কেউ জানে না। আমি বলবো না যে আমার কি কষ্টে কোনো মানুষ নেই, আমাদের যে কত কষ্ট প্রতিবন্ধী মানুষের, মানুষের কাছে কত হ্যাঁ হতে হয়, মানুষের কাছে কত রকমের কত ধাক্কা খেতে হয়, যে আমাদের জীবনটা যে কিভাবে চলে, আমাদেরকে জানলা কিভাবে চালায়, মানুষ যে আমাদেরকে কোন চোখে দেখে, সেই জিনিসটা আমি মানুষের কাছে প্রকাশ করতে যাই। আমার মতো অনেক প্রতিবন্ধী ভাই বোন আছে, তাদের জীবন আমার জীবন দিয়ে আমি উপলব্ধি করি, মানুষ কত কষ্ট করে জীবন যাপন করে। দয়া করে আমাদেরকে যদি একটু সুযোগ দেওয়া হয় তাহলে আমি আমার জীবন কাহিনী সবার সামনে উপলব্ধি উপস্থাপন করবো, কিন্তু মানুষকে জানাবো তার মধ্যে আমি কত জায়গায় কত রকম ভাবে মানুষের কাছে কষ্ট পেয়েছি, সংসার ধর্ম ভাই বোন আত্মীয় স্বজন সবার কাছে আমি কেমন যেন আলাদা হয়ে যাচ্ছি, তাদের চোখে এখন আমি ভালো না, আমি জানি আল্লাহ আমাকে কিভাবে ফেলে।
আমি সাবিনা তাবাসসুম, আমার চ্যানেল নাম্বারটা, আমি মিরপুর থেকে বলছি। শিবদিয়া ভাইয়া, আপনাদের অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে, আমি আমার জীবনের কিছু না বলা কথা আপনাদের এখানে এসে শেয়ার করতে চাই। আমার তিন ভাই, আমি একা, আমার 16 বছর বয়সে আমার একটা বিয়ে হয় 7 বছরের একটা লোকের সাথে, সেখানে আমার একটা বাচ্চা হয়। এমন এমন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা আমার জীবনে আমি কাউকেই বলতে পারি না। যদি আমাকে একটু সুযোগ করে দিতেন আপনাদের এখানে সে কিছু কথা বলার, তাহলে আপনাদের কাছে আমি অনেক কিছু কথা।
আমি নীলিমা, আমি একজনকে অনেক ভালোবাসতাম, সেই ভাষা বলছিল ভালোবাসি, যে মানুষটা নিজে নিজের মুখে বলতে পারে ভালোবাসি সেই একই মানুষটা কিভাবে আমার বাবা মাকে এসে বলতে পারে আপনাদের মেয়েকে কন্ট্রোল করে, সে একই মানুষটা কিভাবে তার নিজের প্রেমিকাকে মারার জন্য নিজের হাতে বিষ উঠিয়ে দিতে পারে। সে বিষ খাইয়ে পড়েছিলাম, বিষ বলতে ঘুমের ওষুধ, আমাকে কেউ ট্রিটমেন্ট করার জন্য হসপিটাল পর্যন্ত নাই নাই, পাগলের মতো হয়ে গেছিলাম। শুধু একটাই আমার কথা ছিল, আমি তাকে একবার দেখব। সবাই মনে করতো যে হয়তো জিন মুহূর্তে পাই, সে আমার দুইটা হাত পা বাঁধিয়ে মেঝের ওষুধ ফালাই রাখত উপর করে, আমি কাঁদতাম, চোখে সরিষুটি নিয়ে রাখতো। কি করতো ভাইয়া, আমি জানি সে মানুষটা আমার কাছ থেকে চলে যাবে, কিন্তু ও যে এভাবে চলে যাবে আমি না কখনো বুঝতে পারিনি ভাইয়া। আমি আমার কষ্টের কথা শেয়ার করতে
একটা জিনিস নিয়ে বোধহয় পৃথিবীতে কখনোই কোনো মন্তব্য করা চলে না, সেটা না হচ্ছে ভালোবাসা। এটা আসলে কোন দিকে মোড় যায়, কোন দিকে কি হয় এবং কিভাবে এটা শেষ হবে, কিভাবে এটা শুরু হবে, এটা নিয়ে কোনো কিছুই বলা সম্ভব নয়। আজকের হ্যালো 8920 এখানে শেষ হচ্ছে, সামনের বুধবার আবারও কি প্রিয়া ফিরে আসবে নতুন কোন জীবনের গল্পে, নতুন কোন অতিথিকে নিয়ে। যিনি এই মুহূর্তে আমাকে শুনছেন তিনিও হতে পারেন সেদিনের অতিথি। অনেক ভালো থাকুন, এবিসি আপনার রেডিও, রেডিওর সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন। আমাদের সাথে যোগাযোগ করবার ঠিকানা হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668, আর আমাদের ফেসবুক পেজটি রয়েছে আপনার জন্য facebook.com/hello8920। সবাই অনেক ভালো থাকুন, আমার সাথে যাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ।
This track was downloaded from FusionBD.com.